This track was downloaded from FusionBD.com.
Root FM. The night comes alive with grounding form. শুনছেন সবসময় রেডিও ফুটপি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত আসামে। এবং যা হয় আর কি, যেহেতু আমরা আজকে স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে, সুতরাং একটু দেরি করে শুরু করতে হলো কিছু ঝামেলার কারণে। আমরা কোথায় আছি শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই। আমরা যে জায়গায় আছি সেই জায়গায় প্রথমে বলবো যে অনেক ঠান্ডা, এবং সেই জায়গায় আমরা একদম মেঘনা নদীর পাড়েই বলতে গেলে বসে আছি, এবং তার পাশে একটা জায়গা, যে জায়গাটার নাম সোনারগাঁয়ের কোনো একটা জায়গা, সোনারগাঁয় নারায়ণগঞ্জে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সব কিছু জানাবো আপনাদেরকে, শুরুতে জানিয়ে কিভাবে গেলে বসে আছি, এবং তার পাশে একটা জায়গা, যে জায়গাটার নাম সোনারগাঁয়ের কোনো একটা জায়গা, সোনারগাঁয় নারায়ণগঞ্জে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সব কিছু জানাবো আপনাদেরকে, শুরুতে জানিয়ে কিভাবে আমার সাথে সহযোগিতা করবেন। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং আশা করছি যে আজকের এই শোটা আপনারা এনজয় করবেন। আপনাদের বহুদিন থেকে আমরা বলে আসছি, আমরা প্রতিনিয়তই আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের শোকে নানাভাবে পরিবর্তন করছি, আপনারা ঠিক যেভাবে চান সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং আমরা বলেছিলাম যে এই মাসেই আমরা ঢাকার বাইরে কোথাও যাব, এবং আমরা ঢাকার বাইরে চলে এসেছি একটা ভয়ঙ্কর জায়গায়। সেই প্রসঙ্গে যাওয়ার আগে শুরুতে জানিয়ে দিয়ে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন, যদি আমাদেরকে আপনারা SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশন যেটা করুন ফুর্তি FOOTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofooti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে ফেসবুক কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.footi অথবা www.facebook.com/bhootfm.com। যাই হোক, অনেক কথা হলো এবং নিয়ম কারণ আমরা সবই জানলাম, এবং আমরা আমি সত্যি সরি বলছি যারা এই সপ্তাহে আমাদেরকে SMS করেছিলেন, এই সপ্তাহে আমাদের যারা ইমেল করেছিলেন তাদেরকে আমরা এই সপ্তাহে ডাকতে পারিনি, কারণ আমরা ঢাকার বাইরে এসেছি একটা আউটডোর শো করতে। ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনারা আসবেন। এবং আমি বলছি যে আপনারা অনেক অনেক ভালো ভালো সব ঘটনা এবার পাঠিয়েছেন, এবং চমৎকার একটা এপিসোড আগামী সপ্তাহে আপনাদের উপহার দিতে পারবো, সেই আশা রাখি। শুরুতে জানা দিই আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গা নিয়ে অনেক ঘটনা রয়েছে। এখানকার এলাকাবাসীদের সাথে আমরা কথা বলবো, এবং আমরা কথা বলবো আমাদের যে সমস্ত অতিথিরা আজকে এখানে এসেছেন, বন্ধু গ্যারাজের সদস্যদের সাথে কথা বলবো, ভূত আসামে যারা গেস্ট রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং একে একে আমরা সব ঘটনা শুনবো। এবং এই এলাকায় একজন হুজুর ছিলেন, এবং তিনি একজন খুবই সম্মানিত ব্যক্তি, আমি তার নামটাও একটু পরে বলবো। আমি আগে বলি যে কি হয়েছিল। বলা হয়ে থাকে এরকম যে তিনি তার অনেক স্টুডেন্ট ছিল, তিনি শিক্ষক ছিলেন, এবং তার অনেক স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে অনেকেই ছিলেন জিন, এবং সেই জিনদের মধ্যে তার অনেক স্টুডেন্ট ছিলেন, এবং তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, তিনি তার সময়ে বিভিন্ন মানুষের উপকার করেছেন, বিভিন্ন মানুষের চিকিৎসা করেছেন, কিন্তু সেই চিকিৎসা করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে যে সমস্ত মানুষের চিকিৎসা করেছেন সে সমস্ত মানুষের শরীর থেকে যে সমস্ত জিনদের তিনি দূর করেছেন, তারা এখনো এখানে নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এবং কি ধরনের ঘটনা ঘটাচ্ছে সেগুলো আমরা জানবো। আমরা ঠিক একদম সেই জায়গাটাতেই বসে আছি, কিন্তু যার পাশে রয়েছে একটা মাজার, এবং এখানে তার পাশে রয়েছে মেঘনা নদী, এবং এই জায়গাটা এখনো পর্যন্ত মেঘনা নদীর কবলে কিন্তু নেই। আমরা কথা বলবো শুরুতেই এই এলাকার যার বাসায় আমরা এসেছি তার ছেলে মোহাম্মদ বজলুল হকের সাথে, যিনি একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন, ছাত্র জীবন সেখান থেকে শেষ করেছেন, এরপরে চাকরি জীবন, এবং যখন মুক্তিযুদ্ধের ডাক এসেছে তিনি সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সেখানে কমান্ডার ছিলেন তিনি মুক্তিযুদ্ধের। তো এরকম একজন মানুষকে পেয়ে আমরাও খুব হ্যাপি। আমরা শুরুতে তার কাছ থেকে জানতে চাইব এই এলাকার কিছু ঘটনা, এবং আমি দেখব আপনাদের আপনার শুরুতে আপনার নামটা সবাইকে বলবেন, সবার সাথে আপনি একটু যদি একটু পরিচিত হতেন।
আমার নাম কারী মোহাম্মদ বজলুল হক।
আপনি এই এলাকার বাসিন্দা, এক সময় এলাকাতে ছিলেন, এখন আপনি নারায়ণগঞ্জে আছেন।
আমি এটাই আমার বাড়ি, আমি এখানে আছি। আমি যদিও শহরে থাকি কিন্তু আমার ক্লোজ কানেকশন আছে
এইখানকার সাথে,
এইখানের সঙ্গে।
আচ্ছা, আমি এখানে এসে দেখলাম যে এই এলাকাটাতে আপনি বলছেন যে আপনি, আমরা যার নামে কথা বলছিলাম তিনি হচ্ছেন আলহাজ কারী মোহাম্মদ আলী হুসাইন,
যে
আপনার বাবা, আপনার বাবা, এবং আপনি বলছিলেন যে এই এলাকাতে তার তিনি যে মাদ্রাসায় শিক্ষকতা করতেন সেখানে শুধুমাত্র মানুষই না, অনেক জিনরাও লেখাপড়া করতেন, এবং তিনি মুহূর্তের মধ্যে আপনি এই যে বলছিলেন যে তার কাছে অনেক অসুস্থ মানুষ আসতো, যেমন একটা পাগলের ঘটনা বলেন, শিকল পরানো একজন পাগল কোন একটা সময় তার কাছে এসেছিল, কিন্তু ঘটনাটা আমাদের বলবেন কি হলো।
শুধু একটাই না,
আরো অনেক ঘটনা আছে।
এখন এখন এমন কি হতো, মানে ওনার অবস্থাটা এমনই ছিল, উনি ঠিক সাধনার কারণে উনি মক্কা থেকে আসছিলেন, যদিও অরিজিনালি উনি এই বাংলাদেশের বংশোদ্ভূত,
3 বছর বয়সে
উনি 3 বছর বয়সে চলে গেছিলেন এই দাদাজির সঙ্গে। সেখানে মক্কাতে গিয়ে মেসফালা ওনারা মানে বাড়িঘর করেছিলেন, সেখানে পড়াশোনা করছেন, সৈলতি একটা মাদ্রাসা, ওখানে পড়াশোনা করে এরপরে বাংলাদেশে যখন চলে আসলেন হাজিদের সঙ্গে ওয়াদার কারণে উনি চলে আসছিলেন, স্বপ্ন দেখে এখানে চলে আসলেন, এবং ওনার অরিজিনাল বাড়ি ছিল যেখান থেকে তিনি 3 বছর বয়সে ওনার আব্বার সঙ্গে গিয়েছিলেন, সেই নারায়ণগঞ্জের প্রান্ত দেশ থেকে সৈয়দপুর থেকে চলে গিয়েছিলেন, কিন্তু উনি ওখানে আর ব্যাক করেন নাই, ওই এলাকাটা ওঠেন নাই। সোনারগাঁয়ের এই এলাকার এখানে যেখানে আমরা বসে কথা বলছি কোরবান পদ্মশ, সেখানে উনি ব্যাক করলেন, কেন ওয়াদা ছিল এখানে উঠবেন। তো উনি এতটুকুই আধ্যাত্মিকতা ওনার অর্জিত হয়েছিল বা উনি এত কিছুই করেছেন যে ওনার অভিজ্ঞতায় উনি জিনেরা তার কথা শুনত,
এইভাবে তিনি চিকিৎসা গুলো করতেন।
উনি উনি দেখা যেত যে একেবারেই বদ্ধ পাগল, 10 বছরের পাগল, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে ওনার কাছে নিয়ে আসছে, উনি বসে থেকে উনি সেই জিনটাকে তলব করতেন, কথা বলতে থাকতো। উনি তখন কথা বলতে বলতে এমন এক সময় যেত বোঝা যেত যে এটা রোগী আর কথা বলছেন, এখন এখন জিন কথা বলছে। তখন বলতে বলতে উনি জিনকে সামনে, আমি নিজে দেখেছি, কাসর কাসার যে মানে গ্লাস ছিল, কাসার গ্লাসের মধ্যে পানি রেখে উনি দম করে মানে ফুঁক দিয়ে ওখানে বসাই দিত যে বসো। এরপরে দেখা যেত যে মানে রোগী আসছে সে কখনো কোনো কোরআন তেলাওয়াত করতে পারেনি, কোরআন জানতো না, বসার সমানে কোরআন তেলাওয়াত করছে, এবং আরেকজন পাগল নিয়ে আসছে যে কোনোদিন কোনো সঙ্গীত বলতে কিছুই জানে না, গান জানে না, সমানে গান শুরু করেছে। এখন যখন এরকম হতো তো উনি বসায় রেখে সেই জিনটাকে উনি ওখানে হাজির করতেন, এবং এগুলি ঘটছে আমাদের একেবারে বরাবর, একদিন দুদিন সাডেনলি কোনো ঘটনা নয়, একেবারে রেগুলার প্রায়ই ঘটতো এরকম। নিয়ে আসলে পরে উনি এখানে দেখতো, তার কাছ থেকে জবান নিত, তার কাছে জবাব নিত, তুমি কতদিন ধরে এই করেছো, বল অতদিন, অতদিন ধরে তার সঙ্গে সঙ্গ দিছে, কখন কিভাবে তুমি করলো, বল সে একদিন আসছিল যেমন এক নববধু,
হ্যাঁ
যেমন নববধু, এইটা আমার বাড়িতেই করছে, নববধু আমার বড় ভাবি, উনি মাত্র বিয়ে হয়েছে সামান্য কয়েকদিন গেছে, উনি শেষ রাত্রে আজানের আগে গোসল করতে ঘাটলা আসছে, এই যে পাশের যে ঘাটলা মেঘনা নদীর ঘাটলা, উনি ঘাটে আসছে, হঠাৎ করে উনি চেষ্টা করলেন যে লাভ দিলেন, তাই আসতে করে ঝুট করে পানিতে পড়বেন, নতুন বুক লজ্জা নিয়ে সে আসছে, যেন মসজিদের লোকজন আসার আগে আজানের আগে এসে গোসল করে আবার ফিরে যেতে পারে। এই অবস্থায় আছে, উনি পানিতে নামবেন, হঠাৎ করে দেখলেন যে পানিতে নামতে গিয়ে উনি পানিতে নামলেন না, কে যেন ওনাকে ধরে ফেলল এবং ওনাকে আস্তে করে মানে হাওয়ায় ভাসিয়ে দিল।
আপনি বলছেন যে একটা বাচ্চা আছে, মানুষকে যেভাবে নেয় এভাবে,
হ্যাঁ, একটা 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 বাচ্চাকে যেভাবে কোলে তুলে নেয় এইভাবে দুইটা হাত তার তাকে মানে কোলে তুলে দিল, একটা বাচ্চার মতন তুলে নিয়ে হাওয়ায় ভেসে গেল। উনি অনেক চিৎকার করার চেষ্টা করলেন এবং উনি ডাকার চেষ্টা করলেন, উনি বুঝতেছেন যে উনি কোথায় যাচ্ছেন, বেঁচে যাচ্ছেন। উনি মনে হলো স্বপ্নে মানুষ যেভাবে ভাসে আমি বেঁচে যাচ্ছি, দুটা হাত আর একটা বিরাট ফিগার সামনে দেখতে পাচ্ছে, যে উনি বুঝতে পারছেন যে সামথিং মানে অলৌকিক কিছু আর কি, সুপার ন্যাচারাল কিছু, যেহেতু উনি হুজুরের বাড়ির বউ, উনি এই গল্প এখানে এসে দেখছে শুনছেও, তো উনি সেটা ভাবতেছেন যে আমার কোথায় নিয়ে যাচ্ছে। তো আমাদের যে পাশে যে গোরস্থান, উত্তর দিকেই গোরস্থান, সে গোরস্থানের পাশেই বড় তেঁতুল গাছ একটা ছিল, প্রথম নিয়ে ওখানে মানে তাকে এমনভাবে শোয়াই দিল যে তেঁতুলের ডালগুলি প্ল্যাটফর্মে হয়ে গেল। তো সেখানে রাখার সঙ্গে সঙ্গে ভাবি বলতেছেন যে আমি তো ওখানে এমন ভয় হচ্ছে আর কি, আমি কত শব্দ করতে পারতেছি না, শুধু তার এক্স কাছে সারেন্ডার হয়ে গেছি, শব্দ আসছে না। তো সেখানে যখন রাখলো কিছুই বুঝলাম না, সেই বড় দুটো হাত আবার আমাকে ওখান থেকে ঝট করে তুলে আবার এদিকে মানে হাওয়ায় ভেসে আবার এদিকে দক্ষিণ দিকে আবার আসা শুরু করলো। অর্থাৎ আমাকে এনে এখানে হুজুরের যে ই ছিল ঘোড়া রাস্তা বলছিল, ঘোড়া রাস্তা বলে এই চালের উপরে আমাকে আস্তে করে খুব যত্নের সঙ্গে মহব্বতের সঙ্গে মনে হয় ভাবি বলছিল এটা এইটা মানে ভয় পেয়ে গেছে, আমাকে যে দুটো বড় হাত, যে দুটো বড় হাত আমাকে কোলে করে নিয়ে গেল, সেই সত্তা সেই মানে ইটা অস্তিত্বটা মনে হয় কিছুটা ভীত হয়ে গেছে, আমাকে কেন রাইখা চলে গেল। সকালবেলা খোঁজ 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 বউকে পাওয়া যাচ্ছে না, ফজরে আজান চলছে একদিকে আরেকদিকে চলছে, তারপরে হুজুর বলল যে ঠিক আছে তোমরা একটু চুপ করো, চুপ করো, ফেরত আসবে সে, বাধ্য, সে কোথায় যাবে, তারপরে দেখালো তোমরা কাছে খোঁজো। তারপরে কাছে খুঁজতে খুঁজতে দেখা গেল গোড়া রাস্তা বলে, এখন আমরা যেখানে বসা আছি এর পাশেই তো গোড়া রাস্তা বলতে, সেখানে দেখা গেল সারি সারি উঠতেছে হাওয়ার মধ্যে। তারপরে তাকে যখন নামায় আনলো তখন সে বলল যে আমাকে যে নিয়ে গেল আবার এখানে যে পৌঁছায় দিল, এই সময়টা তো নিয়ে যাওয়ার সময় তার ভয়ঙ্কর রূপ, আমার সঙ্গে তার ব্যবহারটা অনেকটা মানে জবরদখলকারীর মতো, কিন্তু যখন ফেরত নিয়ে আসলো আমার প্রতি খুব সে মানে এত সব ব্যবহার করলো, পারে তো আমাকে আমার কাছে মাপছে আমাকে রেখে যায়। পরে হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কি হলো আসলে ঘটনাটা কি ঘটল, বললো যে এটা একটা বজ্জিপ, সে বজ্জিপ বিশেষ করে নববধূদের উপরই তার আকর্ষণ বেশি থাকে, ও একটা চরিত্র লম্পট চরিত্রের একটা বজ্জিপ, সে যখন নিয়ে গেছে তার আশেক হয়ে গেছে, সে ওখানে নিয়ে গেছে, কিন্তু তখনই শোনার সঙ্গে সঙ্গে আমি দোয়া দরুদ পড়তেছিলাম তখন তার উপরে এটা প্রভাব হয়ে গেল এবং সে ভীত হয়ে এখানে রিটার্ন করে দিয়ে গেল এই বাড়িতে এই এলাকায়। তখন
আরো অনেক ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো শুনবো। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে এবং আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি তাহসান এবং তিনি শুনছেন আমাদেরকে, সানাম আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া চরণ, এবং আমাদেরকে আয়ন SMS করেছেন, আয়ন খন্দকার নারায়ণগঞ্জ থেকে, এবং লিখেছেন যে ভূত FM কখনো বন্ধ করবেন না আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন অনামিকা ফরিদপুর থেকে এবং লিখেছেন যে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন জিমি হোসেন দিনাজপুর থেকে এবং তিনি বলছেন যে তিনি প্রশংসা করছেন ভূত FM-এ আমাদেরকে। ফজলের আব্দি খুলনা থেকে SMS করেছেন, ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি এছাড়াও শাহজাহান সাজন আচ্ছা আমাদের লিখেছেন গাজীপুর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মিশো SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে অন্তর আহমেদ রূপগঞ্জ থেকে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আনিকা SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বাবু যশোর থেকে লিখেছেন সো নাইস, রাজিত আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন এবং তার আপু সার্জারি হয়েছে, তার তিনি সবার কাছে প্রে করতে বলছেন সবাইকে। নাফিজ এবং মিম আমাদের SMS করেছেন আমাদেরকে। মাজেদ তানুর রাজশাহী থেকে, এছাড়াও আমাদেরকে নুসরাত খুলনা থেকে SMS করেছেন রাজীব এবং লোপা রামপুরা থেকে SMS করেছেন আমাদেরকে। কামরুল SMS করেছেন মুস্তাক সিলেট থেকে। জিহাদ আমাদের SMS করেছেন কিরানীগঞ্জ থেকে। বাবু আমাদের SMS করেছেন কায়েস এবং নাইম মিরালা খুলনা থেকে। সাকিব চট্টগ্রাম পাটিয়া থেকে আমাদের SMS করেছেন আর্যেন নয়ন আদাবর থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন পাহাড় আমাদেরকে সোহান এসএমএস করেছেন রাজশাহী থেকে, তামজিদ আমাদের এসএমএস করেছেন সিরাজগঞ্জ থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাহাতুল সহ আরো অনেকে। আমাদের যে ফুটপি যে পেজ রয়েছে ফেসবুক পেজ, সেখানে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে কমেন্ট করে যাচ্ছেন এখনো। এবং আমি বলবো যে যারা এসএমএস করতে চান তারা অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm। এছাড়াও যারা আমাদেরকে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutasam.rasel। আমাদের এইখানে অনেকেই আছেন যারা হচ্ছে বন্ধু গ্যারাজের সদস্য, এবং আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে আমাদের কাছে ঘটনা পাঠান, বন্ধু গ্যারাজের ঘটনা পাঠান, এবং সেখানে সাইন আপ করে ঘটনা পাঠিয়ে যারা সিলেক্টেড হয়েছেন তাদের সাথে আমরা একটু পরিচিত হব এবং তাদের সবার কথা আমরা পরে জানবো, আগে একটু পরিচিত হয়ে যাবো তাদের সাথে যারা বন্ধু গ্যারাজ থেকে এসছেন, প্রত্যেকের সাথে আমরা একটু পরিচিত হই। আপনারা এক এক আপনাদের নাম বলবেন প্লিজ, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
হ্যালো এভরিওয়ান, আমি হিমু, আমি এবিতে পড়তেছি আর আমি থাকি নিকেতনে, এখানে আসছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, হোপফুলি আমি ভালোভাবে শেয়ার করতে পারবো।
থ্যাংক ইউ সো মাচ, আমরা পরের জনের কাছে যাই।
হ্যালো এভরিওয়ান, আমি তানজিলা রওশন, ঢাকা থেকে ইউল্যাবে পড়ছি।
ওকে,
হাই এভরিওয়ান, আমি তাজিবা অ্যাঞ্জেলা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছি।
আচ্ছা, তারপরে
হ্যালো, আমি মোহাম্মদ ফজলুর রাব্বি, আমি নগাঁও থেকে এসেছি, আমি এখন গ্রামীণ ফোনে।
আপনি নগাঁও থেকে এসেছেন?
জি।
ওকে, আচ্ছা।
হাই গাইস, আমি অভি কুমার ভৌমিক, আমি পুরান ঢাকা থেকে এসেছি আর আমি এখন বর্তমানে চাকরি করছি। ওকে,
হ্যালো লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি আর আমি আসানসোল ইউনিভার্সিটিতে পড়ছি।
অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমরা একে একে প্রত্যেকের কাছে আসবো এবং আমাদের স্পেশাল কিছু ঘটনা থাকছে সেই বিষয়ে আমরা আরও পরে আসবো। আপাতত যেটা করতে হবে আমাদেরকে ছোট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। এবং ইন দ্য মিন টাইম আমরা বলি যে আমাদের ফেসবুকে যারা আছেন তারা দেখেন যে আমাদের আমাদের আজকে যে যেখান থেকে শো করার কথা সেই জায়গায় আমরা একটু বলে দিই, সেই জায়গায় ছবি অনেকে আপ করতে বলছেন, আমরা এই রাতের বেলায় ছবি কিভাবে আপ করবো বুঝতে পারছি না, বাট এই জায়গাটা আমরা বলে দিলাম, আপনারা এসে পরে খোঁজ খবর নিতে পারেন। কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ, এইখানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে এবং এখানে আমরা এসছি আজকে ঢাকা থেকে। আমাদের পুরো টিম এখানে সারাদিনই ছিল, আমরা সন্ধ্যার সময় এসে আমরা এখানে সবকিছু সেট আপ করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে এসএমএস করছেন, আমাদের দেখতে পাচ্ছি দাসনুবা তারান্নুম লিখেছেন শুভকামনা রইল, এবং মাশফিকুল ইসলাম মতিন দেখতে ফেসবুক থেকে পড়ছি লিখেছেন ভূতাতম আজকে ফ্যান্টাস্টিক হবে, সেরকম একটা জিনিস আশা করেছেন আমাদের জন্য তিনি শুভকামনা করেছেন। আমি দেখতে পাচ্ছি যে রেডিও ফুর্তির ফ্যান পেজে আরও লিখছেন অনেকেই, এবং লিখেছেন যে আজকে লিখেছেন যে অনেকে লিখেছেন যে আই লাভ ভূতাতম, এটা লিখেছেন দুলাল আহমেদ আপন। এছাড়াও আমাদেরকে লিখেছেন যে আজকে অনেক মজা হবে এরকম আশা করছেন কামরুল হাসান। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকে, সুলতানা জাহান লিখেছেন আই লাভ ভূতাসম আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বি এম অলি আহমেদ লিখেছেন যে আচ্ছা আমাদেরকে, এছাড়াও এস রহমান লিখেছেন আই এম রেডি। তো যাই হোক, আমরা যে এলাকার কথা বলছিলাম সেই এলাকা নিয়ে আমরা আরো কথা শুনবো, এবং এই এলাকায় একটা অদ্ভুত ব্যাপার যে এখানে আমরা কিছুদিন আগে আমরা যে ঘটনা এরপরে পরপরই শুনবো, আপনারা কিছুক্ষণ পরে শুনবেন যে এই এলাকায় মেঘনা নদী যেটা আছে সেই নদীর কিন্তু ভাঙন হয়েছিল, কিন্তু আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেই জায়গা পর্যন্ত এসে ভাঙনটা থেমে যায়। কেন সেই ভাঙনটা থেমে যায় সেই বিষয়ে কথা শুনবো, এবং এইখানে যে সমস্ত দুষ্ট জিনেরা আছে তারা কি ধরনের উপদ্রব করে সেই ধরনের কথা আমরা শুনবো। এবং আমাদেরকে এখানে ঢোকার সময় বিভিন্নভাবে সাবধান করে দেওয়া হয়েছিল যে মানে আমাদের আমাদের এইখানে বন্ধু গ্যারেজের দুজন সদস্য রয়েছেন যারা এই সমস্ত বিষয়ে কথা বলবেন, তারা কি কি জিনিস এক্সপিরিয়েন্স করেন। আপনার কোনটা ব্রেক নিয়ে আসি এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Welcome back. আমরা আবারও ফিরে আসলাম ধূত এফএম এ, এবং আমরা একটু আগে যে বিষয়ে কথা বলছিলাম, আমরা আমাদের এখানে এখনো উপস্থিত আছেন মোহাম্মদ বসুল হক, তিনি কিন্তু এই এলাকারই মানুষ, এবং আমরা যারা এখানকার স্থানীয় মানুষ রয়েছেন আমরা প্রত্যেকবারই ঢাকার বাইরে গেলে যেটা করি যে স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শুনি। আপনি একটু আগে আমার সাথে কথা বলছিলেন এবং আপনি একটু আগে বলছিলেন যে আপনার বাবার যে সমস্ত চিকিৎসার ফলে যে সমস্ত দুষ্ট জিনদের তিনি দূর করেছিলেন, তারা নানাভাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে। মানে তার মানে আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গাটা এখনো অনেকেই তাদের তারা আছে, এবং সেই তারা অনেকেই আমরা মানে আমরা কি যখন যেখানে মুহূর্তে দেখা পেয়ে নিতে পারি যাবে
ঘুরে ফিরে তারা কিন্তু দেখাতে পাই তাদের উপস্থিতি।
জি
তাদের
জানান দেন,
হ্যাঁ তাদের জানান দিচ্ছে, এবং বিভিন্ন মানুষ এই এলাকার বিভিন্ন মানুষ তারা এটাকে উপস্থিত তাদেরকে দেখছে বিভিন্ন ভাবেই দেখতেছে।
আপনি কি
আমি আমি তো কয়েকবারই তাদের বিভিন্ন রকমের দেখছি এবং তাদের কাছ থেকে তারা হুজুরের কাছে সুবিধা করতে পারে নাই। এখন কিন্তু হুজুর যে সমস্ত তাদের উপর কন্ট্রোল ছিল এবং তারা জিনে আক্রান্ত যে সমস্ত মানুষকে ফ্রি করছে, তাদেরকে মানে চিকিৎসা করে তাদের জিনের আক্রমণ থেকে মানে বাঁচাইছে, সেই জিনগুলি ব্যর্থ হয়ে এখন পর্যন্ত তারা অনেকগুলি চিনি মানে এখনো বিভিন্নভাবে আইসা এখানে মানে মানুষকে এখানে এই এই এলাকার মধ্যে লোকদেরকে ভয় দেখাতে চায়। যেমন একটা জিনিস আমার বাস্তব অভিজ্ঞতা, আমি যখন বাড়িতে আসতাম এখানে আসতাম তখন আমি অধিকাংশ সময় ঘরে না শুয়ে আমি মসজিদে শুইতাম। আমি পেশায় ব্যাংকার, তো আমি অনেক সময় এখানে আসলে মনে করতাম যে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ এরকম এবাদত বন্দিকে করার জন্য আমি মসজিদে শুইতাম। তো মসজিদে শুলে একটা জিনিস প্রায়ই আমি নির্ভয়ে শুইতাম দোয়া দরুদ পড়ে, কিন্তু দেখা যেত যে হঠাৎ করে আমার পরিচিত এই গ্রামের লোক এই নাম ধরে, ধরেন আমার কোনো মুরব্বী বা আমার কোনো বন্ধু আসে আমাকে আমার নাম ধরে ডাক দিতেছে, হ্যাঁ এই বজলুল হক দরজাটা খোলো ভাই আমি আসছি, একেবারে আমার পরিচিত লোক। তো এটা তো ফিরোজ ভাই আসছে, আচ্ছা ঠিক আছে দরজাটা খুলে দিই। আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে এমনভাবে পৌঁছাচ্ছে হাত হাসি এবং ভেঙচি কেটে দেখলাম, লক্ষ্য করলাম যে অন্তত পক্ষে আমার আব্বা হুজুর থাকতে একজন বদ্ধ পাগলকে একবার সারিয়েছে বিক্রমপুরের মুন্সিগঞ্জের, ঠিক ওই পাগলের চেহারায় ওই সেই বেঙ্গি কাটা সেই রূপ সেই রকমের আকৃতি সেই রকমের আচরণ করে আমি আমি ভয়ে কোন রকমে মানে মসজিদের দরজা লাগাই দিয়া কোন রকমে আমি একেবারে দোয়া দূরত পড়া শুরু করে দিলাম। আর রাত্রে আমার ঘুম হওয়া তো দূরের কথা, নামাজ পড়া তো দূরের কথা, পরে মুসল্লিরা আসছে তখন আমি দরজা খুলতে চাচ্ছি না। তো বলা বলি ডাকাডাকি করলো, কি ব্যাপার ভাই জান আপনি তো মসজিদে থাকেন কোনো দ্বিতীয় ডাক্তার দিতে হয়নি, আপনি দরজা খুলছেন না কেন? বলে ভাই আপনি যে আপনি এটা তো আমি বুঝতে পারতেছি না, এখন যে আপনি ডাকতেছেন আপনি কি মুখে বলে কি বলেন, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করেন নাকি? আমি তো আমি বলে না ভাই আরেকজন আমি কিন্তু এখন আমাকে ডাক ডাকেছে একটু আগে মিনিট দশেক আগে ডাকছে।
আপনি না আরেকজন বলছেন যে আপনি বলছিলেন যে ঘোড়া থেকে না,
হ্যাঁ মানে এটা হলো ওই হুজুরের উনি ঘোড়ার মানেই ছিলেন রাখাল ছিলেন, ঘোড়াটা পালতো দুইটা ঘোড়া ছিল, ঘোড়া পালতো আমাদের গ্রামেরই এখন উনি নাই মরকুম সলিমুদ্দিন ব্যাপারী, সে পরে ব্যাপারী হয়েছে পরে বড় হয়েছে হুজুরের ঘোড়া পালতো। একদিন দেখলো যে হুজুর তো মানে দাওয়াতে চলে গেছে বেড়াতে চলে গেছে, হুজুর মানে গেছে তো রাত্রে ঘোড়া আবার সেই ঘোড়া আসছে, তো ঘোড়া আসছে পরে উনি দেখলো যে হুজুর যেন ওনাকে ডাকতেছেন হুজুরের কণ্ঠে একেবারে হুবহু হুজুরের কণ্ঠে ওনাকে ডাকতেছেন। উনি রাত্রে মনে করলো হুজুর তো সকালে আসার কথা, তো রাত্রে ১২টা হুজুর চলে আসলো কেন, হইতে পারে হয়তো মাহফিল তাড়াতাড়ি করে চলে আসছে, উনি দৌড়ে পাশের বাড়ি তো উনি দৌড়ে আসছে দেখেছে ঠিকই তো হুজুর ঘোড়ায় চলে আসছে, পিছনে ছাত্ররা নাই তো মনে করলো যে কত ছাত্ররা পিছনে পড়ে আছে হুজুর একটু আগে আসছে, আইসা ঘোড়ার লাগাম ধরে হুজুরকে নামাবে হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়াই দিয়েছে আর এমনিতেই এমন শক্তভাবে তার হাতটাকে ধরেছে, পরে চিন্তা করলো যে এটা তো হুজুর না, তাকিয়ে দেখে বিশাল মূর্তি এবং ঘোড়াও ঘোড়া না, ভয় পেয়ে সেই যে চিৎকার দিয়ে ফিট হয়ে গেল, এবং সেই ফিটের পরে মসজিদের ওই আজান দেওয়ার লোকজন আইসা তাকে আবার সেই ফিটের তিনি ওই সময়ে আর ছাত্ররা মাদ্রাসা থেকে আবাসিক মাদ্রাসা ছিল জায়গায় গিয়ে তারে গিয়া এই অবস্থার মধ্যে এই মানে মূর্ছা যাওয়ার লোকটাকে আবার ডাকাই দিল, কি হয়েছিল তোমার? সে তখন এটা বর্ণনা করলো, দেখলাম আসলে পরে দেখা গেলো ঠিকই হুজুর রাত্রে তো আসেনি, হুজুর আসছে পরের দিন।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। এর মাঝখানে আমরা একটু বলে রাখি যে আমরা যে জায়গাটায় আছি, আমি একটা ঘটনা যেটা এই মাত্র বললেন তিনি, সেটা হচ্ছে যে যখন আমাদের এখানে আমরা যেখানে বসে আছি যার বাসায়, সেই কারি মোহাম্মদ আলী হুসাইন তিনি যখন জীবিত অবস্থায় ছিলেন তখনকার সময়ের ঘটনা, এবং তিনি যখন যখন মৃত্যুবরণ করেন তার পরের যে ঘটনাটা সেটা কিন্তু আমরা তার আগের ঘটনাটা শুনলাম, অর্থাৎ তিনি এখন এই বাসার সংলগ্নই, আমরা যেখানে বসে আছি সেই সংলগ্নই একটা মসজিদ রয়েছে, এবং তা আমি একদম মানে নদীর কূল ভেসেই এই মসজিদটা এবং এই বাসাটা, এবং সেই মসজিদেই উনি বললেন যেটা ওনাদের পারিবারিক মসজিদ, এবং এই মসজিদেই তিনি এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যক্ষ করেছেন। আমাদের সাথে আরো কিছু অতিথি রয়েছেন, আমরা তাদের সাথে এক কাছে এখন ঘটনা শুনব, এবং আমরা একই ধরনের ঘটনা কিন্তু মানে বিভিন্ন জনের কাছে শুনি, এবং এই যে ঘটনাগুলো আপনারা শুনছেন সেই ঘটনাগুলো হয়তো আপনাদের পরিবারের সদস্য বা আপনাদের কাছের মানুষের কাছেও এই ধরনের ঘটনা শুনেছেন, যে ধরনের এই একই ধরনের ঘটনা হয়তো আপনাদের এলাকায় ঘটেছে। কিন্তু আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটায় আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না, কারণ আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গায় এই বাসাতে এই মানে যাদের যাদের এখানে ঘটনা ঘটে আমরা সেইখানে বসে আছি, এবং যিনি ঘটনা প্রত্যক্ষ করেছেন সরাসরি তার মুখ থেকে শুনছি। এবং এটা এরকম কিছু না যে আমার অমকের সাথে ঘটেছে সেই ঘটনাটা বলছি, বা আমার তমকের সাথে ঘটেছে সেই ঘটনাটা বলছি, যিনি নিজে প্রত্যক্ষ করেছেন ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন এই জায়গায়, আমরা সেই জায়গায় বসে আছি এবং সেই জায়গা থেকে লাইভ করছি। মজাটা এখানেই, এবং এবং আমাদের হয়তো কিছু সমস্যা হচ্ছে, আমাদের কিছু ফলস থাকবে, বাট আমরা যে করতে পারছি এটা আমাদের অনেক 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 বড় একটা আনন্দের ব্যাপার, এবং আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে যখন আমরা বুঝতে পারবো যে আমরা আপনাদের আনন্দ দিতে পেরেছি। আমাদের বন্ধু গ্যারাজের যারা ঘটনা নিয়ে আসছেন তাদের মধ্যে থেকে আমি শুরুতে একটু মারুফ শুভকে ডাকবো, এবং তিনি এর আগে ভূতে থেমে এসেছিলেন, এবং তার পরবর্তীতে তিনি আবারও তিনি বন্ধু গ্যারাজে ঘটনা পাঠান এবং সেইখান থেকে তিনি সিলেক্টেড হন। আজকে দেখে আমি তাকে চিনতে পেরেছিলাম, এবং তিনি তার ঘটনা বলবেন। আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা কোথাকার ঘটনা আরেকবার বলতে হবে একটু প্লিজ।
এই ঘটনাটা কক্সবাজারে ঘটে,
কক্সবাজারে ঘটে, শুনি আপনার ঘটনাটা।
এই ঘটনাটা আমার কাজিন আকবর রাব্বির কাছ থেকে আমি শুনেছি। এই ঘটনাটা বেসিক্যালি তার ফ্রেন্ড আর তার ওয়াইফের সাথে ঘটে যায়। তারা 2008 সালে বিয়ের পর তারা হানিমুনে যায় কক্সবাজারে। ফার্স্টের দিন তারা কক্সবাজার বিচের মধ্যে টাইম স্পেন্ড করে, সেকেন্ড ডেতে তারা হিমচুরি এবং ইনানি বিচে যেতে চায় একটা সিএনজি ভাড়া করে। তারপর তারা হিমছড়ি পাহাড়ে ওঠে, হিমছড়িটা অনেক ঘোরাঘুরি করে তারা পাহাড়ে ওঠে। পাহাড়ে ওঠে তার ওয়াইফ একটা 7 থেকে 8 বছর একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়।
আচ্ছা, এবং তার সাথে পরিচিত না তো নিশ্চয়ই?
না না, পরিচিত না। আর সেই বাচ্চা ছেলেটার হাতে একটা ফুল ছিল। এখন সে বেসিক্যালি এটা মনে করেছিল যে ফুল বিক্রি করে যে টাইপের ছেলেরা ওখানে থাকে ওই টাইপের, সে বললো যে আমাদের ফুল লাগবে না, পরে সেই ছেলেটাকে ইগনোর করলো। পরে সে সেই জায়গা থেকে লিফ করলো। তারপর তারা ইনানি বিচে যায়, সেখানে গিয়ে তারা পানিতে গোসল করে, ভাইয়া পিকচার তুলছিল পানিতে আর ভাবি বিচের মধ্যে বসেছিল। কিছুক্ষণ পরে সে সাইড ফিরে দেখলো যে সেই বাচ্চা ছেলেটাই হাতে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সে জিনিসটাকে তখন তার মাথায় সেই জিনিসটা আসেনি যেটা যে ছেলেটাকে সে হিমছড়ি পাহাড়ে দেখেছিল ওই ছেলেটার, ওই ছেলেটা সেম, এটা তার মাথায় আসেনি। সে জাস্ট ছেলেটাকে দেখলো আর সে ছেলেটাকে ইগনোর করলো। তারপর সেম ভাবে সে অন্য দিকে তাকিয়ে আবার যখন ওই দিকে তাকালো দেখলো যে ছেলেটা সেখানে নেই,
নেই
না ছিল না, তখন সে এই বিষয়টাকে বেশিটা গুরুত্ব দিল না।
একটু ইন্টারাপ্ট করি, যতবারই কি তার সাথে দেখা হয়েছে, এটা সে দেখা হয়েছে, ততবারই কি ছেলেটার হাতে ফুল ছিল?
জি জি জি, প্রত্যেকবারই হাতে ফুল ছিল।
ওকে,
তারপর আমি চলে যাচ্ছি। তারপরে তারা সেই জায়গা থেকে যখন লিফ করলো, তারা সিএনজি করে যাচ্ছিল, সাইড ভিউ দেখছিল। যখন তারা প্রত্যেকটা সাইড ভিউ দেখতে দেখতে যাচ্ছিল, তখন তারা রাস্তার মধ্যে দেখলো সেম ওই ছেলেটাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এবার সে যখন দেখলো, দেখার পরে তিনি এবার পুরোপুরি ভাবে জিনিসটাকে বুঝতে পারলো যে হিমছু পাহাড়ে যে ছেলেটাকে দেখেছিল, ইনানি বিচে যে ছেলেটাকে দেখেছিল এবং রাস্তায় যে ছেলেটাকে দেখলো একই ছেলে, সেম। এই জিনিসটা সে যখন বুঝতে পারলো, সেই এই কথাটা ভাইয়াকে বললো। ভাইয়া এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিল না, সে বললো যে তুমি একই অন্য ছেলেকে দেখছো, হয়তো বা ওরকমই লাগছে। পরে সে জিনিসটা তারা এখানে ভুলে গেল। কিন্তু সব থেকে ভয়ানক ঘটনাটা ঘটলো হোটেল রুমে, মিড নাইটে তারা ঘুমাচ্ছিল, ডিম লাইটের আলোয় তার সে যেটা দেখতে পেলো, হঠাৎ করে রাতের বেলা তার ঘুমটা ভেঙে যায়। সে ডিম লাইটের আলোর মধ্যে সে দেখতে পেলো ওই সেম ছেলেটা তাদের পায়ের সামনে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। এটা দেখার পরে সে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে। চিৎকার শুনে ভাইয়া সাথে সাথে উঠে যায়, উঠে কিছু দেখতে পায় না, বাট সে মানে বারান্দার মানে দরজার মধ্যে একটা সাউন্ড পায়। এই সাউন্ডটা পেয়ে সে সাথে সাথে সে বারান্দার দিকে চলে যায়। সে গেটটা খুলে দেখে কিছুই নেই। যখন সে বারান্দা যায়, সে রুম থেকে একটা চিৎকার শব্দ পায়। সে রুমের ভিতরে গিয়ে দেখে যে ভাবি মাটিতে পড়ে আছে এবং কাঁপছে আর কাঁপছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে যেটা বলে যে সে যখন বারান্দায় গিয়েছিল ভাইয়া, তখন সে সেম ওই ছেলেটাকে দেখতে পেয়েছিল আর ওই ছেলেটা মানে তখন একটু রাগান্বিত চেহারাদের মধ্যে ছিল, ছেলেটা চুলগুলো বড় ছিল। তারপর তাকে হাতটা ধরে, যখন তার হাতটা ধরে তখন সে তাকে দেখতে পাচ্ছিল না, তাকে হাতটা ধরে বেড থেকে নিচে ফেলে দেয়। যখন তার হাত ধরে ধরে তখন তার মানে মনে হলো যে ঠান্ডা কিছু একটা জিনিস তার হাত ধরে তাকে নিচে ফেলে দিল। পরে ভাইয়া যখন এইসব ঘটনাগুলো শুনলো তখন সে বললো সামথিং ইজ ভেরি রং। তারপরে তাকে ঠান্ডা করার জন্য বললো এটা আসলে কিছুই না, এই জিনিসটা তুমি ভুল হয়তো বা ইয়ে করেছো। পরে তারা ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে গেল। যখন ঘুমাচ্ছে তখন সে ফিল করলো যে ভাবির গায়ে অনেক জ্বর চলে এসেছিল, 103-এর উপর তখন জ্বর ছিল। পরের দিন সকালবেলা লোকাল একটা ডক্টরকে আনা হলো, সে ডক্টরটা তাকে মেডিসিন দিল বা তার জ্বর কমছিল না। তারপরে তারা ওই দিন রাতের বেলায় ঢাকা ব্যাক করলো। ঢাকা আসার পরে ভাবির জ্বর কমছিল না, 101-103-এর মধ্যে জ্বরটা ছিল। তারপর একটা হুজুরকে আনা হলো, হুজুর তাকে দরতাবিজ করে তাকে একটা তাবিজ দেয়, আর তাবিজ দেওয়ার পরে তার হাজবেন্ডকে বলে যে কোনো সমস্যা হবে না, তাই কোনো ক্ষতি করতে পারবে না। তারপর যখন কোনো ক্ষতি করতে পারবে না, তারপর সেই জিনিসটা, তারপর সে হুজুরটা চলে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করলো যে আমার ভাই তাকে হুজুরকে জিজ্ঞেস করেছিল যে আসলে প্রবলেমটা কি। তখন তাকে বললো যে একটা জিন ওনার ওয়াইফকে নজর দিয়েছে এবং সে এটা পুরোপুরি ভাবে চলে যাবে না, এটা কিছুদিন সময় লাগবে। তারপর সে জিনিসটা প্রায় সময় রাতের বেলা দেখতো,
সে কি এখনো দেখছে সেটা?
না না, সে তারপর ওই তাবিজটা পাওয়ার পরে সে জিনিসটাকে আর দেখতো না, সে ফিল করতো আর স্বপ্নে দেখতো, এটা মানে সরাসরি আর দেখতো না,
তারপর থেকে স্বপ্নে দেখে।
হ্যাঁ জি জি,
তো আমি এটাই বলছিলাম আর কি যে আপনি মনে করেন যে কোনো একটা জায়গায়, আপনাকে অনেক ধন্যবাদ মারুফ, এবং আমি খুবই অদ্ভুত ব্যাপার যে আপনি কোথাও ঘুরতে গেলেন এবং দৃশ্যটা চিন্তা করেন যে একটা অপরিচিত ছেলে এবং সেই ছেলেটা যদি আপনাকে ফুল দেখেন এবং সেই ছেলেটা যদি সবসময় আপনাকে ফলো করতে থাকে এবং পরে যদি আপনি জানতে পারেন সেটা জিন, এবং তাবিজ পাবার পরে বা একটা চিকিৎসার একটা মুহূর্ত পর্যন্ত যদি আপনি দেখেন যে তাকে স্বপ্নে দেখতে শুরু করেছেন, ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর হওয়ার কথা, তাই না? মানে একটা ছেলে যে সেটাকে আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন এবং সে ছেলের সাথে কোনো পরিচয় ছিল না, তার সাথে আপনার কোনো ইন্টারাকশন নাই, বাট হঠাৎ করেই সে আপনাকে ফলো করা শুরু করলো, এটা এবং দিন হঠাৎ করে মানে এটা কতটুকু উপলব্ধি করতে পারছেন আমি বুঝতে পারছি, বাট আমি জানি না। তারপর আমি বলছি যে আপনি চিন্তা করুন যে কোনো একটা ছেলেকে হয়তো আপনি কোনো এক জায়গায় দেখেছেন, এরকম একটা ছেলেকে, হয়তো পথ শিশু বা কিছু একটা, এবং তাকে আপনি যদি হঠাৎ করে আপনার নিজের ঘরে ঘুম ভেঙে আবিষ্কার করেন, যথেষ্ট রকমের ভয় লাগার কিন্তু কারণ রয়েছে। আমরা আরেকটা বিরতিতে যাবো, তবে তার আগে কিছু এসএমএস পড়ব এবং আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন রিয়াদ এবং পিয়াল, লিখেছেন যে আমি রিয়াদ এবং তার ওয়াইফ পিয়াল, তারা সবাই প্রথম শুনছেন আজকে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরামবাগ থেকে, নামটা পরে লিখেছেন সুতরাং এসএমএসটা পড়তে পারলাম না, আমাদেরকে ভূমিয়া লাবিব এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূতাশ্রমের জন্য তিনি সারা উইক অপেক্ষা করেন। সৈকত আমাদের এসএমএস করেছেন নেত্রকোনা থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি বায়াজিদ এসএমএস করেছেন জামালপুর থেকে এবং তিনি বলছেন যে ভয় লাগে তবুও ভূতাতাম শুনি। আমাদেরকে সাজিদ লিখেছেন যে নারায়ণগঞ্জ থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কবি ফারুক খান, কবি ফারুক খান আমাদের এসএমএস করেছেন বড়াইগ্রাম থেকে। রাতুল আমাদের দর্গাপাড়া রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং 2 February থেকে তার এসএসসি এক্সাম, তারপর তিনি ভূতাশ্রম শুনছেন, এখন সবচেয়ে বেশি জরুরি যদি আপনার পড়াশোনা করা সেটাই সাজেশন থাকবে আমাদের। আমাদেরকে শামীম এবং তামান্না চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, লিখেছেন যে দারুণ হচ্ছে আমাদেরকে। এছাড়াও আরিয়ান এসএমএস করেছেন নরসিংহ থেকে এবং আজকে ভূতাশ্রমের স্টার্টিংটা তিনি শোনেন নাই। আমাদেরকে মিথিরা যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, আপনি ফেসবুকে যে লিঙ্ক টিঙ্ক সবকিছু দেখে নিতে পারেন, কিন্তু আমাদেরকে মিথিরা যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, এই মাত্র তিনি জয়েন করলেন। আমাদেরকে এছাড়াও রিয়াদ ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, সৌরভ আলম আমাদের এসএমএস করেছেন হাসনাবাদ থেকে, আপন শাহা ময়মনসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে অনিক নাবিল বনশ্রী থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও আকাশ এবং সাদিয়া মিরপুর 2 থেকে এসএমএস করেছেন। লাস্ট স্টোরিতে তার কাছে অনেক ভালো লেগেছে, শুভ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, তারা দুজন প্রতি রেগুলার আমাদের এসএমএস করেন, থ্যাঙ্কস। আমাদেরকে প্রীতম আজিমপুর থেকে এসএমএস করেছেন, তিনি তার ফ্রেন্ডের বাবার সার্জারি হয়েছে এবং তাদের দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করি আমরা। আমির শাহিন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আরও অনেকেই। আমাদের এখানে ফেসবুকে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তাদেরকে বলছেন যে তাদেরকে অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই বলছেন যে আপনি অনেকেই ভূতাশ্রম শুনছেন এই মুহূর্তে, দুই উইক পর ভূতাশ্রম শুনছেন এবং লাইভ তিনি লাইভ মানে আপনি হয়তো বলতে চেয়েছেন এটা আউটডোর শো, এবং তিনি বলছেন আমি সো লাকি, না আমরা লাকি যে আমরা আপনাদেরকে দিতে পারছি এরকম একটা প্রোগ্রাম এরকম একটা জায়গা থেকে। জ্যোতি আমাদের এস এম এস করেছেন এবং জ্যোতি এস এম এস করেনি, ফেসবুকে লিখেছেন, এবং অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম যারা রয়েছেন বিশেষ করে এখানে মানে মাসুম ভাই তো পরিশ্রম করছেন, আমাদের সাথে শাহিন ভাই রয়েছেন, প্রত্যেকে পরিশ্রম করেছেন, অমানবিক পরিশ্রম করেছেন, এবং যারা ঢাকা থেকে এসছেন তারা প্রত্যেকেই আমাদের আমরা যে গাড়িতে করে এসেছি যারা আমাদের এখানে নিয়ে এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার আছে আমাদের। আসলে আরিফুল ইসলাম আমাদের এস এম এস করেছেন, লিখেছেন ভালো লাগছে আমাদের, এছাড়াও লিখতে পারছেন নাদিম শাহ হাসান এস এম এস করেছেন এবং স্টোরিগুলো জাস্ট অসাম এখানে লিখেছেন, এস এম এস না ফেসবুকে লিখছেন তারা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন যে আমাদেরকে আবির লিখেছেন যে আই লাভ ভূত এফ এম, আমাদেরকে এখানে ফেসবুক নেম সাকিব আল হাসান ওকে আমাদের লিখেছেন যে তিনি তার কাছে অবশ্যই এত বেশি ভালো ইন্টারেস্টিং মনে হয়নি ঘটনা। জাহিদ হাসান আমাদের লিখেছেন নাইস আমাদেরকে। এছাড়া দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কিন্তু একটু একটু ভয় পাচ্ছি লিখেছেন সালমান খান, অনিক খান আমাদের এস এম এস, অনিক হাসান আমাদের এস এম এস করেছেন এবং ভূত এফ এমের তিনি প্রশংসা করেছেন, ঢাকা থেকে এস এম এস করেছেন তিনি। রেজওয়ান আফরিন আমাদের এস এম এস করেছেন, ভূত এফ এম রক্স লিখেছেন আমাদেরকে। এছাড়াও লিখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকে, অসাম লাগছে ভাইয়া লিখেছেন, কৌশিক আহমেদ, শোভন সহ আরো অনেকে। যদি এস এম এস করতে চান মোবাইলে মেসেজ আপনাকে টাইপ করুন ফুটি এফ ওআরটিআই ফুটি স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম @radiofooti.fm উইচ ইজ bhwtfm@radiofooti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofooti, www.facebook.com/bhutafm.rasel। আরও একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই মুহূর্ত পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। এবং আজকে যে ঘটনাগুলো বাকি যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো দারুণ সব ঘটনা, অনেকে আমি যখন দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন, 6, 4, 10 অনেকে অনেকে প্রায় আমরা মানে আর এলাকার যারা আছেন তাদের মধ্যে অনেকে এখনো ঘটনা শেয়ারই করেনি, তারাও একটা একটা করে ঘটনা শেয়ার করবেন। সুতরাং আমাদের সাথেও থাকুন এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। আশা করছি যে এইরকম ভাবে আগামী সপ্তাহেও আপনাদের আরো দুর্দান্ত ভূতাশ্রম উপহার দিতে পারবো এবং নেক্সটেও আমরা এরকম ধরনের আউটডোর শোতে আপনাদের নিয়ে আসতে পারবো। আরো একবার জানিয়ে রাখি আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটির নাম কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ। আমরা এইখানে অবস্থান করছি একদম মেঘনা নদীর পাড় ঘেঁষে একটা জায়গায়, এবং এর একটা আমরা যেখানে রয়েছি সেখানে যে জায়গায় বসে এই শোটা করছি তার একটা পাশে মাজার, একটা পাশে মসজিদ এবং এক পাশে নদী, আমরা সেই জায়গায় রয়েছি। এবং আমরা এখন একটা ছোট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন, স্টে টিউন ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Bhoot FM, the night comes alive with grounding form.
শুনছেন সবসময় আর চলছে ভূত ফোন, আপনারা সবাই জানেন ভূত ফোন এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এই এলাকাবাসী অর্থাৎ এই কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ এলাকাবাসী, এবং এটা যেহেতু লাইভ শো সুতরাং এখানে সবাই উপস্থিত আছেন এবং রাজ্যেরই আমার সাথে শো করছেন, রেকর্ডেড কোনো কিছু নয়, আপনারা খুব ভালোভাবে জানেন। এবং আপনারা এর আগেও যখন আমরা শো করি তখন নিজেরা এসে সরে জমিনে দেখে গেছেন। যাই হোক, আমাদের এখানে এই মুহূর্তে আরও একজন এই এলাকাবাসী রয়েছেন যার নাম শাফায়াত উল্লাহ, এবং তিনি একটা অদ্ভুত ধরনের একজন ভদ্রলোকের কথা বলেছেন যার শরীরের ধরনের রোগ ছিল আর কি। হ্যাঁ, আমরা একটু আপনার কাছে তার ঘটনাটা শুনি। আপনি এমনিতে ব্যবসা করেন, আপনার নাম শাফায়াত উল্লাহ, রাইট?
জি জি, আমার নাম শাফায়াত উল্লাহ।
আর আপনি যার ঘটনা বলছেন তার নামটা কি?
তার নাম মনুমিয়া।
মনুমিয়া, কি হয়েছিল মনুমিয়ার? আপনি
মনুমিয়ার মুখমণ্ডলে এমন অদ্ভুত ধরনের একটা পড়া হয়েছিল যে পড়াটা খুব বড় আকৃতির, এটা লাল হয়ে পাকা পাকা অবস্থায় থাকতো কিন্তু এটা শেষ হতো না, নিঃশেষ হতো না,
সুস্থ হতো না,
সুস্থ হতো না। এবং ওইটার এই যে ফুলাটা ছিল, যে পড়ার যে ফুলাটা, এটা কমতো না।
মুখমণ্ডল প্রায় মোটামুটি
মুখমণ্ডল এবং কানের এক পাশ দিয়েই এটা দেখা যেত, অনেক বড় আকৃতি। তো এটা নিয়েই গরিব মানুষ সে মৎস্য শিকার করত, আরো অন্যান্য লোকও তার সাথে মৎস্য শিকার করত, প্রায় 10-12 জন জাল পেতে, নদীতে জাল পেতে মৎস্য শিকার করত। তখন অনেক বছর পরে যেটা তার সারতেছে না, তখন সে এই মৎস্য শিকারের জন্য মেঘনা নদীতে জাল পেতে জালটা ধরেছিল। এমন এক সময় তার নৌকায় পানি থেকে এই মেঘনা নদীর যে নদী থেকে এমন অদ্ভুত আকৃতির এক ভূত বা জিন বা যে কোনো শ্রেণীর ওঠে তার নৌকা তুটলো এবং বললো, তুমি ভয় পেও না, তোমার যে অদ্ভুত শ্রেণীর যে ফোরাট আছে, তুমি এটা নিয়ে অনেক কষ্ট করতেছ, তোমার আর কষ্টের দিন শেষ হয়ে যাবে। তো তখন এই অদ্ভুত আকৃতির যে প্রাণীটি তার সেই ফোরাটার মধ্যে চুম্বন দিয়ে সম্পূর্ণ ভিতরে যে
কামড় দিয়েছিল,
কামড় দিয়ে
তুলে নিয়ে গিয়েছিল,
পুরোপুরি তুলে নিয়েছিল। তারপর থেকে সে তার কোনো বিষ ব্যথা কোনো কিছুই সে অনুভব করে নাই। পরেই তার এই দম্বুল আকৃতির যে ফোড়া এটার ভালো অবসান করে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এবার একটু এখানে আমাদের বন্ধু গ্যারেজে দুজন সদস্য রয়েছেন যাদের কোনো ঘটনা নাই, আমরা প্রত্যেকবারই এরকম মানে দুজন বা একজনকে নিয়ে আসি, তারা একটু তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা তো বলেছেন, আমি বলি যে আপনার নাম হচ্ছে তানজিলা, রাইট? তানজিলা, আচ্ছা একটু তানজিলার কথা আমি শুনতে পাচ্ছি না। তানজিলা যদি একটু বলতেন যে আপনার আপনি আপনি আমাদেরকে যে বন্ধু গ্যারেজে যে ইমেলটা করেছিলেন সেখানে কি লেখা ছিল?
আমার ইমেইলে লেখা ছিল, আমার লাইফে কোনো হরর এক্সপিরিয়েন্স নাই, যেটা আমার লাইফের সবচেয়ে বড় হরর এক্সপিরিয়েন্স।
ওকে, আমি যখন জিজ্ঞেস করি আজকে পুরোটা সময় আপনি আমার সাথে থাকছেন, আপনারা মানে এই পুরো এলাকা আপনি ঘুরে দেখলেন এবং কেমন লাগলো পুরো সময়টা আমাদের, মানে বা এই যে লাইভ আপনি আপনার সাথে অফ এয়ারে কথা হচ্ছিল যে ফার্স্ট টাইম এরকম বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে আমাদের শো করছি, এরকম আপনি প্রথম দেখছেন, কেমন লাগছে আপনার কাছে?
শোটা আসলে কখনো এভাবে লাইভ দেখা হয়নি, সেই হিসেবে এটা আসলে আমার জন্য একটা এক্সপিরিয়েন্স অন্যরকম। আর জায়গাটা সম্পর্কে হয়তো বা কিছু একটা আছে, মানে অনেকে বলছেন অনেক কিছু, বাইরে যখন যাচ্ছি জায়গাটাও সেরকম। তো এখন পর্যন্ত তেমন কোনো হরর এক্সপিরিয়েন্স হয়নি, দেখা যাক পরবর্তীতে কত বেশি হয়।
ওকে, তাহলে আপনি আমরা চাইছি মানে চাইছিলাম খুব বেশি এরকম ভাবে যে আপনার লাইফে কোনো হরর এক্সপিরিয়েন্স নেই, এটা যদি আপনার সবচেয়ে বড় দুঃখ হয় তাহলে সেই দুঃখ থেকে আপনাকে মুক্তি দিতে দেখা যাক কি হয়। এখন অনেকটা সময় আছে, কারণ আমরা একটা এই জায়গায় এই সুযোগ একটু বলেই রাখি, আজকে কিন্তু আমরা শো করব 2টা পর্যন্ত নয়, 1 ঘন্টা বেড়ে যাবে, সুতরাং এটা একটা বোনাস টাইম থাকবে। আমরা পরের আমাদের আরো একজন বন্ধু গ্যারেজের সদস্য রয়েছেন তার সাথে একটু কথা বলি। আপনার নামটা হচ্ছে অ্যাঞ্জেলা, রাইট? তো অ্যাঞ্জেলা, আপনার কাছে আজকে এই পুরো এক্সপিরিয়েন্স মানে এই যে এখানে আছেন আপনি, এখানে ঘুরে দেখলেন সব জায়গাটা, কেমন লাগছে?
আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, জায়গাটাও তো কাইন্ড অফ স্কেরি, তো ভালো লাগতেছে।
আপনাকে কেন স্কেরি মনে হলো একটু যদি বলতেন?
অন্ধকার চারদিক, আসলে এরকম জায়গায় আগে আসা হয় না।
এরকম জায়গায় কখনো আসলে কি গিয়েছেন যে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন মাজার, এক পাশে মসজিদ,
আর ওই পাশে আমার এটাই লাইফে
ফার্স্ট, এবং একদিকে নদীর অসম্ভব রকমের সৌন্দর্য আর একদিকে গাঢ় অন্ধকার আর একদিকে এইদিকে তো নানান রকমের
ঘটনা, আসলে এরকম মানে এটাই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, এরকম
আপনার কাছে অনেক ভালো লাগে?
আমার কাছে অনেক মানে অন্যরকম লাগে।
আমরা মানে বন্ধু গ্যারেজে বা ভূতের সামনে তার মানে ইমেল দিয়ে কাজ টাজ হয় নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছু এসএমএস করবো, আমরা কিছু এসএমএস পড়তে চাই, এবং আমরা দেখতে পাচ্ছি অন্তর আমাদের এসএমএস করেছেন এবং তিনি খুব ভয়ঙ্কর একটা ঘটনার জন্য ওয়েট করছেন। বিজয় ময়মনসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন ইফতেখার ঢাকা থেকে, এবং আমাদেরকে হায়দার ফরিদপুর থেকে এসএমএস করেছেন, দীপু আকান্দ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন কামরুল, রাব্বি আমাদের এসএমএস করেছেন, তিনি শুনছেন আমাদের সাথে আছেন, আমাদেরকে এছাড়া ইসমাইল এসএমএস করেছেন, মুন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, এমডি মাহতাব তালুকদার আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন, এছাড়াও রাশেদ এবং গোলাম আমাদেরকে গাজীপুর থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন রাব্বি কাজী নড়াইল থেকে, এছাড়া আমাদেরকে এমডি রিফাত এসএমএস করেছেন, এসএমএস করেছেন আরো অনেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গাটির নাম কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ, এবং আমাদের এইখানে আমাদের এখানে যারা যেখানে আমরা বসে আছি সেই জায়গার আমি আপনারা শুনলেন একটু আগে, একপাশে ডান পাশে মসজিদ, একদম মুখোমুখি একটা মাজার, এবং মাজারের পরেই একটা নদী, এবং সেই নদীটা ভাঙতে ভাঙতে এখানে এসে থেমে গেছে এবং এখন বেশ কিছুটা দূরে সরে গেছে। খুব বেশি দূরে নয়, দেখা যায় এবং কাছে হেঁটেই সেই নদীর কাছাকাছি যাওয়া যায়। জাস্ট এক মিনিট লাগে না, এক মিনিটের মতন লাগে নদীর কাছে যেতে। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাব এবং আমাদের এইখানে আমাদের বন্ধু গ্যারেজের অনেক সদস্য রয়েছেন, তারা তো বলবেনই। আমরা নারায়ণগঞ্জের কিছু ঘটনা, আমাদের এই জায়গাটা খুঁজে পেতে হেল্প করেছিল ফার্নান, এবং আমরা একটু ফার্নানের কাছে যাব এবং ফার্নানের কাছে কিছু ঘটনা শুনব। এই আশেপাশের এলাকার কিছু টুকরো টুকরো ঘটনা যদি ফার্নান একটু বলতেন, যেগুলো বেশ ভয়ঙ্কর লাগে আপনার কাছে। পুরান ঢাকাতেই এসেছি, আমার যেটা হচ্ছে যে মানে প্রথমে জানাচ্ছি রেডিও ফুটবল এবং গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ এবং একটি সুন্দর এপিসোড উপহার দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে যে মানে ভূত এফএমের তো অনেক ঘটনা আমি নিজেও শুনেছি, প্লাস আমি নিজেও শেয়ার করি। তো ভূত এফএম এর সবচেয়ে মজার এখনকার যে পার্টটা সেটা হচ্ছে এই অ্যাডভেঞ্চার পার্টটা। তো ভূত এফএম ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। তো যাই হোক, তো আমি নারায়ণগঞ্জের কিছু ঘটনা, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের চাষারা প্লাস নারায়ণগঞ্জ শহরের কিছু ঘটনা শেয়ার করবো। এগুলো মূলত মানে আমার বেশ কিছু ফ্রেন্ড এই নারায়ণগঞ্জে রয়েছে এবং তাদের কাছ থেকে আমি শুনেছি। তো এর মধ্যে যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে মীরা, ও নারায়ণগঞ্জের মানে শহীদ নগর নামে একটা জায়গা থাকে এবং ওই ঘটনাটা শেয়ার করে। এবং ও যেটা বলে যে এই নারায়ণগঞ্জের যে শীতলক্ষা নদীটা, এই নদীর পারে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো হন্টেড, এবং এই জায়গাগুলোর মধ্যে একটা মানে সব থেকে পরিচিত যে জায়গাটা সেটা হচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ারের একটা পরিচিত জায়গা ছিল এখানে, এবং এখানে নাকি একটা মাঠ ছিল, এবং এই মাঠের পাশে মানে বর্তমানে যেটা এই মাঠটা সবাই বাটা কোম্পানির মাঠ নামে চিনে থাকে। তো এই মাঠ নিয়ে অনেক ঘটনা একসময় প্রচলিত ছিল, কিন্তু এখন তো বর্তমানে অনেক লোকালয়, অনেক মানুষজন, তো বর্তমানে এরকম নাও দেখা যেতে পারে, কিন্তু এটা আগের একটা মিথ প্রচলিত ছিল এরকম। তো এবং এই মাঠটা কিন্তু সেই শীতলক্ষা নদীর পাড়ে এখনো রয়েছে। তো বর্তমানে এটা বাটা কোম্পানির মাঠ নামে পরিচিত। তো এখানে যেটা হতো যে মানে দিনের বেলাও নাকি মানুষ আসতে খুব বেশি ভয় পেত। ভয় পাওয়ার কারণ হচ্ছে যে এখানে অনেক মানে মানুষকে মেরে কবর দিয়ে রাখা হইতো, মানে সিক্রেট কিছু মানে কবর থাকে না যেটা অনেকে জানে না, এরকম কবর দিয়ে রাখা হতো। তার ফলে কি করতো, তার ফলে যেটা হতো যে যখন মানুষ এখান থেকে ক্রস করতো রাতে বা অন্যান্য সময় যাদের বাসা আশেপাশে রয়েছে, তারা হঠাৎ করে অনেক ধরনের সাউন্ড শুনতে পেতো, যেমন হঠাৎ করে কোনো মেয়ে কাঁদতেছে এরকম একটা সাউন্ড। তারপরে আরো যেটা দেখতো যে নদীর পাড়ে যেহেতু অনেক সময় দেখা যেত যে রাতের দিকে ওই কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়ে নদীতে গোসল করতো, যেটা আমরা অনেক সময় দেখি না যে দুপুরবেলা গোসল করে এরকম রাত 12টা সাড়ে 12টার দিকে। তো একটা খুবই অস্বাভাবিক একটা বিষয়, তাই না, যে হঠাৎ করে এরকম কিছু দেখা যাবে। তো সবাই যখন দেখতো ওরা বুঝতে না এটা উইয়ার্ড কিছু একটা। আপনি পুকুরের কথা বলছেন, সেই পুকুরের কথা যেটা, হ্যাঁ একটা একটা করে আসি ভাইয়া, মানে সিরিয়াল বয়স দেখুন। তো এটা হচ্ছে ওই শীতলক্ষা নদীর পাড়ের বেশ কিছু ঘটনা। তো এরপরে আরেকটা ঘটনা আছে নদী রিলেটেড, এই শীতলক্ষা নদী নিয়ে। সেটা হচ্ছে যে ওই সময় একটা মিথ প্রচলিত ছিল যে এই ঘটনা মূলত একটা মাঝির কাছ থেকে আমি শুনেছিলাম, সেটা হচ্ছে যে এইরকম যে ওনারা যখন রাতের বেলা, অনেক আগের ঘটনা এগুলো পুরনো, তো ওনারা যখন মানে ওই নৌকা বন্ধ করে যখন মানে রাতে চলে যাবে, তখন যেটা হচ্ছে অনেক মাঝিরা ওই নৌকাতে থেকে যেত রাতের বেলা, তখন যেটা হতো যে একটা মানে একটা মেয়ের মতো মানে বইয়ের মতো শাড়ি দিয়ে মানে লাল শাড়ি পরে মানে একটা কেউ আসতো এরকম, এসে মানে মাঝিদেরকে বলতো যে আমাকে নদী পার করে দাও। তখন সবাই চিন্তা করতো যে যারা ওখানে থাকতো, অনেক কম মানুষই থাকতো তখন সেখানে, তারা ভাবতো যে হয়তো বা হেল্প করি একটা কোনো একটা মানে বিপদে পড়ছে হেল্প করি। তো তখন যেটা হতো যে তারা ওই নদী মানে নদী পার করার জন্য ওই যে লাল শাড়ি পরে যে মেয়েটা আসতো সেটাকে উঠাতো নৌকাতে। এবং সবচেয়ে অবাক বিষয় ছিল যে কখনো তারা মানে যাদের সাথে এই ঘটনাটাগুলো ঘটেছে তারা কখনোই ওই মেয়েটার চেহারা দেখতে পারেনি, মানে সবসময় মানে চেহারাটা বন্ধ করা থাকতো নাকি। এবং ওই নৌকাটা যখন মাঝ নদীর দিকে আসতো, গভীর নদীর দিকে আসতো, তখন হঠাৎ করে ওই জিনিসটা মানে নদী থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যেত, মানে ঝাঁপ দিলে তো নদীতে একটা সাউন্ড হবে পানিতে পড়া, সেটা হতো না, মনে হচ্ছে যে ভ্যানিশ হয়ে গেছে হঠাৎ করে। তো এরকম অনেক মিথ এই নদীটা নিয়ে প্রচলিত ছিল। আর যেটা হচ্ছে যে আরেকটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে যে এই নারায়ণগঞ্জ শহরে মানে পানির ট্যাঙ্কি মানে একটা জায়গা আছে এরকম, মানে এরকম নামে এক্স্যাক্টলি নামটা আমার ঠিক মানে এখন মনে নেই। তো সেখানে একটা পুকুর রয়েছে, এই পুকুরে যেটা সব থেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই প্রায় জুন থেকে জুলাই মাসে এই দুটা মাসেই বিশেষ করে এই পুকুরটাতে অনেক মানুষ মারা যায়, মানে মিনিমাম একজন হলেও মারা যাবে। কিন্তু এই মারা যাওয়ার কারণটা কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি। এখানে যে ঘটনাটা ঘটে যে হঠাৎ করে যেটা দেখে যে মানে ওই জুন জুলাইয়ের দিকে কেউ একজন মানে লাশ ভেসে উঠছে সন্ধ্যার পরে, ওই লোকটা কীভাবে মারা গেলো মানে কেন মারা গেলো কীভাবে মানে এই জিনিসগুলো বুঝতে পারে না কেউ। তো এরকম একটা হান্টেড পুকুর মানে নারায়ণগঞ্জে রয়েছে। তারপর আরেকটি স্কুলের কথা মানে আমি শুনেছি, সেটা হচ্ছে যে ওই স্কুলে একবার যেটা হয় যে মানে একটা ছোট বাচ্চা বা স্টুপ শিখে পড়ে এরকম, সে মানে বাথরুমের ভিতরে মানে লক হয়ে গেছে, এবং লক হয়ে যাওয়ার পরে যেটা হয় যে তার থেকে দুই থেকে তিন দিন মানে যেটা হলে দিচ্ছিল, এবং সে কোনোভাবে বাথরুম থেকে বের হতে পারেনি। তো এরপর যেটা হয় যখন স্কুলটা খোলে তখন যেটা হয় যে ওই বাথরুম থেকে প্রচুর মানে গন্ধ আসতে থাকে, পচা কিছু গন্ধ। তখন সবাই যেটা করে যে ওই গেটটা ভেঙে মানে ভিতরে ঢুকে, ভিতরে ঢোকার পরে ওই ছোট বাচ্চাটার লাশটাকে পায়। কিন্তু এর মাঝখানে কিন্তু মানে বাচ্চাটার বাবা মা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, বাচ্চাটা কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে শেষ পর্যন্ত স্কুলের বাথরুম থেকে বাচ্চাটার লাশ খুঁজে পায়, এবং বাচ্চাটার লাশ এমনভাবে ছিল যে মানে ঘাটটা সম্পূর্ণ মানে ভাঙা ছিল, এবং কামটের ভিতরে যে গর্ত ওঠা কিছু সেখানে মাথাটা টেনে নিয়ে গেলে যেরকম হবে মানে সেরকম বিভৎস অবস্থায় লাশটা পাওয়া যায় ওই বাথরুমের ভিতরে। তো এই ছিল মানে মোটামুটি এখানকার হন্টেড কিছু প্লেসের ঘটনা। তো এখানকার যারা লোকাল আছেন তারা অবশ্যই হয়তো বা আরো অনেক কিছু জেনে থাকবেন। এই তো, থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটা ইমেইল পড়ি, আমরা আমি জানি না অনেকের কাছে আমি এটা জানতে চেয়েছিলাম, আমাদের আমার যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে আমি কয়েকদিন আগে দুটো ছবি আপ করি, এবং দুটো ছবি দেখি আমি সবাইকে বলেছিলাম যে এই সম্পর্কে কেউ কিছু বলতে পারেন কিনা। একজন ভদ্রলোককে সেখানে কাফনের কাপড় পরে বসে থাকতে দেখা যায়, এবং তার পাশেই একটা জায়গায় উপরে একটা কাফনের কাপড় রাখা। আমি বলেছিলাম যে এই ছবি ছবি কোনো খোঁজ পেতে পারবে না। কেন বলেছিলাম, আমি আমাদের একজন লিসনার তিনি আমি যখন পর্যন্ত শেষ ইমেল দেখেছি তখন পর্যন্ত তার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি সেই ঘটনাটা আমি আপনাদের একটু করে শোনাচ্ছি, তিনি কী ঘটনা পাঠিয়েছিলেন কার, এবং এই দুটো ছবিও তিনি পাঠিয়েছেন আমাদেরকে বলছি। হ্যালো রাকিব ভাই, আশা করি ভালো আছেন, কেননা আমি জানি আপনি সবসময় ভালো দলে। আমার বাসা যশোরে, আমি রিয়াদ এবং আমার বন্ধু রায়হান, হৃদয়, রাজীব ও হাসান, আমরা সকলে ভূত এফএম নিয়মিত শ্রোতা। আমি কারণবশত স্টুডিওতে আসতে পারবো না, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে ঘটেনি, ঘটনাটি ঘটে 2014 সালে জানুয়ারি মাসে যশোরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আজিজুল নামের এক লোকের সাথে। পেশায় তিনি একজন তরকারি ব্যবসায়ী, এবং তার ঘটনাটি তার ভাষাতেই তিনি বলছেন। রোজ দিনের মতো আমি বিকালে মাঠে গিয়ে মাঠের বেগুন তুলতে চাই, এবং ওই দিন বেগুন তুলতে একটু দেরি হওয়াতে আমি বাসায় নিয়ে আসতে পারি না। পরে বলে রাখা ভালো, আমাদের এখানে প্রতি সপ্তাহে দুদিন হাট বসে, এবং বেগুন তুলে আমি হাটে বিক্রি করি, এবং বাসায় সেদিন আসতে পারিনি। তার কারণ বাসায় সেদিন সেই সবজি আমি নিয়ে আসতে পারিনি, আমার ছেলে ওই দিন আমার সাথে মাঠে না যাওয়াতে একা তুলে নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব ছিল। তাই আমি সবজি ধুয়ে বাসায় চলে আসি। তখন মাগরিবের আজান দিচ্ছিল, আমি নামাজ পড়ার পরে চায়ের দোকানে চা খেয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে এশার আজান দেয় এবং আমি এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রাত আনুমানিক 12টা আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমার মনে পড়ে যে আমি মাঠে সবজি ধুয়ে এসেছি, যদি কেউ নিয়ে যায়। তাই ভেবে 2-3টা বস্তা নিয়ে চললাম মাঠের দিকে। এবং আসলে আপনি জানেন যে গ্রামে যেখানে রাত 8টাতেও সবাই ঘুমিয়ে পড়ে, সেখানে রাত 12টাতেও অনেক রাত। যাই হোক, আমি যখন আমপুল নামে একটা স্থানে আসি, হঠাৎ দেখি যে আমার আমার মাথার ওপর থেকে একটা বড় আগুনের গোলা আমার ডান দিকে চলে গেল। ডান দিকে ফিরতেই আমি দেখি যে একটা বড় সাদা পাঞ্জাবি পরা মুখে বড় বড় সাদা দাড়ি একটি লোক দাঁড়িয়ে আছে। আমি তার হাত ধরে সে আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আমি মনে করলাম হয়তো কেউ আমার সাথে ফাজলামি করছে, তাই আমি বললাম যে আমি প্রথমে তাকে ছেড়ে দিতে বললাম, এবং সে আমি বললাম যে আমি যাব না। আমি একথা বলার সাথে সাথে দেখি যে আমার পেছন পাশে আমার মতো দেখতে একজন আমার বাম হাত ধরে জোরে জোরে আমার আমার মানে ভাস্বরতি করছে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এবং ভাস্বরতির এক পর্যায়ে আমি একটা ড্রেনে পড়ে যাই, এবং আমি নিচে পড়ে যাই, এবং আমার পায়ের শরীরের একটা অংশ তখন অবশ হয়ে যায়। আমি চোখ খুলতে পারি নাই, তবে অনুমান করলাম যে আমি ডিপের কেউ একজন ডিপে আমাকে গোসল করেছে, অর্থাৎ ডিপ টিউবওয়েল যেগুলো, এবং ডিপ টিউবওয়েল হচ্ছে ধানে পানি দেওয়ার একটি যন্ত্র। এবং আমি যখন আমাকে গোসল করাচ্ছিল তখন আমার অনেক আমি শরীরে অনেক ঠান্ডা অনুভব করি, এবং আমি জ্ঞান হারাই। পরে আমার জ্ঞান পেয়ে তখন আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকের ভিড় এবং সবাই দাঁড়িয়ে আছে। আমার গায়ে কাফনের কাপড় এবং একটা কবরস্থানের পাশে আমি শুয়ে আছি। আমার পাশে কিছু আপেল এবং কিছু কলা, এবং একটা আপেল তার মধ্যে অর্ধেক খাওয়া। পরে এলাকার লোকের মুখে শুনি যে আমাকে তারা সকালে এখানে খোঁজাখুঁজি পরে পেয়েছে, এবং আমাকে এই কবরস্থানে এসেই তারা পেয়েছে। তারপর তারা আমাকে ডাকবার চেষ্টা করলে আমি নাকি চোখ খুলে বসে কি বিড় বিড় করে বলছিলাম। তখন তারা এলাকার বড় হুজুরকে ডেকে নিয়ে আসে, এবং তখন হুজুর বুঝতে পারে যে আমি জিন দ্বারা আক্রান্ত হয়েছি, এবং সে তখন আমার সেই জিনটি ছাড়ানোর ব্যবস্থা করেন, এবং অনেক কিছু করার পরে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের পরে এক পর্যায়ে পানি পড়ায় কাজ হয়, এবং সেই জিনটি আমাকে ছেড়ে চলে যায়। এই ছিল আমার ঘটনা, এবং এটা কতটা ভয়ের বা আজব লাগবে জানি না, তবে আমি একটা জিনিস খুব অবাক হয়েছি যে এই গল্প এবং এই আর ছবি এই দুটো যদি মিলানো যায় তাহলে জিনিসটা যথেষ্ট হয়। আপনারা দেখে দেখতে পারেন, এটা রয়েছে www.facebook.com/bhutasam.russell, এই অ্যাড্রেসে গেলে আপনারা সেখানে গিয়ে পাবেন। আমাদের সাথে আমরা এখন আবারও আমাদের বন্ধু গাড়িতে যে সদস্য রয়েছেন তাদের কাছে চলে যাব এবং ফজল আবির সাথে আমরা একটু কথা বলি, তাই না? আপনি একটু কাইন্ডলি যদি বলতেন যে আপনি কোথা থেকে এসছেন। নগাঁও থেকে এসছেন, আচ্ছা, শুনি আপনার ঘটনা।
আমি, হ্যালো গাইস, হ্যালো লিসেনার্স, আমি প্রথমে আপনাদের সবাইকে সালাম জানাই আর যাদের অনুপ্রেরণাতে আমি প্রথম শুনতেছি, মানে শুনছি,
তাদের নামটা আবার শুনবো না এখন, অনেকে অনেক কষ্ট করেছি, আমার সরাসরি ঘটনায় চলে যাই।
আচ্ছা ঠিক আছে, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের নওগাঁর ঘটনা এবং এটা গ্রামের ঘটনা। ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার বাবা একজন স্কুল শিক্ষক,
আচ্ছা,
তিনি সহকারী হেড পোস্টে ছিলেন আমাদের বাসা থেকে, বাসাটা গ্রামে, গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে তার স্কুল, সেখানে তিনি প্রতিদিন বাইকে যাতায়াত করতেন। তো সেই সুবাদে মানে স্কুলের মানে হেড স্যারের সাথে তার ভালো সম্পর্ক থাকায় স্কুলের বিশেষ যে কাজগুলো করতে হতো অতিরিক্ত সময়ে তিনিই করতেন। তো এই অবস্থাতেই হঠাৎ কোনো প্রয়োজন পড়ে যাওয়ায় স্কুল 4টার দিকে ছুটি হওয়ার পর হেড টিচার আমার বাবাকে নওগাঁয় আসতে বলে, নওগাঁর দূরত্ব স্কুল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো সেখানে তিনি সন্ধ্যা 4টার দিকে রওনা দেন আসরের নামাজ পড়ার পর। রওনা দেওয়ার ফলে সেখানে কাজ টাজ সেরে আসার পথে মানে আসবেন এখন সেই সময় মানে এসব আদান দিয়ে দেয়। তখন তিনি মানে সেই সময় এটা ঘটনাটা হচ্ছে 1996 সালের দিকের, তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের এলাকায়। তো উনি তাড়াতাড়ি আসার জন্য, তার কাছে যেহেতু বাইক ছিল, আমাদের রাস্তাটা ভয়ঙ্কর ছিল, মানুষেরও ভয় ছিল, তো তাড়াতাড়ি আসার জন্য হাইওয়ে রোড দিয়ে আসলে দেরি হবে এই জন্য তিনি গ্রামের রাস্তায় চলে আসতেছিলেন। তো রাস্তায় আসতে আসতে প্রায় 8 কিলোমিটার চলে আসতেন উনি, আর 8 কিলোমিটার অতিক্রম করার পর সেখানে একটা শ্মশান আছে এবং অনেক জঙ্গল আছে, মানে রাস্তাটার পুরো সাইডেই জঙ্গল, পুরো রাস্তাটার মধ্যে দিয়ে মানে সন্ধ্যার আগেই যখন আসর নামাজ হয় এই সময় কেউ যেতে পারে না, আর রাস্তাটা মানে মাটির রাস্তা। উনি যখন প্রায় ওই জায়গায় পৌঁছেন সেই সময় বাজে আপনার 8:30 থেকে 8:30 দিকে আর কি, যখন মানে শ্মশান ঘাটের কি 100 গজ আগে তিনি গাড়ি নিয়ে পৌঁছেন, গাড়িটা সেখানে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর গাড়িটা ওখানে স্টার্ট হয় না, তিনি অনেক চেষ্টা করেন স্টার্ট করানোর, তারপরে মানে গাড়িতেই বসে থেকে টেনশন করেন যে অনেক দূর তো এখনো বাসা, এখন কি করে যাবেন, এটা টেনশন করতেছেন না, সামনে তাকাচ্ছেন, রাস্তায় আবছা অন্ধকার, তার কাছে কোনো লাইট নেই, গাড়ির আলোতেই তিনি দেখে আসতেছিলেন, তো চতুর্দিক অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তিনি মানে সামনের দিকে যখন তাকান তখন দেখতে পান যে একটা অনেক লম্বা লোক মানে সাদা ড্রেস পরিহিত আমার বাবার সামনে হেঁটে আসতেছে। তখন তিনি এটা ভালো করে লক্ষ্য করতে থাকেন, যখন আস্তে আস্তে কাছের দিকে আসতেছে তখন আবার তিনি লক্ষ্য করেন মানে ভালো করে দেখেন যে ওই একই রূপটা মানে একই লোকটাই 7টা লোক হয়ে যায় তার সামনে, মানে 7টা অবয়ব তার সামনে ভাসতেছে। তখন তিনি অবাক হয়ে যান, মানে মুখে কোনো দোয়া টোয়া কিছু আসতেছে না, গা ঘেমে যায়, প্রচণ্ডভাবেই তিনি ইয়ে হয়ে যান,
ভয় পেয়ে যান।
হ্যাঁ, ভয় পেয়ে যান। তারপরে এই ঘটনার ওখানে আশেপাশে কোনো গ্রাম ছিল না রাস্তার মাঝে, এই জন্য মানে সকাল তিনি, তারপরে আমরা যেটা জানতে পারি আর কি, তিনি তার বাইক সহ যে শ্মশান ছিল সামনে সেই শ্মশানের উপরে পড়েছিলেন, শ্মশানের মাঝখানটায় পড়েছিলেন এবং বাইকটা ছিল তার পায়ের উপরে। তো ওখানকার স্থানীয় যে রাখাল টাখাল যারা গরু নিয়ে মাঠে যেত, তো সেই জায়গায় রাখালরা গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে। হ্যাঁ, সকালে আমরা পরে আমাদের বাসায় এটা জানানো হয়, খোঁজ পেয়ে আমরা সেখানে যাই, গিয়ে বাবাকে দেখি, তার অবস্থা খুব খারাপ ছিল, পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করানো হয়। আর পরে জানা যায় এটা ঘটছে এই জন্য যে আমার বাবা মাঝে মাঝে এই যে ব্ল্যাক মিউজিক বা গিন ছাড়ানো এই কাজগুলো মাঝে মাঝে করতে
থাকে,
তো এটার রিয়াক্ট বাবার উপর হয়েছিল, বাবাই তো পরে আমাদের
ছেড়ে দিয়েছিলেন সবকিছু।
হ্যাঁ, তারপর আস্তে আস্তে উনি ছেড়ে দিয়েছেন সবকিছু, এখন ওইসব কিছু করেন না, আর আমিও এর মধ্যে প্রজেস্ট হয়েছি ওটার কারণেই, এবং আমাকেও ব্ল্যাক মিউজিক করা হয়েছে, আমিও ভুক্তভোগী।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের উপরেও আবার তাদের প্রতিপক্ষরা অনেক
অবশ্যই
কোনো ভালো কিছু না,
অবশ্যই ভালো কিছু না।
আচ্ছা, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি ফুটোফোনের বিভিন্ন সময়, আমাদের এখানে যারা আছেন আমাদের আরো একটা মানে আরো অনেক ঘটনা রয়েছে, আপনারা একে একে শুনতে পারবেন এবং সেখানেও আছে, এবং আমরা যে জায়গায় এসেছি সেই জায়গার নাম কারাগার বলি করবেন পশু আর্গে নারায়ণগঞ্জ। এবং এইখানে আমাদের সাথে একটু আগেও আমাদেরকে এখানে যিনি ঘটনা বলছিলেন বজলুল হক, মোহাম্মদ বজলুল হক, তিনিও বলছিলেন যে যারা এই সমস্ত কাজ করেন অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের কথা বলেন, উনি বলেছিলেন যে যারা এই যে জিনদের কন্ট্রোল করেন বা জিনদের সাথে দিয়ে বিভিন্ন কাজ করেন, তারা যেভাবে করেন সেটা শুধুমাত্র যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় তাতেই যে আপনার হয়ে যাবে বা আপনি পেরে যাবেন এরকম কিছু না, তার সাথে তাদের অনেক আমল করতে হয়, অনেক কিছুই করতে হয়। সুতরাং আর মানে ব্ল্যাক ম্যাজিকটা আরো ভয়াবহ এবং নিষিদ্ধ একটা জিনিস, তো নিষিদ্ধ একটা জিনিস। তো যাই হোক, আমরা আবারও ঘটনা যাব, তবে তার আগে আমরা একটু কিছু ইমেল পড়ে নিই, ইমেল না ফেসবুকে কিছু ঘটনা পড়ে নিই যেগুলো হচ্ছে আপনারা পাঠিয়েছেন। আমাদেরকে ফরাবুল ইসলাম সজীব লিখেছেন অসাম স্টোরি, এবং আমাদেরকে যে ইমেলটা পড়লাম সেই ইমেলের অনেকেই প্রশংসা করছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে নীলকষ্ট লিখেছেন যে ইমেলটা অনেক সুন্দর। আমাদেরকে শুভ দ্বীপ ডিপি লিখেছেন যে সেকেন্ড স্টোরি তো তার কাছে অস্থির লেগেছে। আমাদেরকে ওমান থেকে গাজী আসাদুল্লাহ আল হাবি আল আল গালিব আমাদের এখানে কমেন্ট করেছেন এবং তিনি ওমান থেকে শুনছেন সেটা আমাদের জানিয়েছেন। আমাদেরকে এমডি আশরাফুল ইসলাম লিখেছেন অনেক ভয় লাগছে। আমাদেরকে সবুজ লিখেছেন এখানে, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে শালেক শিহাব লিখেছেন প্রচন্ড ভয় পেতে চাই রাসুল ভাই, আমরাও প্রচন্ড ভয় পেতে চাই, যদি আপনাদের কাছে ভয়ের ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠাবেন, যতটা ভয় আপনারা পেতে চান ততটা ভয়ের ঘটনা যদি আপনারা পাঠান ডেফিনেটলি আপনারা ভয় মানে আমরা অনেকক্ষণ অনেক ভয় দিতে পারবো। আমাদেরকে আশিকুর রহমান আশিক লিখেছেন আই এম ব্যাক ভূতাসম, ওকে ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন জামিল লাইক ইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ভাইয়া শুনছি লিখেছেন নোমান ওয়াহিদ। আপনি যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.fufti, এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutasam.transl। আমাদের কালকে ইমেল করছেন আমি দেখতে পাচ্ছি, অন্তর আমাদের এসএমএস করেছেন, হানিফ আমাদেরকে এসএমএস করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা থেকে, এবং ফায়ান ভাইয়ের গল্প আপনার কাছে ভালো লেগেছে, ওকে। আমাদেরকে জুয়েল তাইফ, আমাদেরকে তন্ময় আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সোহান রাজশাহী থেকে, এছাড়াও আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি যে বিশাল নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, কৌশিক রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন হানিফ, এসএমএস করেছেন এ কে আবি চৌধুরী বসুন্ধরা থেকে, এস এম হায়দার ফরিদপুর থেকে আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরি তাদের কাছে ভালো লেগেছে, ইমন রেজা কুষ্টিয়া থেকে আমাদের এসএমএস করেছেন, নীলপরি নওগা না নীলপরি আমাদেরকে নীলপরি নিরঞ্জন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে সামারা, এছাড়া সবুজ আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, আমাদেরকে বাচ্চু এসএমএস করেছেন মানিকগঞ্জ থেকে, আর অনেকে এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করছেন, জাকির এবং তৃষা তৃষ্ণা আমাদের এসএমএস করেছেন মিরপুর দুই থেকে, এবং তাদের এসএমএস একটাও জীবনে পড়েছে সেটার জন্য তিনি অনেকগুলো এসএমএস করে আমাদেরকে জানিয়েছেন বা আজকে পড়ে ফেললাম, মিথিলা যাত্রাবাড়ি থেকে আমাদের এসএমএস করেছেন, রিয়াদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন নাজমা মামুন সিং থেকে, আমাদেরকে এছাড়াও অ্যাডভোকেট মামুন এসএমএস করেছেন খুলনা থেকে, সানি 69 আমাদের বোটবাজার থেকে এসএমএস করেছেন, তনু আল আফি, তারপরে আমাদের ফাহমি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রবিন, অহনা আমাদের এসএমএস করেছেন। আমরা চলে যাবো আমাদের বন্ধু গ্যারাজের আরও একজন অতিথি রয়েছেন এখানে, এবং তিনি হচ্ছেন হিমু, আমরা হিমুর কাছে একটু জানি এবং হিমুর কাছে তার ঘটনাটা শুনি, কি ঘটনাটা আপনার এবং কোথায় ঘটেছিল যদি প্লিজ আমাদের একটু জানাবেন। আপনি তার আগে একটু বলুন যে আপনি কোথা থেকে এসছেন।
হ্যালো এভরিওয়ান, আমি হিমু, আমি আসছি নিকেতন থেকে, ওকে, আর আমি ইন্টারনেটের সাথে কাহিনী চলে যাচ্ছে।
জি,
এই কাহিনী মেইনলি হয় আমার সাথে, আমি এক্সপিরিয়েন্স করেছি আমার এসএসসি যখন হয় 2010।
জি,
আর আমি এসএসসি পাস করেছি বড়ুয়া থেকে।
জি,
তো আমার কিছু ফ্রেন্ড সহ আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। তো ছোটোবেলা থেকে এরকম একটা কিউরিয়াসনেস ছিল যে বিষয়গুলো নিয়ে, তো আমরা যেদিন জিনিসটা করি সেদিন ছিল খুব ভালো একটা ওয়েদার,
সাথে ছিল
আমরা জাস্ট ঠিক করে যে কোনো শ্মশানে যাবো আমরা, একটা তো একটা শ্মশান ছিল ওই জায়গায়, তো শ্মশানে অনেক কথা শুনেছিলাম আমরা যে এখানে কিছু হয় বা এরকম টাইপ আপনি কিছু দেখা যায়, তো আমরা যাই ওই জায়গায়। তো তখন আমরা ঠিক করি যখন যাবো ওই জায়গায়, তো টাইমটা তখন ছিল হলো রাত 11টা, তো বেসিক্যালি ওই জায়গায় কাউকে যাইতে দেওয়া হতো না, তো আমার একটা ফ্রেন্ডের পরিচয় ছিল ওই জায়গায় যে ও ম্যানেজ করতো জিনিসটা, সে ওই জায়গায় থাকতে পারবো আমরা। তো আমরা ঠিক করলাম, ঢুকলাম ওই জায়গায় 11টার দিকে।
তো ওই সময় যখন যাত্রায় ঢোকেন তখন কি ভয় লাগা শুরু করেছিল?
না, তখন সবকিছু নর্মাল ছিল, ওদের একদম নর্মাল, আমরা নর্মালি কথা বলতেছি, মজা করতেছি যে কী হবে না হবে দেখা যাবে সেটা। তো গেলাম, তো জাস্ট কথা বলতে বলতে নর্মাল কথা বলতে বলতে আড়াইটা, অ্যারাউন্ড আড়াইটা, তখন আমার দুটো ফ্রেন্ড অলরেডি ঘুমায় বসছে ওই জায়গায়, তো আমরা নর্মালি কথা বলতেছি, আমাদের ঘুম ঘুম চোখ, তো সাডেনলি আমার একটা ফ্রেন্ড বলতেছে দোস্ত কিছু একটা শুনতে পাচ্ছি। তো আমরা কেউ ভাবে কিছু শুনি নাই যে আসলে কি। তো বন্ধু দাদা জিজ্ঞেস করলাম যে কি ছিল, বলতে দোস্ত হালকা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমরা যেহেতু কিছু শুনি নাই, তো আমরা জিনিসটা বলতে বলি তুই ঘুরে আমরা কিছু শুনতেছিস বা কিছু একটা হয়েছে এরকম সামথিং। তো করতে করতে অ্যারাউন্ড তিনটা সোয়া তিনটার দিকে জিনিসটা লাউডলি আমরা সবাই শুনতে পাচ্ছি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে যেদিন ঘুমায় ছিল যে ওদেরকে রেখে তো আমরা জিনিসটা ফলো করতে পারবো না, তো ওদেরকে তুললাম। তারপরে বললাম যে চল দেখি জিনিসটা কি, মেনলি তো আসাই জন্য আমাদের। তো এখন আমরা জিনিসটা ফলো করতে যাচ্ছি, বাট কোন দিকে ফলো করবো, অন্ধকার শ্মশানে অন্ধকার থাকে সবাই জানে। তো আমরা এখন ফলো করতেছি, 15-20 মিনিট আমরা হাঁটতেছি, সাউন্ডটা খুব লাউড শোনা যাচ্ছে, বাট কোন দিক থেকে আসছে সেটা আমরা কেউ বের করতে পারছি না, হাঁটছি তো হাঁটতেছি। করতে করতে আমাদের কাছে টর্চ ছিল, 5 সেকেন্ডের হাতে টর্চ ছিল আমাদের। তো আমরা খুঁজতেছি যে কোথায় জিনিসটা হচ্ছে। করতে করতে যে ওই দিনই যে পরে শুনতে পারি আমরা যে ওই দিন একজনকে পোড়ানো হয়েছে, যে পোড়ানো হয়েছে তো আমরা সেটা জানতাম না যে পোড়ানো হয়েছে। তো খোঁজাখুঁজি করতে করতে একটা গাছ ছিল ওই জায়গায়, তো গাছের পাশে জাস্ট এরকম ঘোরাচ্ছি আমরা টর্চ, হুট করে যারা সবার ফোকাস চলে যায় টর্চের ফোকাস। তো একদিকে দেখা যায় যে একটা বয়স হবে কত, 13-14 মেয়ে, চুল বড়, জাস্ট বসে আছে ওই থেকে গাছের পাশে জাস্ট বসে আছে। তো আমাদের কারো সাহস হচ্ছে না যে কিছু করবো বা কিছু, জাস্ট আমরা ফ্রিজ হয়ে গেছি। যেটা কি সবার ফোকাস একবারে মেয়ের ওপর, লাইট দেওয়া আছে মেয়ের ওপর। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে নামটা বলতেছি ফুয়াদ নাম, ও একটু বেশি সাহসী, তো বলছে দোস্ত দেখি না কি এটা। তো আমাদের তো জাস্ট দেখতেছি, আমাদের কিছু বলবো তো দোস্ত তুই যাস না, তো শুনবে না সেটা আমরা জানি, সেটা ভালোভাবে জানতাম।
আপনারা সবাই একসঙ্গে দেখতে পাচ্ছিলেন?
হ্যাঁ সবাই একসাথে ফোকাস করছে ওই জায়গাতে। ফার্স্টে আমরা জাস্ট ফোকাস করছি, আর বললো আমার ফোকাসটা ওই জায়গায় ছিল, দেন আমার যে বাকি ফ্রেন্ডগুলো তারা আমি জাস্ট দাঁড়াই আছি পিছনে, তো ওরা দেখতেছে জিনিসটা, ওরা ফোকাস করছে ওটা, পাঁচজনে ফোকাস ওই জায়গায়। তার ভিতরে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আমি তো দেখবো জিনিসটা কি, তার নাম ফুয়াদ। তো এখন ও আস্তে আস্তে গেল সামনে, যাওয়ার পরে ও একবারে ফ্রি, নর্মাল কিছু হয় না, এটা গেল সামনে, যাওয়ার পরে জাস্ট জিনিসটাকে হাত দিল। হাত দেওয়ার পরে তার যে মাথাটা নিচে নেওয়া ছিল সে মাথাটা উপরে তুললো, তোলার পরে আমরা জাস্ট দেখতে পারলাম যে ও একবার উড়ে গেল, বিল শব্দ হলো একটা জাস্ট উড়ে পড়লো পিছন দিকে। আমরা এখনো ফোকাস করে রাখছি জিনিসটা, তো ফুয়াদকে কি হয়েছিল দেখতেছি না, জাস্ট আমরা জিনিসও দেখতেছি। তখন বাঁচতে ছিল মেবি কয়টা, 3:30 কিংবা 4:45। তো করতে করতে আমরা এখন বলতেছি যে আমার একটা ফ্রেন্ড বলতেছে ফুয়াদ কি হলো, ফুয়াদের কি হলো। তো আমাদের কারোর কোনো সেন্স নাই, তাই সামথিং অফ ফিল হচ্ছে।
পরে যখন পরে ফুয়াদের কাছে গেলেন তখন আসলে কত দূর ছিটকে পড়েছিল সে?
অ্যাবাউট 10-15 মিটার।
তাকে যখন জিজ্ঞেস করেন যে কি ঘটেছিল তখন সে কি বলে?
বলতে দোস্ত আমাকে একটা ফোর্স এসে ধাক্কা দিল, আমি চলে আসলাম।
আর কিছু তার কাছে মনে নেই?
আর কিছু মনে নেই, তার ইভেন তার হাত ভেঙে গেছে।
আপনার তখন কি আর থেকেছিলেন না সব সময়?
না না, তখন জাস্ট এই জাস্ট জিনিসটা করার পরে ওর দিকে ফোকাস আসছে, জাস্ট ওই সময় দিয়েছে আধান, 5:00-6:00 বেজে গেছে। এই সময়ের মধ্যে যে কখন আগে টাইম চলে গেল আমি কিছু বলতে পারি না, আধান দিল সব কিছু শেষ।
আপনারা ফ্রিজ হয়েছিলেন?
আপনারা আমাদের কোনো কিছু না, ব্যাংক হয়ে গেছি আমরা, সত্যি হয়ে যাচ্ছে এগুলো। তো আমরা গেলাম যে পরে জিজ্ঞেস করলাম দোষ কি অবস্থা, তো ওর যে হাত ভাঙে সেই জিনিসটা আমরা তার পরদিন জানতে পারি, কারণ ওই দিন মানে ভোরের দিকে বলতে দোষ আমার কিছু হয়নি, জাস্ট হালকা লাগছে। পরে সকালবেলা ডাক্তার এসে ভোরে গেছে, আসলে হাত ভেঙে গেছে।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার জানিয়ে রাখি যে আমরা রয়েছি এই মুহূর্তে কল্যাণপুর সোহাগে নারায়ণগঞ্জে, এবং আমাদের এইখানে আমরা কয়েকদিন থেকে বলছিলাম যে আপনারা নিজেরা এসে দেখতে পারেন, যারা বন্ধু গ্যারেজে ঘটনা পাঠাবেন তাদের ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে নিজেরা এসে দেখতে পারবেন যে এই এলাকায় আমরা যেখানে আসছি সেখানে কিভাবে আমরা এসেছি, কিভাবে ভূতেশম করছি, পুরো জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন। তো যারা ঘটনা পাঠিয়েছিলেন এবং যাদের যারা সিলেক্টেড হয়েছেন বন্ধু গ্যারেজের মাধ্যমে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিন্তু আজকেই শেষ না, আমরা এর পরেও এটা করব, নেক্সট মান্থে আমাদের একটা প্ল্যান রয়েছে। এবং আমাদের এখানে সুমন ভাই আছে, সুমন ভাই একটা আমাকে বলো যে কাছাকাছি সময় আমরা আরেকবার যাচ্ছি। তো ব্যাপারটা এরকম যে আমরা সামনেও যাবো, সুতরাং আপনাদের এলাকায় যদি কোনো ভয়াবহ ঘটনা থাকে এবং আপনাদের এলাকায় যদি ভয়ঙ্কর কোনো জায়গা হয়ে থাকে এবং আপনাদের এলাকায় যদি এরকম ধরনের কোনো ঘটনা প্রচলিত থাকে যে এই এলাকায় এখানে আসলে এরকম হয় বা এরকম কিছু দেখা যায়, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করে জানান এবং ইমেল করে জানিয়ে দিন, আমরা সেখানে পৌঁছে যাবো। ভূতেশম টিম নিয়ে উইথ যারা হচ্ছে ঘটনা পাঠাবেন এবং সিলেক্টেড হবেন বন্ধু গ্যারেজে তাদেরকে নিয়ে, এবং সবাই দেখতে পারবেন আমরা কিভাবে শো করি, কিভাবে কি করি না করি সবই দেখতে পারবেন। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরো কিছু এসএমএস পড়তে চাই। সানি আমাদের এসএমএস করেছেন, তাহসিন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে এমডি সোহেল মগবাজার থেকে, তানিয়া চৌধুরী আমাদের এসএমএস করেছেন, জসিম আমাদের মংলা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন শিমুল নারায়ণগঞ্জ থেকে, সম্রাট গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কল্পনা ধানমন্ডি থেকে, এছাড়াও সারা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আরো অনেকে। আপনাদের এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুটি এফ ও আর টি আই ফুটি স্পেস দিয়ে দেখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আমরা কিন্তু সব বিরতিতে যাব। এবং যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofoodie.fm, which is bhutfm@radiofoodie.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান ফেসবুকে, তারা চলে যান www.facebook.com/radiofoodie অথবা www.facebook.com/bhutfm.rasten। চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুডি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডি।
This track was downloaded from FusionBD.com.
Bhut FM, the night comes alive with Gramophone.
Welcome back to Shikshana Radio Futi, 88.0 FM, Bangladesh's সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাষ্ট্রবাসীর সাথে আলোচনা করছি মাসুম এবং আজকের অতিথিরা, এবং এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন বাবু ভাই। আমরা তার সাথে একটা ব্ল্যাক মিউজিক নিয়ে কথা বলছিলাম, আমাদের কাছে অনেকেই আসতে যাচ্ছেন এখন এই মুহূর্তে, একটু আগে আমরা আরেকজন কাছে শুনলাম যিনি আমাদের এরকম একটা আউটডোর শোতে ছিলেন, তিনিও আসতে যাচ্ছেন, কাছাকাছি যারা আছেন তারা অনেকেই আসতে যাচ্ছেন আমাদের এখানে। তো আমরা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলাম, কি অদ্ভুত ব্যাপার যে আপনি এখন যে ঘটনাটা বলবেন সেটাও ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আমরা ঘটনাটা শুনি।
হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস রাসেল ভাই, আমি যে কাহিনীটা বলতে যাচ্ছি এটা ব্ল্যাক ম্যাজিকের উপর এবং এটা মানবমায়ের রিলেটিভ এর ঘটনা।
আচ্ছা, আপনি তো সবসময় বর্ণনা খুব সুন্দর দেন, আপনি যে জায়গাটা দেখেন এটা কেমন লাগলো আপনার কাছে?
এই জায়গাটা অ্যাকচুয়ালি ভেরি নাইস। হ্যাঁ, এবং মানে অ্যাকচুয়ালি আমি চিন্তা করছিলাম যে ঠিক মসজিদের পাশে কেন, মসজিদের কাছাকাছি কেন, দেখলাম যে আসলে এখানে কিছু ঘটনা আছে। যেটা শুনলাম যে এখানে মানে যিনি ছিলেন তিনি এই জিন এবং দুষ্ট জিনদেরকে সরাত এবং অনেক কিছু রিলেটেড, এবং জেনে তখন বেশ শিহরিত লাগলো জিনিসটা।
মানে এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যে ভয়ের জায়গাগুলো সাধারণত খুব সুন্দর হয় দেখতে।
হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়, ভেরি নাইস প্লেস। এবং সেটাই অ্যাকচুয়ালি যেসব জায়গায় গিয়েছিলাম এসে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঠিক ওই নদীর শুকনো নদীতে হেঁটে নদীর পাড়ে চলে গিয়েছিলাম।
আচ্ছা,
পরে ভাবলাম যে আসলে ওখানে কি সব নর্মাল ছিল, কারণ অনেক বাচ্চারা দৌড়াচ্ছিল ফোর্সে অন্ধকারের ভিতরে
এখন মনে হচ্ছে।
হ্যাঁ, তো তখন আমার সাথে যিনি ছিলেন আমার আমার রিলেটিভ উনি বলছেন যে অন্ধকারে এত স্পিডে বাচ্চারা দৌড়ায় কিভাবে,
হ্যাঁ ওরা কি দেখে না নিচে পড়ে যেতে পারে।
আমি বললাম দৌড়াতে পারে নিজেদের এলাকা, বাট এখন ভাবছি ওটাকে আসলে বাচ্চা ছিল নাকি ওরা, সামথিং এলস।
আচ্ছা, আমরা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এখন যাবো। ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা কোথায় ঘটেছে?
এটা হচ্ছে আমেরিকাতে ঘটেছে, ফ্লোরিডা স্টেটে।
আচ্ছা,
ওখানকার একটা ঘটনা, আমার একটা রিলেটিভের ঘটনা, সংগত কারণে নাম এবং সম্পর্ক বলছি না।
জি,
আচ্ছা, যাক, যার সাথে ঘটেছে ও তখন প্রথম বিয়ের পর পর আর কি, আপনার তখন সে আপনার স্টেটে যায় ফ্লোরিডাতে, এবং থাকার পরে তখন ওর হাজবেন্ড জব করতো আর ওকে থাকতে হতো বাসায় একলা। তো কিছুদিনের মধ্যে ও প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট অবস্থায় যখন বাসায় থাকে ও প্রথম যেটা ফিল করতো যে বাসার মধ্যে কেউ হাঁটা চলা করে রাতেরবেলা।
আচ্ছা,
এবং এটা ওর হাজবেন্ডকে সে বলছে অনেকবার যে তার মনে হয় অন্ধকারে কেউ হাঁটে বাসার মধ্যে। তো ওর হাজবেন্ড অনেকবার চেষ্টা করছে শুনতে যে কেউ হাঁটে কিনা, তো উনি কিছু বুঝতে পারেন, বাট ও সবসময় ফিল করছে জিনিসটা। এবং তারপর যে জিনিসটা ও দেখা শুরু করলো সেটা মানে একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস।
আচ্ছা,
দেখতো যে একটা নেকড়ে বাঘের মতো একটা জিনিস, মানে জাস্ট লাইক এ উলফ।
আচ্ছা,
এবং চোখ গুলা বেশ বড় বড় জল জল করতেছে, এবং সেটা তার রুমে ঢুকতো। সে যখন দেখতো যে শুয়ে আছে এবং ওরকম একটা উলফ তার ঘরে ঢুকছে, ঢুকে তার দিকে তাকিয়ে আছে, এবং একসময় সে উলফটা এসে তার ঠিক মুখের মধ্যে কামড় দিয়ে ধরতো। হ্যাঁ, এবং কামড় দিয়ে ধরে মানে তাকে ছুঁড়ে ফেলাচ্ছে,
অসাধারণ একটা ব্যাপার, মানে
যন্ত্রণাদায়ক।
সে পেনটা কিছু ফিল করতে পারে,
পেনটাও সে ফিল করতো, এবং সে ঘুমের মধ্যে গোনাতো এবং কান্না শুরু করতো, এবং ওর হাজবেন্ড তখন ওকে উঠা দিত ঘুম থেকে, এবং এরকম একটা সিচুয়েশন এর দেখতো প্রায়। এবং মানুষরা ফিল করতো যে বাসার আশেপাশে কেউ শব্দ করতেছে, বাসার আশেপাশে কিছু একটা ঘুরতেছে, হ্যাঁ এরকম জিনিসপত্র ফিল করতেছে। তো মানে এই জিনিসটা আর কি তার মধ্যে খুব খুব বাজে ভাবে ই ফেলছিল আর কি, প্রভাব ফেলছিল। তো যাই হোক, এরপরে ওর ছেলে হয়, ছেলে হয়, তো ছেলে হওয়ার পর যেটা হয় যে ছেলেটা দেখা যাচ্ছে হওয়ার পর পরই কান্নাকাটি করতেছে।
আচ্ছা,
মানে খুব কাঁদতো। তো এরকম অবস্থায় উনি যায় আপনার ওখানকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, উনি একজন ইন্ডিয়ান, ওনার কাছে নিয়ে যান। তো খুব লজিক্যাল ইমাম সাহেব ছিলেন তিনি, মানে খুব পড়াশোনা করতেন, স্টাডিয়াস এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত আর কি। যখন বাচ্চাকে নিয়ে যায় তার কাছে, তো তিনি বলেন যে দেখো বাচ্চা তো আসলে সবসময় যে কোনো অন্য কিছুর জন্য কাঁদবে এমন কোনো ব্যাপার নেই, এখানে অনেক পেন পেইন থাকতে পারে বাচ্চাদের, হ্যাঁ অনেক পেইন এটার জন্য কাঁদে। তো ও বলে যে না আমি ডাক্তারের কাছে নিয়েছি কিছু হয় না, তো আপনি কিছু দোয়া টোয়া করে দেন। তো ওই হুজুর যে আছে ওকে একটা রেমেডি দেয়, বলে যে এরকম পড়া পানি দিয়ে এবং কিছু দোয়া বলে যেটা পড়ে তুমি ফুদিবা এটার সময়, যদি তার উপরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, হ্যাঁ আর যদি না হয় তাহলে মানে তো তুমি ডাক্তার দেখাবার চিকিৎসা করাবো। তো বাচ্চাকে যখন ফার্স্ট ট্রিটমেন্টটা দেয় সে ওরকম আপনার গোসল করে, তারপরে ওই দোয়াটা পড়ে তাকে ই করে, দেখা যায় বাচ্চার কান্না তখন থেকে বন্ধ হয়ে যায়।
আচ্ছা,
তো এটা গেল প্রথম দিকে বাচ্চার সাথে কিছুদিনের ব্যাপার। তো পরবর্তীতে বাচ্চার যখন আরেকটু বড় হয়, বাচ্চা যখন কথা বলতে শেখে, তো বাচ্চা বিভিন্ন সময় ভয় পেত। তো বাচ্চাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি ভয় পাচ্ছ কেন, কি হচ্ছে, তুমি এরকম ঘুমের মধ্যে ভয় পাও বা একদিকে তাকিয়ে থাকো ভয়ে? তো বাচ্চা তাকে বলে যে আমি ভাবি, আমি দেখি যে টরুফ, টরুফ আমার ঘরে আসে।
আচ্ছা,
এসে আমার দিকে এরকম তাকায় এবং কামড়া ধরতে যায় এবং তাকায় থাকে, ইদানিং প্রায় একটা উল্ফ আমাদের বাসায় আসে। এবং তখন ও খুব ভয় পেয়ে যায়, কারণ এটা সে নিজে যেটা দেখতো প্রেগনেন্ট অবস্থায়, এবং তার ছেলেও কিন্তু সেটাই দেখছে, একই জিনিস দেখছে,
সেম জিনিসটা,
সেম জিনিস।
আচ্ছা,
এবং সে গেস করে কিছু হয়তো তার রিলেটিভ ছিল যাদের, মানে বা তার সম্পর্কের মধ্যে কিছু মানুষ ছিল যাদের কিছু গেস করে ব্ল্যাক ম্যাজিক, কারণ মানে সবারই জীবনে কিছু ঘটনা থাকে। যাক, তার যখন নাকি সে সেকেন্ড বার প্রেগনেন্ট হয়,
আচ্ছা
তখন যেটা হয় সেটা আরো মানে ভয়ঙ্কর আর কি। তো সে যেটা দেখতো এটা ঠিক স্বপ্ন আবরণের সময় দেখা যায়, স্বপ্ন ছাড়াও তার কাছে মনে হতো। সে রাতে হয়তো শুয়ে আছে, কারণ বাসায় যখন কেউ নেই বিশেষ করে, এরকম সময় সে দেখতো যে তার রুমে তিনটা মহিলা আসছে।
আচ্ছা,
তিনটা মহিলা এবং তাদের চোখে বেশ টানা টানা করে কাজল দেওয়া, হ্যাঁ, এবং চুলগুলো বড় বড় জটা জটা বাঁধা, এরকম এসে তার দিকে তাকাতো, তার বিছানা ঘিরে দাঁড়াতো, দাঁড়ায় তার দিকে তাকাতো, বুলবুল করে কি করতো, এবং তার দেখা যেত তার মানে গায়ের মধ্যে আঁচড় কাটতো।
আচ্ছা,
এবং তার পেট তাকে একবার দেখতেছে যে তাকে নিয়ে পেট চাপ চেপে ধরে তাকে চেষ্টা করতেছে, মানে তার মানে বাচ্চা মেরে ফেলার আর কি।
আচ্ছা,
তাকে মানে আগেই মানে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তো এরকম মানে সিন সে দেখা শুরু করে এবং বেশ ভয়ের। তো লাস্টে সে যেটা দেখে যে একদিন তার, এবং যখন ওই জিনিসটা দেখতো তখন তার পেটে বাচ্চা শক্ত হয়ে যেত।
আচ্ছা,
বাচ্চা মানে মুভমেন্ট কমে যেত এবং স্টিক হয়ে যেত, এবং এই ঘটনা যখন চলতে থাকে এবং সে খুব ভয় পায় এবং আরো অনেক কিছু এরকম দেখতো, এবং হাঁটার ব্যাপারটা কন্টিনিউয়াসলি তার বাসায় এটা থাকতো। হ্যাঁ, এবং যখন তারপর লাস্টে যেটি দিন দেখে তারা, মানে বাচ্চা হওয়ার আগে দিয়ে, যে কেউ একজন একটা কালো রঙের ত্রিশূল এনে তার পেটের মধ্যে মারছে, এবং যেটা হয় ওর মানে যখন বাচ্চা হয় তখন দেখে যে বাচ্চা পিঠের মধ্যে ওরকম একটা দাগ না কিছু দেখতে পায় আপনার, কালো রঙের পিন একটা ত্রিশূলের মতো।
আচ্ছা,
এবং যাক আল্লাহর রহমতে মানে দোয়া টোয়া পড়ে, সে নামাজ কালাম পড়তো, আমল করতো, এই কারণে অনেকটাই এটার থেকে সে মানে রক্ষা পায়। এবং এরপর এখনো স্টিল ওই বাচ্চা, ওই ছোট বাচ্চাও যখন বড় হয় সেও নাকি মানে তার মাকে বলছে যে আই সিন থ্রি ওয়েমেন কেম টু মাই রুম।
আচ্ছা,
এই মানে আজব ব্যাপার হচ্ছে মা যেটা দেখতো ছেলেও কিন্তু সেই কথা বলে, এবং বাচ্চারা কিন্তু ছোট ছেলেটা কিন্তু এখনো ভয় পায়, রুমে একা থাকতে চায় না, মানে হি সিজ থিংস। এবং এখনো ওই যার কথা বলছি, ওর বাসায় নাকি এখনো আপনি সে শব্দ পায় যে কেউ কিন্তু হাঁটে রাতের বেলা।
আচ্ছা,
যদিও ওর হাজবেন্ড বলছে যে সে অনেক ট্রাই করছে সে দেখে না, বাট সে এরকম শব্দ পায়, এবং মানে থিংস আর ডান, এবং সে মোটামুটি শিওর যে কেউ একজন তাকে ব্ল্যাক ম্যাজিক করছে এবং এই ব্ল্যাক ম্যাজিকের ফলে এগুলো হচ্ছে আর কি। তো
ওকে,
এই হচ্ছে ব্যাপার রাসেল ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা ঘটনা পড়বো এই মুহূর্তে, এবং এই ঘটনাটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, যিনি আজকে এখানে উপস্থিত নেই, তার আসার আগ্রহ ছিল যদিও কোনো একটা কারণে তিনি আসতে পারেনি, আমি তার ঘটনাটা তার মতো করে শোনাচ্ছি।
অস্ত্রধারী ভূত এফএমের ঘটনা সংগ্রহের জন্য কত জায়গায় কত লোকের সঙ্গে যে কথা বললাম, অবশেষে বেস্ট ঘটনাটি সংগ্রহ করলাম। ঘটনাটি রংপুর জেলার রংপুরের লাশকাটা ঘরের অর্থাৎ মর্গের। রংপুরের একজন পুলিশের কাছ থেকে ঘটনাটি জানলাম, যিনি ওই লাশের সাথে ছিলেন। এবার যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অনেক আগে 1985 সালের দিকে। তখন উনি অর্থাৎ সেই পুলিশ রংপুর থানায় কর্মরত ছিলেন। একদিন উনি জানতে পারেন রংপুরের একজন মেয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা ছুটে যান ঘটনাস্থলে। পরে তারা জানতে পারেন যে মেয়েটি একটি পুনর্ঘটিত কারণে তিনি আত্মহত্যা করেন এবং পরে ছেলেটি মানে কোনো একটি ছেলে তাকে প্রতারণা করার ফলে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে লাশকাটা ঘরে নিয়ে যায় এবং ওখানে দুজন ডোন ছিলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছানোর সাথে সাথেই ডোন দুজন চলে আসেন গাড়ি থেকে লাশ নামানোর জন্য। লাশটি বের করে তারা মর্গে নিয়ে আসেন। লাশটি অন্য লাশের তুলনায় অনেক ভারী ছিল এবং লাশটিকে ওনারা নির্ধারিত জায়গায় চিপ করে রেখে ডাক্তারকে ডাকতে বাইরে আসেন। পরে ঘরে ঢুকে দুজনেই অবাক হয়ে দেখেন যে লাশটি কাত হয়ে আছে, কিন্তু তারা একটু আগে ওই লাশটাকে চিপ করে রেখে গিয়েছিলেন। ওনারা কিছু না ভেবে আবার লাশটিকে যেই চিপ করাবেন তখনই লাশটির হাত একজন ডোনের গালের সাথে লাগে আর সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে দূরে ছিটকে পড়েন। তখন অন্যজন ওনার কাছে গেলে উনি বলেন, এটা লাশ নয়, এটা আমাকে এত জোরে গালে চড় মারল, এটা কোনো মানুষও মারতে পারে না। কিন্তু অবাক করা বিষয় যে অন্যজন দেখেছে যে ও নিচু হয়ে লাশটিকে চিৎ করাতে যাওয়ায় লাশটি ওর গালে হাত লেগে যায়। অর্থাৎ মানে তারা ধারণা করছে যে লাশটি হয়তো পাশ ফেরানোর সময় হাতটা গিয়ে গালের উপরে পড়েছে, যেটাকে উনি চড় ভেবেছেন। ওরা ভয় পেয়ে বাইরে দৌড়ে এসে ঘটনাটি সবাইকে বলে। ঘটনাটি এখানে শেষ হয় না। এরপর যখন লাশটি চেক করা হয় তখন একজন ভ্যান চালক লাশটিকে নিয়ে বাসের দিকে রওনা হলো। তখন মাগরিবের একটু পরের সময় ভ্যান চালক মাঝে মাঝে অনুভব করছিলেন যে ভ্যানটি নড়ছে আর ভ্যানটি খালি মানে মাঝে মাঝে খালি খালি অনুভব হচ্ছে। উনি একটু ভয় পাচ্ছিলেন, একটু সাহস নিয়ে পিছনে তাকিয়ে দেখলেন সবচেয়ে আশ্চর্য ঘটনাটি। উনি দেখলেন ভ্যানে লাশটি নেই। উনি তাড়াতাড়ি ওই লাশের বাসায় এসে সব ঘটনা খুলে বলেন, কিন্তু তারা বলে যে তুমি তো একটু আগে লাশটি পৌঁছে দিয়ে টাকা নিয়ে গেলে। পরে তিনি দেখেন লাশটিকে গোসল করানো হচ্ছে। এটি দেখে উনি ওখানে ভয় পেয়ে চলে যান এবং পরদিন সকালে ওই পুলিশের সাথে দেখা হলে ওনার এই ঘটনাটি খুলে বলেন এবং এটি ছিল ঘটনা। তিনি থাকেন উত্তরায়। তিনি হচ্ছেন কামাল আহমেদ এবং আজকে তিনি আমাদের এইখানে এসে উপস্থিত হতে পারেননি, বাট তার ঘটনাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, আমি তার ঘটনাটা পড়ে শোনালাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি আরো একবার আরো কিছু মানুষকে থ্যাঙ্কস দিতে চাই। আমাদের এইখানে আমাদের স্টুডিও তথা ঢাকায় বসে যারা আমাদের শোটাকে আরো সুন্দর করছেন, যা মিউজিক করছেন মিশু ভাই এবং সঙ্গে রয়েছেন অমিয়া সাইজিনা, হাই সাইজিনা, তাদের সাথে কথা হচ্ছে শোয়ের আগে, এবং রয়েছেন রনি, তারা সবাই মিলে স্টুডিওতে রয়েছেন। তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সব কিছু ঠিকঠাক আছে কিনা জানান, আমাকে পার্সোনাল এসএমএস জানান যদি খারাপ হয়। ওকে, আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ফুটি লিখেছে, তারা এসএমএস করছেন এবং মিরপুর থেকে তিনি এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকের স্টুডিওগুলো অনেক ভালো হচ্ছে। সাগর মিরপুর দুই থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। রংপুর থেকে পিজন আমাদের এসএমএস করেছেন বুসরা, এছাড়াও হৃদয় যশোর থেকে এসএমএস করেছেন, হাসান রনি নেত্রকোনা থেকে আমাদের এসএমএস করেছেন, সম্রাট আমাদের আজিমপুর থেকে এসএমএস করেছেন, প্রীতম ধানমন্ডি পনেরো থেকে আমাদের এসএমএস করেছেন এবং যেগুলো প্রশংসা করছেন যারা তাদের ঘটনা মানে তারা অনেকগুলো অনেকেই প্রশংসা করছেন সেগুলো আমি নাই পড়ে আলাদাভাবে। মোস্তাকে বেইলি রোড থেকে আমাদের এসএমএস করেছেন এবং তাদের সাথে তাদের ছোট্ট বেইলি মাহিসা এবং তার ওয়াইফ তাবাসুম, তারা সবাই একসাথে আমাদেরকে শুনছেন। লাজ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ফোয়াদ হাসান শুভ নাটোর থেকে, এছাড়া আমাদেরকে অস্থির মন শামীম ম্যানুয়েল সিং থেকে এসএমএস করেছেন, নাইমুল খান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মেহেদিশ শেরপুর থেকে এবং তিনি অনেক ভালো ফিল করছেন, আমাদেরকে রাকিব মতিঝিল থেকে এসএমএস করেছেন, তার অবশ্য ভয় লাগছে। লিঙ্কন আমাদের এসএমএস করেছেন মালিবাগ থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আকাশ কোর্ট স্টেশন রাজশাহী থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে আপনারা এতজন মিলে একটা জায়গায় গিয়েছেন, ওখানে তো কিছু মানে না ঘটার চান্স বেশি, সেটাই তিনি এসএমএস করে আমাদের জানিয়েছেন। হ্যাঁ, ঘটছে না, কিন্তু সবাই কিন্তু এক জায়গায় যে বসেছে, মাঝে মাঝে কিন্তু একা একা অনেকেই বাইরে বেরিয়ে যাচ্ছেন, যেমন ফান্ডান এই মুহূর্তে আমাদের সাথে নাই, উনি একা একা ঘুরতে গেছেন এবং ঘুরে আসার পরে আমরা জিজ্ঞেস করবো যদি কিছু তিনি যদি মানে কিছু যদি তিনি এক্সপিরিয়েন্স করে আসেন আর কি। রাজিত আমাদের ম্যানুয়েল সিং থেকে এসএমএস করেছেন, আদনান আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন আসিফ আরাফাত মুন্না, এছাড়া আমাদের এসএমএস করেছেন
পাপড়ি ভূতের গলি থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে বাইরে ঠান্ডা বাতাস, এর মাঝখানে কষ্ট করে আপনারা প্রোগ্রাম করছেন, এর জন্য অনেক থ্যাংকস। এখানে আসলে অনেক 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 ঠান্ডা, বিশেষ করে নদীর সামনে দাঁড়ালে ঠান্ডার কোনো তুলনা হয় না, জ্যাকেট ট্যাকেট সবকিছু ঠান্ডা হয়ে যায়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্লার এসএমএস করছেন, এসএমএস করছেন আমাদেরকে শরাফ নওগাঁ থেকে, এবং তিনি দুটা ইমেইলই অনেক জোশ। নিরয় আমাদের মুন্সিগঞ্জ থেকে এসএমএস করছেন, রাজীব আমাদেরকে ময়মনসিং থেকে এসএমএস করছেন, আমাদেরকে এছাড়াও এসএমএস করছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofootie.fm, which is bhootfm@radiofootie.fm। আমাদেরকে অবশ্যই যে সমস্ত ঘটনা আপনারা পাঠাবেন সেই ঘটনা শুরুতে উল্লেখ করুন, যে ঘটনাগুলো আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনারা চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা আমাদেরকে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনা লিখে না পাঠিয়ে সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। সাইফুল ইসলাম লিখেছেন যে ভূত FM ইজ ফ্যান্টাস্টিক টুডে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রাসেল আহমেদ জয় লিখেছেন তা, এবং তিনি বলছেন যে আপনি আমার লেখাটা আপনি পড়েন না, আপনার ঘটনা যদি সিলেক্ট হয় ডেফিনেটলি আমার না পড়ে কোনো উপায় নেই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে জামালপুর থেকে শুনছেন, ফেসবুকে জানিয়েছেন আবরার ফাহিম খান ইমাম। আমাদেরকে এছাড়াও জোয়েব ফাইসাল এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে ফিরোজা রাজা, এছাড়াও হৃদয় আহমেদ রিকন আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের যদি ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.footi, এবং এছাড়াও আমাদের আরও একটা পেজ রয়েছে www.facebook.com/bhootfm.fm, এখানে গিয়ে আপনারা অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং আপনাদের অনুভূতি বা আপনাদের আজকের এই শোটা শুনে কেমন লাগছে, ভালো না মন্দ, সেটা অবশ্যই জানাতে পারেন। এবং এই দুটো পেজ কিন্তু আমরা সারা সপ্তাহ জুড়েই করি, এবং অবশ্যই অবশ্যই আপনারা অনেকে দেখে যে ইনবক্স করেন ঘটনা, আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা ইমেল করলে বেশি সুবিধা হয় আমাদের। যাই হোক, আমরা আর একটা ঘটনা শুনবো, এবং আমাদের এই এলাকায় আমি বলছিলাম প্রথমে যিনি এসেছেন মোহাম্মদ বজলুল হক, আমি তার কাছে আবারও ফিরে আসবো এবং তার কাছে একটা ঘটনা শুনবো। আমি খুব অবাক হয়েছি যে বেশ কিছুদিন আগে ভূত এফএমে আমার কাছে এরকম একটা ঘটনা এসেছিল, উনি এবং সেটাও ছিল একজন মাদ্রাসার ছাত্রই, এবং তিনি ঘটনা পাঠিয়েছিলেন এবং এই ঘটনাটা আমি পড়েও শুনেছিলাম, আমার ঠিক মনে পড়ে না, কিন্তু পড়তে গিয়ে আমার তখন সংশয় ছিল যে ঘটনাটা আসলে ঠিকঠাক তো, অনেক ভেবে চিন্তা অনেক কথাবার্তা বলার পরে আমি ঘটনাটা পড়েছিলাম। আজকে ওনার কাছে শুনে দেখলাম যে এই ঘটনাটা এখানে ঘটেছে, এবং এই ঘটনাটা আমার ঠিক মনে নেই যিনি পাঠিয়েছিলেন তিনি এইখানকার মাদ্রাসার কথা লিখেছেন কিনা, কিন্তু ঘটেছে এইখানে। যেটা হচ্ছে, আপনি বলেছিলেন একটা ঘূর্ণি হাওয়ার কথা বলেছিলেন, আমি যেটা বলছিলাম যে সবাই যদি প্র্যাকটিসও করেন, এই যে জিম সাধনা এই সমস্ত প্র্যাকটিস করেন, সবার প্র্যাকটিস করতে যাওয়া ঠিক না। তো আমি আপনাকে আরো একবার একটু বলতে বলবো যে কি ঘটনা ঘটছিল আসলে এখানে।
এটা এমন এক ঘটনা যেটা আমাদের এখানে প্র্যাকটিক্যালি যে ঘটছে, এবং এটার মধ্যে যারা ওই সময়ে ঘটনার ভিকটিম ছিল বা যাদের মাধ্যমে ঘটছে তাদের একজন এখনো জীবিত আছে, এবং যারা ছাড়াই সেটা চলে গেছে, ছাত্ররা পড়ে এখান থেকে চলে গেছে, তারা তো দূরেই গেছে, কিন্তু আর আমরা কাছ থেকে ওইদিন একেবারে স্পটে না কিন্তু আমরা শুনেছি উনি ওখানে আছেন, আর ঘটনাটা ঘটছে এই এখানেই। আব্বা হুজুর যখন তার ছাত্রদের নিয়ে যেতেন এখানে সেখানে দাওয়াতে যেতেন, তখন এমনই একদিন ওনার এক শিষ্য, তার নাম দুদুনিয়া, পাশের এই গ্রামে তার এই বাড়ি, এবং সেই দুদুনিয়া ভালো ব্যবসায়ী, তাকে আমাদের এলাকার মধ্যে আঞ্চলিক ভাষা গাওয়াল বলে, কাদের মধ্যে বাহক নিয়ে তারপরে সাউদানিয়া এই সমস্ত রকমের ই মানে ই সাউদানিয়া, যেমন এই তেল পেঁয়াজ রসুন এগুলি নিয়ে, তখন তো ওইরকম হাট বাজার ছিল না এলাকার মধ্যে যখনকার ঘটনা, তখন দুদুনিয়া হুজুরের কাছে তখন মানে ই বুড়িদ হয়, এবং দুদুনিয়া প্রায়ই বলতো হুজুর আমাকে একটু আমাকে এমন কিছু দেন, আপনি কত অলৌকিক ঘটনা ঘটতেছে, কত জিন আপনার কাছে কেটে কেটে এখান থেকে মুক্তি পেয়ে যায়,
আর শিকলটা যে দিনে আসে শিকল ফট ফট করে খুলে ফেলে, আপনি ওই সমস্ত বর্জনগুলি পর্যন্ত মানুষদেরকে আরোগ্য করায় আপনি ছুটাই দিতে পারেন। তো আমাকে আপনি অনেক সবক দিলেন, কিন্তু এই লাইনের একটা সবক দেন।
ঠিক, আমরা যে মেজিশিয়ান দেখলে আমাদের প্রথম যেটা মনে হয় যে আমি যদি
শিখতে পারতাম, দেখছেন ওই দৃষ্টি থেকে, উনি মনে করে যে ওনার হুজুর এত কিছু জানে আর আমি এতদিন ধরে হুজুরের পিছনে আছি, সবকিছু অভিভা এবং সেই আল্লাহর মানে দোয়া দোর যেগুলি বলে এগুলো তো আমি ঠিক তসবিহ তাহলিল করি, কিন্তু উনি যে বিশেষ বিশেষ জিনিস অলৌকিক জিনিস দেখায়, তো আমি পুরনো মনে হিসাবে আমিও তো ওই ক্রেডিট কিছু নিতে পারি। তো হুজুর এটা আমাকে শেখায় না কেন? বলে দেখো দুদুনিয়া তুমি সবকিছু বহন করতে পারবো না, তোমার এটা বহন করার জন্য তোমার এটা ঠিক প্র্যাকটিক্যালি তুমি এটাকে প্র্যাকটিস করার জন্য তোমার যে ওয়ার্ড তোমার যে গুণাগুণ তোমাকে মানে অর্জন করতে হবে সেটা তুমি এখনো হও নাই। না হুজুর আপনি আমাকে দেন, আপনি এত কৃপণা করেন, সবাইকে ভালো ভালো জিনিস শিখাই দেন, আমাকে কেন ওগুলো শেখান না? তো ঘটনাক্রমে একদিন হয়েছে কি, বের হয়েছি পাশের গ্রাম দাওয়াতে যাচ্ছে, তো তখন এই ফাল্গুন চৈত্র মাসের ঘূর্ণি প্রচন্ড ঘূর্ণি, শীত শেষ হয়ে ঘূর্ণিবায়ু শুরু করে না, তো প্রচন্ড ঘূর্ণিবায়ুর মধ্যে যাচ্ছে। তারাও কৌতূহল হলো যে দুদুমিয়া কি হুজুর কি শিখাবেন, তখন বললো যে এই দুদুমিয়াই না শুধু, আসো আব্দুর উনি আমার এক কাজের না হান বুঝে থাকেন। তো বললো যে এই এই আব্দুর তোমরা ধরো একটা চাদর ধর, প্রচন্ড বেগে এই মানে ঘূর্ণিঝড় চলছে, এই ঘূর্ণিঝড়ের ধুলাবালি যেগুলি এগুলি স্বাভাবিক ভাবে ধুলাবালি মানে ঝরতেছে তাদের উপরে পড়তেছে, আর সঙ্গে থাকলে হঠাৎ করে ঝরঝর করে যে চাদর যে রুমাল ধরেছে হুজুরদের এটা লাল রুমাল আমার মতো এরকম আছে লাল ওই রকমের রুমাল ধরেছে চারজনে চার কোনা ঝরঝর করে এদের মধ্যে কি করতেছে একটুকুরে লক্ষ্য করলো একদম শুকনো মিষ্টি যা যাকে আমাদের এলাকার মধ্যে অমৃতি বলে বা আমৃতি বলে এই আমাদের আঞ্চলিক সময় গায়ের ভাষায় এটা এটা পচলো হাত দিয়ে দেখে একটু একটু গরম। তো আব্বা হুজুর বললো তো তোমরা এগুলি খাও অসুবিধা নেই, তোমরা এগুলি খাও, এটাকে অন্য কিছু মনে করো না, খাও এগুলি এগুলি মিষ্টির দোকান ময়রার দোকানেরই মিষ্টি। তারা সবাই খাইলো একেবারে প্র্যাকটিক্যালি গেল একেবারে বাস্তব মিষ্টি খাইলো। তো দুধু বললো যে আমাকে একটা দুধুয়া বললো যে হুজুর আমাকে এই জিনিসটা একটু শিখাই দেন এটা কিভাবে কিভাবে এটা সম্ভব হয় আমাকে একটু বলে দেন, দুধুয়াকে শিখাই দিন। আরেকদিন যখন এরকমই ঘটনা ঘটতেছিল দুধুয়া তার কাছে সঙ্গী সাথে নিয়ে যাচ্ছে আর কি, সে তো হুজুরের বড় একজন সাগরে এবং সে ক্রেডিট নেবে, সঙ্গে সঙ্গে দুদুমিয়া ওইটা প্র্যাকটিস করে ওই যে যাচ্ছে ঘূর্ণিবায়ু এই ঘূর্ণিবায়ুর দিকে ইশারা করে ওই দোয়া করে প্র্যাকটিস করে ওইটাই কিন্তু প্রয়োগ করলো। প্রয়োগ করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ঘূর্ণিবায়ু থেকে প্রচন্ড বেগে দুদুমিয়াকে এমন এক থাপ্পড় মারলো, দুদুমিয়া তো ফিট সঙ্গের সাথীদের মাথা মাথা চোখ এখানে সেখানে শুধু খালি হাড় গোর মানুষের
হাড়
মিষ্টির পরিবর্তে হাড় গোর মানুষের হাড় গরু বাছুরের হাড় পশু পাখির হাড় গোর একদম পুরনো হাড় গোর দিয়ে তাদেরকে একেবারে ক্ষতবিক্ষত করে ফেললো। তারপরে ওই দল আইসা এখন চিন্তা করতেছে কোন ঘটনা হলো, হুজুর খাওয়ালো এরকম মিষ্টি, আজকে একই জিনিস আমি প্র্যাকটিস করলাম এবং এই রিটার্নে আমি এটা করলাম, এখন তো ঠিক আছে হুজুরের কাছে এক্ষুনি ছুটে আসলো। আইসা থেকে হুজুর বাইরে গেছে এক জায়গায় দাওয়াতে অপেক্ষা করতেছে বৈশা, দুধু তো প্রায় মানে এই অবস্থা মরো মরো অবস্থা তাকে ধরে আনছে, তো সে ফিট অবস্থা থেকে তারা ধরে আইনা পানি টানি ঢাইলা এখানে বাদ বাকি যারা শিক্ষক ছিলেন উস্তাদ ছিলেন মাদ্রাসা শিক্ষক ছিলেন হুজুরের সঙ্গে যারা থাকেন তারা এমনকি আমার বড় ভাইজান মেজো ভাইজান তারাও ছিলেন তাকে ঝাড়ফুঁক দিয়ে এখন একটা স্বাভাবিক অবস্থা ফিরে আনছে। বললো কি হয়েছে তুমি কি করছিলা? আমি যা করছিলাম মিয়া ভাই এটা বলার মতন ব্যাপার না, আমি কেন হুজুরকে বলতে গেলাম এই জিনিস, হুজুর আমারে বললো তুই পারবি না তুই এটা করবি না করতে যাবি না, তো আমি তো এটা করেছি এবং এই রিজাল্ট এটা হুজুর। এর মধ্যে হুজুর চলে আসছেন, হুজুর চলে আসছেন পরে বললো যে অন্যান্যরা এর মধ্যে রিপোর্ট করে ফেলছে হুজুরের কাছে, আব্বা হুজুরের কাছে বললো যে দুদুমিয়া তো এরকম অবস্থা ফিরে আসছে কোন রকম জীবিত আছে এবং সঙ্গে যে লোকেরা তারা আহত হয়ে আছে ওই যে কয়েকটা মাদ্রাসায় শুয়ে আছে বল ঠিক আছে হাসতেছে। আব্বা হুজুর তখন মুস্কি বুঝতে হাসতেছে, আরে গর্দভের দল ওদেরকে ডাক যেগুলি মাদ্রাসায় শুয়ে আছে এগুলি ডাক, আর দুদুকে এই বলতেছে দুদু তুমি এটা করেছো তোমার আসলে তোমাকে বলছি তুমি এটা বুঝবা না, সেটাই তুমি কিন্তু করেছো, না বুঝে তুমি এই কাজ করেছো। প্রথম দিন যখন আমি তো আমি এই ইপরি দোয়া দরুদ পড়ি, তখন সেটা ছিল জিনদের, জিনেরা সাধারণত ঘূর্ণিবায়ুর মধ্যে এখন পেলি করে প্রচন্ড বেগে, প্রচন্ড বেগে যখন ঘূর্ণিবায়ু চলতে থাকে তখন কি করে যারা মানে পি আছে মানে জিন আছে তারা জিনদের কি করে, জিনেরা ওই ঘূর্ণিবায়ুর সঙ্গে একম্পানি করে, ঘূর্ণিবায়ুতে তারা সংযোগ হয়ে যায়। ওদিনকার ছিল সেই জিনদের একটা বরযাত্রী, এবং সেই বরযাত্রী থেকে তাদের কাছ থেকে মিষ্টি পাইছে। কিন্তু দ্বিতীয় দিন তুমি যেটা দুদুনিয়া তুমি যে দিনটা প্র্যাকটিস করেছো সেই প্র্যাকটিসটা ছিল তাদের সব যাত্রা। তুমি ওখানে তুমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছ, কাজে তোমার জন্য এটা বলছে। কাজে আমি তোমার যে বললাম এগুলি তুমি আর করবে না, এই হরর এই মানে অদ্ভুত ভৌতিক ঘটনা তার জীবনে যতদিন দুধু বেঁচে ছিল আর স্বাভাবিক ছিল না।
এবং আপনাদের
সেই থেকে যে সে পাগল হলো প্রায় দেখা গেল সে আর অ্যাবনর্মাল ব্যবসা বাণিজ্য করে মরতে পারে, একেবারে অ্যাবনর্মাল মাথা টাইটা নষ্ট।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমরা একটা ছোট বিরতিতে যাব এবং বিরতির পর আবার ফিরে আসবো। তার আগে আমরা একটু বলি যে আমাদের যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 50FOOTI50 ফেসবুকে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে নাইন এফ ফোর জিরো নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদের ফেসবুকে কানেক্টেড থাকছেন তাহলে চলে যান www.facebook.com/radiofurti অথবা চলে যান www.facebook.com/bhootfm.rasal। তো আমরা ছোট বিরতিতে আসছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না। আমাদের কিন্তু কিছু একটা এক্সট্রা আওয়ার রয়েছে যেটা একদম কমার্শিয়াল ফ্রি, তো লাস্ট আওয়ার যেটা সেটা হচ্ছে এক্সট্রা আওয়ার এবং কমার্শিয়াল ফ্রি। তো আমরা ওইখানে একটানা ঘটনা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন, অনেক অনেক এসএমএস করবো ইনশাল্লাহ, আপনারা আপনাদের কথাগুলো জানিয়ে দিতে পারবেন আমাদেরকে। আপাতত আমরা একটা বিরতি চলে আসছি, স্টে টিউন রেডিও 50 এন্ড ডোন্ট স্টপ দ্য 50।
This track was downloaded from fusionbd.com.
Boot FM. The night comes alive with coming form.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 50 88.1 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক এবং চলছে ভূত FM। এবং আপনারা সবাই জানেন যে ভূত FM এখন আরো অনেক অন্যরকম উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জে, এবং আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় আমাদের একদম যে জায়গায় রয়েছি সেই জায়গার পাশেই মানে সামনাসামনি মুখোমুখি মোটামুটি একটা কবর দুটো কবর, এবং তার সামনেই নদী মেঘনা নদী, এবং তার ঠিক ডান পাশে রয়েছে একটা মসজিদ। আমরা এরকম একটা জায়গা থেকে করছি এবং আমাদের সঙ্গে রয়েছেন বন্ধু গ্যারেজের ছয়জন সদস্য ছাড়াও ভূত এফএমের আরও কিছু গেস্ট সহ আমরা সবাই মিলে আমাদের আমরা এখানে এসে পৌঁছেছি। এবং আমরা আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা এইবারে নেক্সট উইক অর্থাৎ এই মাসের শেষ শুক্রবারটা আমরা ঢাকার বাইরে কোনো জায়গা থেকে করবো, সেরকমই করছি। এবং পরিস্থিতি যদি ভালো হয় বা আরও যদি সুযোগ মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা আরও কোথাও আরও বহু দূরে চলে যেতাম। যাই হোক, আপনাদের সহযোগিতা পেলে আমরা আশা করছি যে সামনের মাসে ইনশাল্লাহ আমরা দূরে কোথাও যাব। এবং আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনারা আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের যে সমস্ত ঘটনা আপনাদের এলাকার যে সমস্ত ঘটনা সেই এলাকার ঘটনাগুলো আপনারা আমাদেরকে জানাবেন। এবং অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের এলাকায় এরকম জায়গা আছে কিনা, যে জায়গায় গেলে এখানে আমরা সবাই মিলে যদি চাই তাহলে কিছু একটা দেখতে পারবো বা কোনো ভালো কোনো কিছু অভিজ্ঞতা সবাই নিয়ে আসতে পারবো, মানে ভালো তো না। যাই হোক, আমরা চলে যাবো ঘটনায়। এবং এই মুহূর্তে আমাদের সাথে বন্ধু গ্যারেজের আরও একজন সদস্য, তিনি হচ্ছেন আমাদের এখানে অভি অভি কুমার ভৌমিক। অভি কুমার ভৌমিক, আপনি কোথা থেকে এসছেন?
রাসেল ভাই আমি আসছি পুরান ঢাকা থেকে।
পুরান ঢাকা থেকে আপনার ঘটনা শুনি আমরা।
রাসেল ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা ঘটে
গেলে আপনার সাথে একটু কথা বলি। আপনি একটা বাসার কথা বলছিলেন, আপনার যে বাসা, এবং আপনি বলছিলেন যে সেই বাসায় আপনার ফ্ল্যাট ছাড়া অন্য সব ফ্ল্যাটে মোটামুটি এরকম অনেক কিছু ঘটে।
হ্যাঁ হ্যাঁ ঘটে
বেশিরভাগ ঘটে হচ্ছে ওয়াশরুমে।
ওয়াশরুমে
কি ধরনের ঘটনা ঘটে?
ওয়াশরুমে যে ঘটনাগুলো ঘটতো রাসেল ভাই, যে ওয়াশরুমটা ছিল যে বাসাটার মধ্যে আসলে ঘটনাগুলো ঘটেছে, তো তাদের কাছ থেকে শোনা, তাদের ওয়াশরুমে যে হ্যাঙ্গার থাকতো সেই হ্যাঙ্গারে একটা টাওয়াল, আমরা সাধারণত প্রত্যেকটা ওয়াশরুমে আমরা একটা করে টাওয়াল রাখি। তো প্রতিদিন সকালে সকালেই যখন যেত আর কি ফ্ল্যাটের মেম্বাররা সেই ওয়াশরুমে, দেখতো যে টাওয়ালটা নিচে পড়া, এবং সেটা কোনো টাওয়াল আর থাকতো না,
তাহলে প্রতিটা সুতো আলাদা করে পড়া, মানে সেটা নিচে পড়ে আছে শুধুমাত্র সুতো গুলো।
এমনি কোনো কিছু দেখতে পাশে কখনো?
না, সেটা কিছু দেখতে
জানলা দিয়ে কি সেটা বেরিয়ে যায় এরকম কিছু বলছে?
সেটা রিয়েলাইজ করতে পারতো, সেটা ছিল ইনভিজিবল, সেটা কখনো দেখা যেত না।
রিয়েলাইজ করছে যদি ওই জায়গাটা একটু বলতেন।
রিয়েলাইজেশনটা যেভাবে হয়েছিল আসল ভাই, সেটা সেই জায়গাটা আমি অঙ্গেও ছিলাম যে জানালার জামাটা এমন ছিল যে জামাটা কখনো ফিক্স করা যেত না। তো আমরা জানতে পারি যে এমন একটা ঘটনা ঘটতে যাবে যে কোনো কিছু একটা জানা দিয়ে আসবে, সেই ইনফরমেশনটা আমাদের ছিল। কারণ এমন একজন মেসেঞ্জার ছিল যাকে কিনা এই ভৌতিক ব্যাপারটা ভর করেছিল, তো সেই আমাদেরকে ইনফরমেশন
পেত যে কিছুটা ঘটতে যাচ্ছে।
হ্যাঁ, সে টের পেত এবং তার কাছে ইনফরমেশন গুলো ছিল, তো আমাদেরকে সে শেয়ার করতো যে এমন একটা সময় সে আসবে। তো ওই সময়টার আগেই জানালাটাকে এমন ভাবে স্টাক করা হয়েছিল যে কোনো মানুষের পক্ষে জানালাটা খোলা সম্ভব ছিল না। তো আমরা দূরে থেকে অনেক সবাই একসাথে ওই জানালাটাকে যখন ফোকাস করলাম, তো হঠাৎ এক সময় দেখলাম যে হঠাৎ করে জানালাটা বাইরে সাইড থেকে শব্দ, মানে কেউ একজন নক করছে এমন কিছু মনে হলো, এবং হঠাৎ করে জানালাটা খুলে গেল।
আচ্ছা,
এবং মনে হলো যে ভিতরে কিছু একটা ঢুকে গেছে সে জানালাটা ক্রস করে, সেটা আমরা রিয়েলাইজ করেছিলাম বাট কখনো দেখিনি।
আচ্ছা, এবং জানালাটা অটোমেটিক খুলে গিয়েছিল?
অটোমেটিক,
হঠাৎ করে
অটোমেটিক খুলে গিয়েছিল। এখন জানালাটাকে স্টাক করার জন্য আমরা যত, মানে ওই ফ্ল্যাটের আঙ্কেল যতগুলো তার ইউজ করেছে বা দড়ি ইউজ করেছে বা যেভাবে স্টাক করেছে, সেটা রিয়েলি ইম্পসিবল ফর এনি হিউম্যান বিং টু আনলক দ্যাট উইন্ডো।
আচ্ছা, তার কি সেটা একদম চোখের নিমিষে খুলে গেছে আপনাদের সামনে?
চোখের নিমিষে খুলে গেছে।
আচ্ছা,
ইটস নট লাইক যে অনেকটা সময় ধরে খুলেছে।
আচ্ছা, মানে চেষ্টা করে খোলা হয়েছে এরকম কিছু?
এটা ওয়ান গ্ল্যান্স।
আচ্ছা, খুব মুহূর্তের মধ্যে জিনিসটা হয়ে গেছে। এবং আপনারা এছাড়াও মানে ওই বাসায় কি মানে আর কি ঘটনা ঘটলো যে ঘটনাগুলো খুব বেশি ভয়ের মনে হয়েছে? বেডরুমে কোনো কিছু ঘটতো কি
ওই বাসা ছাড়াও আমাদের ওইখানে?
আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে ওইখানে বিভিন্ন ফ্ল্যাটে এক এক রকম, এক একটা ফ্ল্যাটে এক এক রকম, ওটা মানে কিচেনও হতো?
রাইট রাসেল ভাই, এখন ব্যাপার হয়েছে শুধুমাত্র ওই বাসাটাতে না, আমাদের ওখানে সাইড বাই সাইড পাঁচটা বাসা ছিল।
আচ্ছা,
তো শুধুমাত্র আমাদের বাসাটা ছাড়া বাকি চারটা বাসা থেকে কিছু না কিছু চুরি হতো। ইনফ্যাক্ট বাসাগুলোর সাথে একটা ছাদও একটা ছিল যেখানে দিনের বেলা কাপড় টাপড় ছড়ানো হতো শুকানোর জন্য, সেখান থেকে কাপড়ও মিসিং হয়ে যেত, যেটা কিনা আমরা কখনো ফিল করিনি। কারণ আমরা অনেক বছর, আমি আমার জন্মের পর থেকে ওই বাসাতে ছিলাম আমি 20 বছর, তো আমরা কখনো এগুলো কখনো দেখিনি। কিন্তু যখন ঘটনাগুলো ঘটতো একই সময় একই দিনে সাইমালটেনিয়াসলি বিভিন্ন বাসা থেকে অনেক কিছু মিসিং হয়ে যেত।
আচ্ছা,
তো ওখানে চোর বা অন্য কোন কিছু আসার ঢোকার খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। রাসেল ভাই, এখন মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা রিয়েলাইজ করতে পারলাম যে কোন একটা ভৌতিক কিছু একটা আছে ওই বাসাটার মধ্যে, কিন্তু কখনো আমরা দেখিনি।
আচ্ছা, তো এখন আমরা আপনার সেই আসল ঘটনাটা আসি, যে ঘটনাটা আপনি বলবেন আমাদেরকে, সেটা কোথায় ঘটেছিল?
সেই ঘটনাটা ঘটে গেছে আমার নিজের গ্রামের বাড়িতে।
গ্রামের বাড়িতে? তো আপনি গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বলছেন যে আপনি এখানে যে বাসা থাকেন সে বাসাটা শুধুমাত্র আপনার ফ্ল্যাটটাই সবকিছু সংখ্যামুক্ত। কোনদিন খোঁজ খবর নিয়েছিলেন, কারোর কাছে জিজ্ঞেস করেছিলেন যে সবগুলো বাড়িতে সবগুলো ফ্ল্যাটে হচ্ছে কিন্তু আপনাদের ফ্ল্যাটে কোনো কিছু হয় না কেন?
না রাসেল ভাই, এরকম কখনো আমি নিজে থেকে বলিনি যে আমাদের বাসায় কেন হয়নি আর বাকি সবগুলো বাসায়। এরকম কোনো
অনেকে মিস করেন, অনেকে বলেন যে আজকে মানে সবাই উপভোগ করছে, সবাই এরকম এক্সপিরিয়েন্স করছে, আমি এক্সপিরিয়েন্স করতে পারলাম না। যাক, আপনি তো গ্রামে করেছেন, গ্রামের ঘটনাটা শুনি।
আচ্ছা রাসেল ভাই, যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেই ঘটনা ঘটে গেছে আমার নিজের গ্রামের বাড়িতে। এটা খুবই রিসেন্ট একটা ঘটনা, 2011 সালের দিকে আমার গ্রামে, বলে রাখা ভালো যে আমার গ্রামে থাকে আমার চাচা আর চাচি। তো একদিন যখন সন্ধ্যা হয়ে গেল, একদিন হঠাৎ এক সন্ধ্যাবেলা দেখা গেল যে গ্রামে যখন আমার চাচি একা আছে, আর আমার চাচা তো দোকানেই থাকে, তো চাচি যখন একা আছে তখন সাধারণত দেখা যায় যে সন্ধ্যাবেলা দরজা জানালা সবকিছু বন্ধ করে রাখে। তো দরজা জানালা বন্ধ করার পরে সন্ধ্যার সময় অনেকগুলো বাদর ব্যাটম্যান তো ডিস্টারবেন্স শুরু করলো, এবং এই ডিস্টারবেন্স খুব প্রকট হওয়া শুরু করলো, যে আস্তে আস্তে যখনই সন্ধ্যা থেকে রাত্র হওয়া শুরু করলো বাদুরের সংখ্যাও বেড়ে গেল এবং প্রচন্ড রকম ডিস্টারবেন্স। যদি কোনো দরজা খোলা পায়, যদি কোনো জানালা খোলা পায়, বাদরগুলো ঘরের ভিতর ঢুকে যেত এবং পুরো ঘরটা ঘুরে রাউন্ডের মতো দিতে থাকতো। এবং ডিস্টারবেন্সটা দেখে আমার চাচি আমার চাচাকে ইনফর্ম করে, আমার চাচা ইমিডিয়েটলি যখন বাড়িতে চলে আসে আমার চাচা ঘটনা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আমার চাচা বলে, আমি জন্মের পর থেকে এই বাড়িতে আছি কিন্তু কখনো এইরকম এক্সপিরিয়েন্স হয়নি আমার। ছোটবেলায় দেখেছি অনেক ভৌতিক ঘটনা, কিন্তু এত বছর হয়ে গেল, এখন অনেক বছর ধরে আছি যে এরকম কোনো ঘটনা হয় না। আর বাদুর তো দূরে থাক, বাদুরের ঘটনা আমি ছোটবেলাতে কখনোই দেখিনি, কিন্তু হঠাৎ করে এমন কেন হচ্ছে? পরের দিন যে ঘটনাটা ঘটলো রাসুল ভাই, আমার চাচা যখন দুপুরবেলা লাঞ্চের পরে যখন দোকানে গেল, দোকানটা ছিল বাজারে, তখন সেই বাজারে একটা ঘটনা ঘটে যায়। সেই বাজারটা ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো বাজারে গিয়ে আমার চাচা যখন দোকানে বসে, তখন সে হঠাৎ করে ঘুমায় যাওয়ার পরে সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে পারে যে একটা শ্যাডো, মানে সামবডি হ্যাজ কাম ইন দ্য ড্রিম অ্যান্ড আস্কিং ফর হেল্প। চাচাকে আমার সেই সামবডি চাচাকে বলে উঠলো যে তুমি আমাকে বাঁচাও, আমি খুব বিপদে পড়ে আছি। তো চাচা আবার একটা রিপ্লাই দিল যে আমি কিভাবে আমি তোমাকে বাঁচাবো, আমি তো খুব সাধারণ একজন ব্যক্তি। এই কথা বলে চাচা হঠাৎ করে ঘুম থেকে আসলে জাগ্রত হয়ে যায়। কিন্তু চন্দ্রার চোখে সে দেখতে পারে যে তাদের যে ঘরটা আছে, যে দোকানটা আছে, সেখানে একটা দাঁড়িপাল্লা আছে। দাঁড়িপাল্লার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, সেটা কোনো বডি না, কোনো ফিগার না, সেটা একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো।
আচ্ছা।
এবং চন্দ্রা চোখে যখন সে আমার চাচা দেখতে পারে শ্যাডোটা, তখন সে ভয় পেয়ে যায়। হঠাৎ সে জেগে বুঝতে পারে যে কি দেখলাম, কিছু একটা দেখলাম, কিন্তু জেগে আর কিছু দেখতে পারে না। দেখা যায় ওই জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক। কিন্তু সে রিয়েলাইজ করে যে শ্যাডোটা অলমোস্ট লাইক আমার চাচার চাচার মতো। বলে রাখা ভালো, আমার চাচার চাচা যিনি আছে, ঘটনার যেদিন ঘটে যায় তার 1.5 বছর আগে উনি মারা যান। আর আমার চাচার চাচা যিনি ছিল, উনি ঢাকাতেই থাকতো, আর ওনার ছেলে মেয়েদের সাথে ঢাকাতেই থাকতো। বলে রাখা ভালো যে উনি যখন মারা যায়, তখন আসলে ঢাকার যে কর্মব্যস্ততা থাকে, ওনার ছেলের বউ সবাই কর্মব্যস্ততার জন্য, ওনার যে মৃত্যু পরবর্তী যে হিন্দু ধর্মের যে প্রক্রিয়াটা আছে, তো ওরকম শেষক্রিয়া যেটা আছে আর কি, এটা একটা লেন্দি প্রসিডিওর। তো কর্মব্যস্ততার কারণে বা ফ্যামিলির কোনো প্রবলেমের কারণে সেই শেষক্রিয়াটা ঠিকভাবে সম্পূর্ণ হয় নাই হয়তো, তো সেখানে হয়তো কিছুটা বাকি রয়ে গেছিল। তো চাচা এই ঘটনাটা বুঝতে পেরে গ্রামের দিকে একটা, আমাদের গ্রামে একটা পুরোহিত কল করে, তো পুরোহিতকে জানায় ব্যাপারটা যে আমি এরকম কিছু একটা দেখতে পেরেছি, এবং আমার মনে হলো যে এটা আমার চাচা যে কিনা 1.5 বছর আগে মারা গেছে, এবং মনে হচ্ছে যে সে আবার ফিরে এসে আমার কাছে সাহায্য চাচ্ছে। তাহলে আমার সাথে কি হচ্ছে ব্যাপারটা? তখন পুরোহিত অনেক জাজমেন্টের পরে বলল যে হ্যাঁ, এরকম কিছু একটা এসছে, একটা আনস্যাটিসফাইড স্পিরিট এসছে তোমার কাছে যে সাহায্য চাওয়ার জন্য, তো আমরা একটা ব্যবস্থা করতে পারি তাকে যদি উদ্ধার করা যায় কোনোভাবে। তখন গ্রামের বাড়িতে, আমাদের যে বাড়িতে, সে পুরোহিত মন্ত্র পাঠ করার আয়োজন করল। সেই মন্ত্র, একটা মন্ত্র উচ্চারণ করতে হবে নিয়ারলি 5 লাখ টাইমস। তো একটা মানুষের পক্ষে বা দুটা মানুষের পক্ষে 5 লক্ষবার মন্ত্র উচ্চারণ করাই মানে ভেরি ডিফিকাল্ট। তো একটা আয়োজন করা হলো যে অনেকগুলো মানুষ একসাথে, পুরোহিত বলে দিয়েছিল যে যত তাড়াতাড়ি আমরা এই আমাদের এই প্রক্রিয়াটা শেষ করতে পারবো ততই মঙ্গল। আর এই যে প্রক্রিয়াটা চলতেছিল, এই প্রক্রিয়ার মাঝখানে কিন্তু এই যে প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু বাদুরের উৎপাত কিন্তু কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। যখনই সন্ধ্যা নামে তখনই কিন্তু বাদুরের উৎপাত শুরু হয়, আবার যখন সূর্য ওঠা শুরু করে সব বাদুরগুলো চলে যায়। সারা রাত্র ধরে বাদুরগুলো প্রচন্ড ডিস্টার্ব করে, যখনই দরজা বন্ধ থাকে দরজার মধ্যে নক করে। তো যাই হোক, তো বাড়িতে সবাই মিলে একসাথে 24 আওয়ার্স কন্টিনিউয়াস সে মন্ত্র উচ্চারণ করার পরে, প্রায় 2 দিন পরে মন্ত্র উচ্চারণ শেষ হয়। আর যেই দিনই মন্ত্র উচ্চারণ শেষ হয় সেদিন সন্ধ্যার পর থেকে আর কোনো ডিস্টার্বেন্স ছিল না। রাসুল ভাই, এটা ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং এই ঘটনাটা ঘটেছিল কোথায় আরেকবার যদি সবাই একটু মনে করিয়ে দিতেন?
এই ঘটনাটা ঘটেছিল আমার নিজের গ্রামের বাড়িতে। আমার গ্রামের লোকেশনটা হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, কুমিল্লা সিটি থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরের দিকে একটা গ্রামে। গ্রামের নাম হচ্ছে বেগমাবাদ।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই মুহূর্তে কিছু এসএমএস করে ফেলি। এসএমএস করেছেন সামির হোসেন বিজয় উত্তরা থেকে, এবং আমাদেরকে এসএমএস করে তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমাদের দোয়া থাকলো অবশ্যই। আশিক আমাদেরকে এসএমএস করেছেন শেরপুর জেলা থেকে, তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অত্রি বুশরা,
আমাদেরকে এছাড়াও SMS করেছেন আদি বা গাজীপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দেবাশিস মোহাম্মদপুর থেকে, এবং লাস্টের কাহিনীটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুব বেশি ভয় লেগেছে। মিন এবং মেহেদি আমাদের SMS করেছেন এবং লিখেছেন ঢাকা থেকে যে আজকে চরম লাগছে, থ্যাংক ইউ রাসেল ভাই। সামির আমাদের SMS করেছেন উত্তরা থেকে, এছাড়াও আশিক আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিদ মংলা থেকে, এবং তিনি বলছেন যে ভয় তার বেশ ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও মনির খুলনা থেকে SMS করেছেন এবং তার ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা, তিনি অন্য একটা বিষয়ে অবশ্য কথা বলেছেন ফ্রেন্ডকে নিয়ে। আমি আমাদেরকে এছাড়াও সৃজন SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এখন দারুণ হচ্ছে। রক্সি আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন সবাইকে। রাজিত আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আমাদের সাথে রয়েছেন, মানিক গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে রয়েছেন আমাদের সাথে এবং তিনি তার কালকে এক্সাম তার প্রশ্নটি অনেক আমাদের নারায়ণগঞ্জ থেকে শুনছেন এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রঞ্জিত ময়মনসিং থেকে শুনছেন, মৌ ময়মনসিং থেকে শুনছেন আমাদের নারায়ণগঞ্জ থেকে, জুই অপূর্ব শুনছেন, এছাড়াও আমাদের কাছে শুনছেন জীবন খান শরীয়তপুর থেকে, আমাদেরকে মহিউদ্দিন খুলনা থেকে শুনছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহিন মিরাবাজার সিলেট থেকে, রামিসা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে আরো অনেকেই, আমাদের সাথে রয়েছেন টিপু বাড্ডাতে বাড্ডা লিঙ্ক রোড থেকে, আলিফ উত্তর থেকে আমাদের সাথে রয়েছেন, রূপম আমাদের রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি শুভ। আমাদের ফেসবুকে অনেকে এই মুহূর্তে কমেন্ট করছেন, আর পি রাহাত আমাদের এখানে লিখেছেন ফেসবুকে যে প্লিজ আমার SMS পড়ো, আমি পড়ে ফেললাম আপনার SMS। আমাদেরকে দেখতে পাচ্ছি আরও একজন লিখেছেন যে এখন ভালো লাগছে আমাদেরকে, SM আমি নামটা পড়তে পারিনি আসলে, আমাদেরকে SM শাহ আলম লিখেছেন যে ফাটাফাটি স্টোরি, আমাদেরকে জাকির হোসেন লিখেছেন যে ভূতাথেম না শুনলে তার ঘুম লাগে না, আমাদেরকে সঞ্জীব হাসান শান্ত লিখেছেন যে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে তার হচ্ছে SSC এক্সাম তিনি জানিয়েছেন এবং সবার জন্য দোয়া চেয়েছেন, ফেসবুকে লিখেছেন তিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি অর্থহীন জাহিদ লিখেছেন যে অসম যে পিকচারটা রয়েছে সেটা কথা বলেছেন তিনি, ভালো লাগছে তার কাছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আব্দুর রহিম লিখেছেন খুব ভালো লাগলো, জুলফিকার রহমান তুহিন আমাদের এখানে আবারও মানে তিনি তারও SSC এক্সাম, তিনি SSC এক্সাম অনেকে তারপরে অনেকে শুনছেন, এখন সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে পড়াশোনা করা এবং এখন তো অবশ্যই ঘুমিয়ে পড়া, কালকে সকালে আবার দেখা যাবে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আয়মান লিখেছেন, আচ্ছা এছাড়াও এখানে জাহিদুল হাসান রিমন আমাদের এখানে SMS করেছেন এবং তিনি যে অসাম ডোন্ট স্টপ ভূতাসন, না ভাই আমরা এখন ভূতাসন স্টপ করার কথা ভাবছি না, আমরা এমনকি আমরা লাইভ থেকে রেকর্ড করার কথা ভাবছি না, লাইভই করবো ইনশাল্লাহ। নির্বাক আমাদেরকে নির্বাক শুভ্র আমাদের SMS করেছেন এবং এখানে আই লাভ ভূতাসন। আমাদেরকে এছাড়াও আখি সুলতানা নওমি এখানে কমেন্ট করেছেন, আরও অনেকেই ফেসবুকে লিখছেন, আপনি যদি ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.footy/facebook.com/footasan.rasel। এছাড়াও আমাদেরকে যদি ইমেল করে আপনার ঘটনা পাঠাতে চান, যদি আমরা এই উইকে কিন্তু আমরা দারুণ কিছু ঘটনা পেয়েছি এবং আগামী উইকে যারা আসবেন তাদের ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন, অসংখ্য ঘটনা দারুণ ঘটনা পেয়েছি এবং আপনাদের সাড়া পেয়ে আমরা আসলে মুগ্ধ। যাই হোক, আমরা আমাদেরকে আপনাদেরকে আরো একবার ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofooty.fm which is bhootfm@radiofooty.fm। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আমাদের সাথে এই মুহূর্তে দিনার আছে, দিনারের কাছে আমরা একটা ঘটনা শুনবো এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। দিনার কোথাকার ঘটনা, লালবাগের ঘটনা, রাইট? এবং আমাদের কিন্তু আজকে লালবাগের ঘটনা এবং আমাদের একটা সময় মনে হয়েছিল যে আজকে এই শোটা হয়তো আমরা লালবাগ থেকে করতে পারি, এরপরে চিন্তা করেছিলাম
মানে আমি মানে যেখানে করার কথা ছিল আমি সেই জায়গায়
ঘটনাটা বলছেন, তো সেই জায়গায় আমরা যেতে পারলাম না, কিন্তু সেই জায়গার ঘটনা শুনি আমরা কি ঘটেছিল সেখানে।
জি আসল ভাই, এই ঘটনাটা হচ্ছে লালবাগের আপনার গোড়া শহীদ মাজারের মানে আশেপাশে কোনো একটা এলাকাকে নিয়ে। তো ঘটনাটা আমাকে শেয়ার করা হচ্ছিল জ্যাম ভাই এবং শিপু ভাই। তো মানে আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে ওই গোরসুদ মাজার, ওইখানে একটা স্কুল রয়েছে, তো সেই স্কুলের মাঠের একটি মানে পরিত্যক্ত অংশকে নিয়ে, তো ওই এলাকার মুরব্বীরা যেটা বলে যে 71 দিকে এখানে মানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল, তখন তারা বিভিন্ন মানুষজনকে ধরে এনে তারা এখানে নির্যাতন করতেন, আর ওই যে জায়গাটা মানে পরিত্যক্ত অবস্থায় আছে সেখানে ওই ক্যাম্পে যখন তৈরি করা হয় ওই সময় একটি মানে পানির হাউস তৈরি করা হয়, তো তারপর থেকেই সেখানে বিভিন্ন ধরনের মানে ঘটনা চালু রয়েছে এবং এলাকাবাসীদের মুখেও নানা ধরনের ঘটনা চালু রয়েছে। তো
যে আমরা যেটা এক্সপিরিয়েন্স করে সেটা হচ্ছে 97 দিকে। তো তখন ওনাদের বাসার সহ আরো কয়েকটা বাসার ইলেকট্রিসিটি ছিল না, তখন ওনাদের বাসার বাইরে বসেছিল। তো একটা সময় যখন রাত গভীর হচ্ছিল সবাই সবার বাসা চলে যাচ্ছিল, তো একটা সময় উনি যেটা লক্ষ্য করলেন যে ওই মাঠের স্কুলের মাঠের যে পরিত্যক্ত অংশটা আছে সেখানে মানে ওই বিদ্যুতের যে খুঁটিটা ছিল, তো উনি লক্ষ্য করলেন যে সেই খুঁটি দিয়ে 4-5 জন মানুষ মানে উপরে থেকে নিচে নামতেছে।
আচ্ছা,
তো উনি মানে তখন ওনার আব্বাও কোন একটা কাজে বাসার ভিতরে ঢুকে যায়, তো উনি মানে তখন উনি ছোট ছিলেন তো উনি তাকিয়েছিলেন উনি কি দেখতেছেন এগুলো। তো উনি যখন দেখলেন যে সবগুলো মানুষ 3-4 জন উপর থেকে দেবে নিচে নেমে গেল, তো মানে কারোই কিন্তু মানে গলার উপরের অবয়ব দেখা যাচ্ছে না, মানে ফুল একটা বডি দেখা যাচ্ছে যে যাদের মানে গলার উপরে কোনো অংশ নেই। তো উনি তারপরে দেখলেন যে ওই মানুষগুলো মানুষের মতো দেখতে ওই প্রাণীগুলোই আবার মানে সেই খুঁটি দিয়ে আবার উপরে উঠে যাচ্ছে। তো ওটা দেখে উনি বেশ ভয় পেয়ে যায়, তো ভয় পেয়ে উনি বাসা গিয়ে চিৎকার করে। তো তখন ওনার আব্বা এবং আরো অনেকে বেরোয় বাসা থেকে যে এটা দেখার জন্য আসলে কি। তো কিন্তু সবাই যখন বেরোয় সেখানে যায় তারা কিন্তু সেখানে কিছুই দেখতে পায়নি। তো ওই জায়গায় যে একটা ঘটনা মানে অনেকের মুখে যেটা শোনা যায় যে ওই মাঠের পরিত্যক্ত অংশটার মধ্যে যে এলাকার বিভিন্ন মানে মারা যাওয়া মানে যারা মারা গেছেন তো এরকম ব্যক্তিদের নাকি সেই জায়গাটা দেখা যায়। তো সেই পরিত্যক্ত অংশের পাশে ওই শিপু ভাইয়ের বাসা আছে। তো শিপু ভাইয়ের বাবা একদিন কারেন্ট ছিল না, তো উনি ছাদে হাঁটাহাঁটি করতেছিলেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনাদের শিশু ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি প্রথম ভাবছেন যে হয়তো কোনো ভাড়াটিয়া হবে, যে মানে কারেন্ট ছিল না যেহেতু মানে গরম ছিল অনেক, তো হয়তো বা কেউ এসে দাঁড়িয়েছে সেখানে। তো উনি যখন তার দিকে টর্চ মারেন, তো উনি টর্চ মারার পর যেটা দেখলেন যে উনি যে মানুষটাকে দেখতেছেন তিনি 2-3 মাস আগেই মারা গেছেন তাদের এলাকারই।
আচ্ছা,
তো উনি তখন মানে লাইটটা অফ করে দিয়ে উনি দূর দূরে যা পারতেছিলেন তা পড়তেছিলেন, কিন্তু মানে ওনার কিন্তু নিচে নামতে হলে তাকে ক্রস করে নিচে নামতে হবে, কারণ উনি একেবারে সিঁড়ি ঘরের দরজাটার সামনে দাঁড়িয়েছিলেন। তো উনি খুব কষ্ট করে দূর দূর পরে তো উনি সেদিক দিয়ে হাঁটা দিলেন। তো যেই উনি রাসেল ভাই মানে সিঁড়ি ঘরের দিকে একটা পা দিলেন তখন উনি ফিল করলেন যে মনে হলো যে ওনার মানে পিঠে কেউ একজন মানে আসর দিল খুব জোরে। তারপর কিন্তু আর কোনো কিছু মনে নেই, উনি সেন্সেস হয়ে যান। তো যখন শিপু ভাইয়ের আব্বাকে তারা সিঁড়ি ঘরে পায় তখন তারা দেখা যায় যে উনি খুব মানে গুরুতর ভাবে মানে ইঞ্জুর হয়ে গেছেন। তো আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে ওই এলাকারই একজনের সাথে ঘটেছে।
আচ্ছা, এটা আরেকটা ঘটনা
জি মানে ওই মাঠ কেন্দ্রে কি ওই রাসেল ভাই মাঠটা কিন্তু এখন কিন্তু চারপাশ দিয়ে ওয়াল দিয়ে মানে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ সেখানে যেতে না পারে। তো এই ঘটনা হচ্ছে এরকম যে ওই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটতে যাওয়া একটা ঘটনা। তিনি ওই যে নতুন ফুটবল যখন আমরা কিনি দোকান থেকে, তো নতুন ফুটবলগুলো কিন্তু একটা নেটের মধ্যে মানে ভরা থাকে। তখন আমি ওই নতুন ফুটবলটা নিয়ে ওই স্কুলের মাঠে যাই।
আচ্ছা,
তিনি একা একা খেলতেছিলেন। তো একটা সময় যেন উনি কি মনে করে ওই স্কুলের ভিতরে ঢুকে গেলেন, স্কুলটা কিন্তু এখনো আছে সেখানে। তিনি স্কুলের ভিতরে ঢুকে গিয়ে উনি স্কুলের একেবারে ছাদে চলে যান। তো ছাদে গিয়ে উনি দেখলেন কি যে ওনাদের এলাকারই মানে মহল্লারই আরেক বড় ভাই উপরে দাঁড়ায় আছে।
আচ্ছা,
তো তাকে বলতেছে যে তুই তো নতুন বল কিনে আনছিস আর আমরা একসাথে খেলি। তো তখন ওনার বললো কি ওনারা দুজন উপরে খেলতেছে। তো খেলতেছে এরকম যে উনি একবার ওই বড় ভাইয়ের দিকে বলটা মারতেছে, আমার বড় ভাই একবার ওনার দিকে বলটা মারতেছে।
আচ্ছা,
তো যখন উনি খেলতেছিলেন তখন ওনার আম্মা দেখলেন, ওনার আম্মা ছিলেন পাশে একটা বিল্ডিং উনি স্টুডেন্ট পড়াতেন, তিনি দেখলেন যে ওনার ছেলে ছাদের মধ্যে একাই ফুটবল খেলতেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে তার ছেলে যখন বলে কি করতেছে বলটা ওই পাশে গিয়ে মানে আবার তার দিকে ব্যাক করে আসতেছে বলটা।
আচ্ছা,
মানে ওই
একাই।
আচ্ছা, ওনার আম্মা দেখতেছে যে সে একাই খেলতেছে এবং বলে যখন কি করে ওই পাশ থেকে কোনো কিছু বাড়ি না খেয়ে আবার তার দিকে আসতেছে।
আচ্ছা,
তো এটা দেখার পর তার আম্মু আরো কয়েকজনকে নিয়ে দৌড় দিয়ে সেই স্কুলের ভিতরে আসে। স্কুলের ভিতরে আসার পর উনি ছাদে উঠে তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো এখানে ছাদে?
কার সাথে খেলছো?
হ্যাঁ, কার সাথে খেলতেছো? তখন সে বলে যে আমি অমুক ভাইয়ের সাথে খেলতেছি, আমি তার নাম বলতেছি না, কারণ ওই বড় ভাই কিছুদিন আগে মারা গেছে, ওই ঘটনারই কিছুদিন আগে মারা গেছে। তো উনি বলতেছে যে আমি তো ওই ভাইয়ের সাথে খেলতেছি। তখন তার আম্মু বলে যে তুমি কই খেলতেছো, উনি কই? তখন কিন্তু সে লক্ষ্য করে যে না, সে আসলে সেখানে একাই খেলতেছে,
একাই খেলছিল
এবং সে একা মোটামুটি একটা ঘরে চলে যায়। তো এই এই জাতীয় আরো অনেক ঘটনা আছে, কিন্তু মানে ওই ঢাকা শহরে একটা স্কুলের মাঠের সাথে যে কোনো একটা জায়গা পরিত্যক্ত অবস্থা পড়ে থাকবে এটা মানে কল্পনাই করা যায় না।
এটা কল্পনা করা,
কারণ এটা এত বেশি ভয়ঙ্কর কিছু ঘটনা আছে ওই জায়গায় যে ওই জায়গায় মানুষজন পরে নিজেরা মিলেই মানে চারপাশ দিয়ে ওয়াল দিয়ে মানে ওটাকে বন্ধ করে দিচ্ছে।
এবং এরকম একটা জায়গায় এবং মোটামুটি যে জায়গাটাতে মানে সবাই যে জায়গাটা সম্পর্কে
মানে হ্যাঁ সবাই কিন্তু মানে কিছুদিন আগে অনেক
এটা থেকে এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলে জানতে পারবে,
এটা ওই গোরাসুদ মাজারের পাশে গিয়ে আপনার যে কাউকে জিজ্ঞেস করলে হবে।
আচ্ছা,
যে ওই স্কুলের মাঠের এই কথাটা এবং ওনারা এলাকার কিছু মানুষ বিলিভ করে যে ওই জায়গাটায় নাকি কিছু মানুষ দেখা যায় যাদের গলার উপরে কোনো অংশ নেই, যেটা আমি ফার্স্টে বলবো
মাথা নাই।
হ্যাঁ, মাথা নেই, এটা এই এলাকার অনেকেই
মানে মানে অনেকেই দেখেছেন,
অনেকেই দেখছেন। এবং মানে আমি যখন রাসেল ভাই ঘটনা শোনার পরে জায়গা যায় আমি কিন্তু আপনাকে ফোন দিয়েছিলাম, আমি ফোন দিয়ে এই জায়গাটা সম্পর্কে আমি আপনাকে বলছি। তখন মানে আসলে অনেক জায়গায় গেছি কিন্তু এরকম ফিলিংস অনেক যেটা ওইখানে যাওয়ার পর হয়েছে।
আচ্ছা ওকে,
মানে জায়গাটি খুবই মানে খুবই হন্টেড একটা প্লেস, যেখানে কিনা আসলে এখনো মানুষ দুপুরবেলা এবং সন্ধ্যার পর কিন্তু কেউ যায় না।
আচ্ছা,
ঢাকা শহরের মধ্যে লালবাজার মধ্যে একটা জায়গা।
হ্যাঁ, এবং এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঢাকা শহর এখনো একটা জায়গায় শুধু শুধু এমনি এমনি পড়ে থাকতে পারে না। যাই হোক, আমরা কিছু ইয়েতে যাবো, SMS এ যাবো, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন সুমন মোহাম্মদপুর, সুমন মোহাম্মদপুর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি যে কমার্শিয়াল ফ্রি ভূত এফএম চাই না, একটু পরে কমার্শিয়াল এখন নিতে হবে বাস্তব জানিয়েছে আমাদেরকে। লিটু আমাদের SMS করেছেন আরমাস থেকে, যে স্কুলের ঘটনাটা তার কাছে তার কাছে একটু অন্যরকম লেগেছে। এবং আমাদেরকে মরম আলী SMS করেছেন এবং আমাদেরকে লিখেছেন যে আচ্ছা, মরম আলী SMS আমাদেরকে এছাড়া SMS করেছেন ফারিহা রিদি, এছাড়া আমাদেরকে রাজীব ময়মনসিং থেকে SMS করেছেন, সাদমান শুভ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মেহেদি 69 সায়দাবাদ থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন জাহিদ, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মারুফ সিলেট থেকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সাব্বি SMS করেছেন কোনাপাড়া থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সিফাত জামরা থেকে, আমাদেরকে শহীদুল এবং মাজেদা SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মুন, এছাড়া আমাদেরকে ধারা SMS করেছেন সিলেট থেকে, আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTA ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদেরকে কিন্তু এখানে কমেন্ট করছেন ফেসবুকে, আমাদের যে পেজটা রয়েছে যেটা হচ্ছে www.facebook.com/radio.foodti, এবং এখানে আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি যোগুল যে আই লাভ ভূত এফএম আমাদেরকে, এছাড়াও শরীফ শরীফ লিখেছেন যে শুনতে পারিনি আমাদেরকে, এছাড়াও সজীব আল আজাদ লিখেছেন যে তার কাছে ভালো লেগেছে, আমাদেরকে হাবিব লিখেছেন যে ক্যারিয়ন ভাইয়া, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ইয়ানা SMS করেছেন, SMS করে লিখেছেন যে অসম, আমাদেরকে এছাড়াও এম জে রোমান SMS করেছেন আমাদেরকে, মিজান লিখেছেন যে ভয় লাগছে আমাদেরকে, এছাড়াও 9 SMS করেছেন লিখেছেন আই লাভ ভূত এফএম আমাদেরকে, এছাড়াও জুয়েল জনি SMS করেছেন এবং তার কাছেও ভয় লাগছে আমাদেরকে, রাজীব আহমেদ লিখেছেন যে আজকের ঘটনাগুলো অনেক নাইস লেগেছে তার কাছে, আমাদেরকে সুমন এখানে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা সালমান তিনি লিখেছেন যে নাইস স্টোরি আমাদেরকে, এছাড়াও অমনি SMS করেছেন যে ভালো লাগলে ভালো লাগে তারপরেও আচ্ছা ভয় লাগে তারপরেও শুনি আমাদেরকে, এছাড়াও হাবিউল আলম SMS করেছেন এবং তিনি বলেছেন যে এক বছর পরে তিনি আবার ব্যাক করেছেন ভূত এফএমে, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাদেরকে পেয়ে যাবো। আমাদেরকে আমাদেরকে এছাড়াও আরতি SMS করেছেন দেখতে পাচ্ছি, আরতি SMS করেছেন এবং তিনি লিখেছেন যে তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন, আমাদেরকে রিকো SMS করে লিখেছেন নাইস, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আমি নামটা এটা এই নামটাও বলতে পারছি না, স্পেলিং যেরকমভাবে মানে এটা আসলে পড়াটা খুব মুশকিল। আচ্ছা, আমাদেরকে এছাড়া মুক্তা SMS করেছেন এবং তিনি বলছিলেন অনেক ভালো একটা ঘটনা, যেমন ফেসবুকে যারা কারেন্ট থাকে না তাদেরকে জানিয়ে দিলাম, সে সাথে আমাদের SMS করতে অবশ্যই ভুলবেন না, SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTA ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠাতে 9840 নাম্বার। যদিও বলেছিলাম যে কমার্শিয়াল ফ্রি, কিন্তু একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতেই হচ্ছে এবং আমাদের সাথেই থাকুন। আমরা আরও একবার আপনাদের বিরতিতে যাবার আগে জানিয়ে দিই যে এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জের একটি অঞ্চল, এবং এইখানে আমরা যেখানে রয়েছি সেখানে একজন মানে আমাদের এইখানেই মানে আমাদের আমাদের একজন আছেন এই এলাকাবাসী, যিনি হচ্ছে বজলুল হক, এবং এই গ্রামের অনেকে কিন্তু ঘটনা বলেছেন এবং ঘটনা অংশ নিয়েছেন। সে সাথে আমি আরও একটা জিনিস জানিয়ে দিই যে সামনে রয়েছে মেঘনা নদী এবং একটা মসজিদ এবং এক পাশে কবর, এরকম একটা জায়গায়, এবং সেই জায়গাগুলোতে আমাদের অনেকেই একা একা এক্সপিরিয়েন্স করেছেন বিভিন্ন কিছু, মানে ভয়ের কিছু না অবশ্যই, এখনো পর্যন্ত সেরকম ভয়ের কোনো কিছু ঘটনা ঘটেনি। জায়গা বিজ্ঞাপনে বিরতি যাচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, তারপরে আবারও কথা হবে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং আমরা
ভূতাকে নিয়ে চলে যেতে চাই বহুদূর। এবং আজকে আমরা এই মুহূর্তে কিন্তু স্টুডিওতে নেই, আরো একবার আপনাদের জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে হচ্ছে কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জে, এবং এইখানে মেঘনাদীর পার থেকে আমরা ভূপাসন করছি। এবং আমরা এসেছি মোহাম্মদ বজলুল হকের বাসায় এবং তিনি এখন আমার সাথে রয়েছেন। আমি আপনার কাছে একটা জিনিস আমি একটু আগে অফ এয়ারে শুনছিলাম, আপনার কাছে আমি আরেকবার একটু ফিরে আসবো। আপনি বলছিলেন যে এইখানে আমরা যে যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা যে খুব নিরাপদ তা না, এবং এই জায়গায় যে এখন কিছু নেই এরকমও না, মানে এখনো পর্যন্ত অনেক অঘটনই ঘটে অনেকের সাথে, তো আমরাও তো সংখ্যামুক্ত নই। তারপর আমরা এখানে এসেছি, আমার একটা বিশ্বাস রয়েছে যে এতজন মানুষ একসঙ্গে রয়েছে, সুতরাং ভয়ঙ্কর কোনো কিছু না ঘটলেও ঘটতে পারে। যারা বেশি সাহসী তারা এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, নিজের মতো দেখছেন, বিশেষ করে বন্ধু গ্যারাজ থেকে যারা রয়েছেন তারা নিজেদের মতো এনজয় করছেন, করুক তারা, অসুবিধা নাই। আমরা একসাথে অনেক লোক এখানে বসে আছে, বসে শো করছি, এবং আমাদের এখানে অবশ্যই লাইট অফ করে না, লাইট জ্বালিয়েছি। তো যাই হোক, আপনি বলছিলেন যে এইখানে একটা গাব গাছ ছিল, যে গাব গাছটা একা একা হয়েছে, রাইট? তো এই একা একা হয়ে যাওয়া গাব গাছটা আবার আপনি তো একা একা কাটা পড়েনি, আপনারা কেটে ফেলেছেন, কেন কেটে ফেলেছেন যদি বলতেন?
এটা বলার আগে আমি একটু ভূমিকা, আজকে আপনি যে কথা বললেন এই এখানে একা একা অনেকে ঘুরছে বা এখনো অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে, এখনো মানে অনেক কিছু জিনিস ঘটে যেগুলির ব্যাখ্যা তো অনেকেই পায় না, অনেকে ভয় পায়।
আমি যেখানে বসেছি এই জায়গায়,
এই জায়গায়, এই জায়গাতেই অনেকে, কিন্তু আজকে সবাই নির্বিঘ্নে ভালোভাবে ঘুরতেছে, কোনো কিছু পায় না। এটা আমি বলবো যে কিছু পাশে এটা এটা মানে না হওয়ার বা কোনো কিছু আর ভয় না পাওয়ার, শুধু যে লাইটগুলি জ্বালানো আছে তাই না, এর সঙ্গে আরেকটা কারণও আছে। এটা আমি না বললে বোধ হয় এটা ঠিক প্রসঙ্গটা বা এটা ক্লিয়ার
হবে না।
গাব গাছটার কথা যাচ্ছে, কিন্তু এটার মধ্যে কেন আজকে এরকম হচ্ছে, আজকে এখানে ওই যে মান্থলি একটা জলসা হয়, দিনই জলসা, ধর্মীয় জলসা হয়, আজকে আমাদের ওই মাসের শেষ শুক্রবার হিসেবে ওই জলসাটা আজকে এখানে হয়ে গেছে।
আপনি বলেন দেন ওখানে,
হ্যাঁ, জিকির আজকার অনেক কিছু এখানে হয়েছে। তো আমাদের ইট ইজ মাই বিলিফ, ইট ইজ মাই বিলিফ টু, যেখানে জিকির আজকার এবং অনেক কিছু হয় সেখান থেকে অন্তত ইনভিজিবল, বিশেষ করে জিন, বিশেষ করে বদ জিন, ভালো জিনেরা অনেক সময়, ভালো জিনেরা অনেক সময় কিন্তু এই মানুষের নসিহত ভালো কথাগুলি শোনে এবং কোনো কন্ট্রাডিক্ট করে না এবং ডিস্টার্ব করে না, কিন্তু বদ জিন যারা আছে তারা যে কোনো সুযোগ পেলেই ওইটা করে। আর বদ জিনের মানে এগুলি থামাতে হলে অনেক সময় হয় কি, জিকির আজকার, আল্লাহর নাম বেশি নেওয়া, লা হাওলা পড়া বা এগুলি অ্যাজ পার আওয়ার বিলিফ, এগুলি হলে পরে দেখা যায় যে তারা দূরে চলে যায়, এমনকি আজানের আওয়াজ হলেও তারা দূরে চলে যায়।
আচ্ছা,
এই বিশ্বাসটা আমাদের আছে এবং প্রমাণও কিছু পাচ্ছি,
জি
প্রমাণও পাচ্ছি। তো এখানে যেটা বললেন গাব গাছের কথা, এখানে হুজুরের মাজারের উপরে এই মানে কারো কেউ কোনো যত্ন নেওয়া বা কোনো কারো কেউ লাগাইছে গাছটা এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আমি বাড়িরওয়ালা হিসাবে, এই বাড়ির মালিক হিসাবে বা বাড়িতে যারা বরাবরই থাকে বা বাড়ির বৌদি যারা থাকে তারাও, যারা হামেশা থাকে তারাও বলতে পারবে না কেউ গাব গাছটা লাগাইছে,
কোনো পাখি বীজ নিয়ে,
কোনো পাখি বীজ, এটা হইতেই পারে, এটা হইতে পারে। কিন্তু গাব গাছটার একটা ব্যাপার যে গাব গাছটা যখন মানে এখান থেকে একটুই হলো, গাব গাছটার মানে এই তার বৃদ্ধি, তার এক্সপ্যানশন এত দ্রুত হলো, দেখা গেল যে অন্যান্য গ্রামে যে পুরনো গাব গাছ বা অন্যান্য গাব গাছ যেগুলি আছে
এগুলি
তো যেটা পাঁচ বছর সাত বছর আগে যেমন অবস্থায় ছিল ছিল, এটা তো ওই ওই হিসাবেই, তার মানে বৃদ্ধির রেশিও একেবারেই কম এটার তুলনায়, আর এটার বৃদ্ধির রেশিও এমন হয়ে গেল এটা পটাপট হয়ে গিয়ে একেবারে ফল ধরা শুরু হয়ে গেল, খুব দ্রুত হয়ে গেল। তো সবাই বলতেছে হুজুরের এখানে এটা আছে, তো কেউ কেউ আমার যারা একেবারে হুজুরের ঘনিষ্ঠ বুড়া যারা আছে হুজুরের কাছে, যারা বুড়িদে ছিল তার ভক্ত ছিল, তারা অনেকেই বললো যে মিয়া ভাই আমি বয়সে ছোট হলো, তারা তো হুজুরের ছেলে হিসেবে কপি করে যে মিয়া ভাই আপনি এই গাছটাই কিন্তু আবার এর কেউ ওই যে পাখিতে উমুকে তুমুকে না লাগাইছে তা না, এই গাছটা সম্ভবত কোনো জিনের লাগাইছে এখানে, তাদের বিলিফ এটা যে হয়তো কোন জিন এখান থেকে যাদেরকে দূরানো
হয়েছে
তাদেরকে ধারণা হয়েছে যে আমাদের বিশ্বাস যে এখানে এটা হয়েছে, এবং এটা যে বৃদ্ধির রেশিও, এটা যে বাইরা যাওয়ার রেশিও, এটা তাড়াতাড়ি ফল ধরার রেশিও। আর আমরা যারা রাত্রে অনেক সময় আসে মন খারাপ লাগে, আমরা যাই হুজুরের এখানে গিয়ে মসজিদে একটু নামাজ আদায় করে হুজুরে একটু সালাম দিয়ে আসি, হুজুরের কাছে আমরা যারা পড়ছি তারা এটা দিয়ে আসি, এতদিন আমাদের কাছে এখানে আসলে হুজুরের এই মাজারের পাশে এসে সালাম দিলে আমাদেরকে কোনো ভয় লাগতো না। গাব গাছটা যখন আসে তখন মনে হইতো যে এখানে না অশরীরী কিছু নড়াচড়া করে, এখান থেকে যেন কেউ কারা একটা মুভমেন্টের মধ্যে আসে। এখানে আসলে অনেকেই বলতো যে যাও নিরিবিলি, মাঝে মধ্যে আমি যাইতাম, এখন আর যেতে পারি না। ফিসফিস কিছু সাউন্ড, কিছু মুভমেন্ট, এগুলো হইতেই থাকে। আপনি ভাই জান এই গাছটা কেটে ফেলেন, আমরা না হলে এখানে আর আসতে পারবো না, আমাদের মনটা চায় যখন তখন চলে আসি। মানে আমি খুব কি ছিলাম, অ্যাডামেন্ট ছিলাম গাছটা আমি এখানে কাটবো না, একটু ছায়া বিস্তার করবে, এই মাজারের উপরে ছায়া থাকবে, পাশেই মাদ্রাসার কাজ করেছি, মাদ্রাসা হবে, মসজিদ আছে, আর এটা তো অসুবিধা কি, সুন্দর গা বাসে, এমনকি গা পাকলে পোলা পানে এগুলি খায়ও। তো আমার এখানে অ্যাডামেন্ট ছিল যে গাছ গাছটা কাটবো না। পরে এমন সব মুরব্বীরা, এলাকার এমন সব আলেম ওলামাও এইটার ব্যাপারে অবজেকশন দেওয়া শুরু করলো। হুজুরের বক্ত, আমার কিছু বক্ত আছে, তারা এসে বললো যে এটা রাইখেন না, আমরা কিছু এমন কিছু টের পাইছি যে এখানে আসলে পরে আমরা ঠিক ওখানে কোনো মানে কোনো দেহ বিশিষ্ট কিছু দেখি না, কিন্তু মনে হয় যে এখানে একটা প্রেজেন্স আছে, এখানে অনেক কিছুর আনাগোনা মনে হইতেছে, অনেক মানুষ পিছপিছায় কথা বলতেছে। রাত্রে এটা শুরু হয়, কম রাত্রে হইলে হয় না, যেই বেশি রাত্র বাড়তে থাকে যেন ওই লোকদের ওইখানে যেমন ওই অশরীরিষ্ঠিত জিনদের আগমন একটু বেশি হইতে থাকে এবং তাদের পিছপিছানি। তো আমি বললাম অনেক সময় ঠাট্টা করে আমি বলতাম, বেশি রাত্রে নদীর মেঘনার হাওয়া, এটা গাব গাছের পাতায় পাতায় ঘষা, আপনারা এটা ওই রকম মনে করেন। বলে মিয়া ভাই আমাদেরকে বুঝাইতে যায় না, আমরা হুজুরের সঙ্গে ছিলাম তো, হুজুরের কিছু আমরা কারামত ওই যুগে হুজুরের এই সমস্ত জিনদেরকে মানে প্রতিকার করা, জিনদেরকে ঠেকানো, ডাকা আইনা, জিনদেরকে ইয়ে থেকে ছাড়ায় দেওয়া, এগুলি আমরা দেখছি। এখন ওরা এসে এখানে বাসা বাঁধতেছে, এটা আমাদের বিশ্বাস এবং আমরা কিছু টেরও পাচ্ছি।
শেষ পর্যন্ত আপনি তখন কি করলেন?
শেষ পর্যন্ত আর কি করব, আমি আমার অ্যাডামিসি রাখতে পারলাম না, আমি আমার একগুয়ারমি রাখতে পারলাম না, আমার সিদ্ধান্ত পাল্টাই তো হলো, গাছটা কেটেই ফেললাম গত কয়েক মাস।
গাছ কাটার পরে তো কোনো ক্ষতি হয় না?
না, গাছ কাটার পরে কোনো ক্ষতি হয় নাই, এবং অন্যান্যরা এখন খুব ইজি ফিল করে, যেখানে আমাদের আর কোনো ওই রকম কিছু শুনি না।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, আসলে অনেকগুলো ঘটনা আপনার কাছে শুনলাম এবং আপনাদের আতিথ্যতায় আমরা আসলে মুগ্ধ, আপনারা অনেক করেছেন আমাদের জন্য। আমরা এখানে এতজন মানুষ এসেছি এখানে এবং আপনাদের মানে এখানে এসে এত রাত পর্যন্ত আপনারা সবাই জেগে বসে আছেন, এখানে বয়োজ্যেষ্ঠরা যেরকম রয়েছেন সেরকম একদম কনিষ্ঠ যারা অনেক অল্প বয়সের ছেলে মেয়েরাও রয়েছে, তারা সবাই জেগে রয়েছেন এবং চারপাশে অনেক মানুষ, অনেক মানুষ এখন পর্যন্ত আমরা সবাইকে এখনো মানে জাগিয়ে রেখেছি, এটা মানে আসলে তুলনা হয় না। যাই হোক, মিথিলা আমাদের SMS করেছেন এবং SMS করে বলেছেন যে আমাদের সাথে তিনি রয়েছেন। মারুফ আমাদের সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে খুব ভয় করছে। মনির আমাদের খুলনা থেকে SMS করেছেন, ভয় তো আমাদের করা উচিত, কারণ আমরা বললাম যে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটা একেবারেই ভাববেন না যে শঙ্কা মুক্ত এই মুহূর্তে। তবে উনি বলেছেন যে আজকে যেহেতু প্রচুর জিকির থেকে শুরু করে আর নানা ধরনের আজকে যে সমস্ত করা হয়েছে, ওয়াজ মাহফিল এখানে হয়েছে, এবং সেজন্য তিনি বলছেন যে সেরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এবং আমাদেরকে মিতা খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আপনাদের শোটা পুরাই অসাম লাগছে, পুরাই অসাম লাগছে। এছাড়াও এরকম কথা আরও অনেকেই লিখছেন। রোশনী আমাদের SMS করেছেন, ভূত আসাম অসাম, আই লাভ ভূত আসাম। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন জাকির এবং SMS করেছেন আমাদের আরাফাত, আজকে ভূত আসাম তার কাছে ভালো লাগছে। ফাহাদ ময়মনসিং থেকে SMS করেছেন, আজকে ঘটনাগুলো ভৌতিক লাগছে তার কাছে। বাপ্পি আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, ঘটনাগুলো ভালো লাগছে। ফাহিম আমাদের SMS করেছেন, ফার্স্ট তিনি SMS করলেন। মুস্তাক বেলি রোড থেকে আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ তাবাসসুম অনেক এনজয় করছেন সেটা লিখেছেন। রিয়া আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন এবং আজকে কি ফুল নাইট হবে কিনা তিনি তাই বলছেন, ফুল নাইট হলে খুব ভালো হয়, বাট আমরা ফুল নাইট করব, এতগুলো মানুষকে এত রাত পর্যন্ত জেগে জাগিয়ে রাখাটা মোটেও উচিত হবে না আমার যেটা মনে হয়। ফাহাদ ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, আজকে ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও মাশফিক SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, জুই অপূর্ব অর্পণ আমাদের SMS করেছেন, আমাদেরকে পাপাই SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, তিনি বলছেন আপনার শো রিপিট হয় কখন ভাই, আমরা রিপিট করি না। আমাদেরকে আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন হর বয় আবি এবং এছাড়া আমাদের SMS করেছেন সাদমান শুভ, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে SMS করুন, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। যদি আমাদের ঘটনা পাঠাতে চান, আপনার ঘটনা ইমেইল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, স্পেলিং কি বলে দিচ্ছি BHWTFM@RADIOFORTI.
@gmail.com আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.50 www.facebook.com/bhutasam.rasal। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা না লিখে সরাসরি আপনি যদি আপনার ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে, পাঠিয়ে দেন আমাদের কাছে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও বাবুভাইয়ের কাছে আরেকটা ঘটনার জন্য এবং পরবর্তী ঘটনায় যাব আমরা। আমরা আরও বেশ কিছু সময় রয়েছি আপনাদের সাথে, আমরা বলেছি যে আমরা আরও মানে একটু বোনাস আওয়ারে যাচ্ছি, আমরা বোনাস আওয়ারে একটু মানে ভয়ের পরিমাণ মানে বোনাসের হারে দিতে হবে, যেটা রেগুলার ভয় তার চেয়ে বেশি একটা ভয়ের একটা ঘটনা শুনি আমরা।
ওকে রাসুল ভাই, এই কাহিনীটা আপনার এই জিন রিলেটেড, যেহেতু জিন নিয়ে এত কথা হচ্ছে এখানে, এটা আমি শুনেছি সোহেলের কাছে। সোহেল আপনার সে থাকতো হচ্ছে নড়াইল জেলায়।
আচ্ছা,
নড়াইল জেলায় থাকতো। তো যেটা হয় যে উনি ওখানে নড়াইলে ওখানে একটা জায়গায় আপনার কাজ নেয়, চাকরি নেয় একটা সময়। তো যেখানে কাজ নেয় যে মানে উনি ছিল একজন সম্ভ্রান্ত হিন্দু ভদ্রলোক।
আচ্ছা,
তার ওখানে আড়ত এবং ব্যবসা ছিল
আপনার
জিনিসপত্র আনা নেওয়ার, সেগুলো উনি এক্সপোর্ট ইম্পোর্ট করতো এবং মানে জিনিসটা হচ্ছে ফসল টাইপের জিনিস আর কি,
ফসল টাইপের জিনিসের ব্যবসা করতো।
তো তো ওখানে গোডাউন ছিল, গোডাউনের চার্জে ছিল সে কাজ করতো। তো ওই যিনি ছিলেন আর কি ওনার মালিক, তো সে তাকে একদিন বলে যে, আমি নামটা বলছি না আর কি, তার নাম আমি বলেছি, তো উনি বলে যে আমার এখানে একটা রুম আছে, আমি পেইন্টিং কালেক্ট করি।
আচ্ছা,
তো তুমি এখানে তুমি এই রুমটাতে কখনো যাবা না, রুমটা যদিও খোলা আমি তালা মেরে রাখি নাই, বাট তুমি যাবা না এবং এটা অনেক পুরানো রুম, এখানে তুমি যাবে না। তো সোহেল বলে যে ঠিক আছে স্যার, আপনি মানা করছেন, আমি যাবো না। তো এনিওয়ে
সে যায়ও
না, যায়ও না এখানে।
আচ্ছা,
তো বাসাটা থাকে, বাসাটা বেশ বড় একটা মানে পুরানো অনেকটা জমিদার বাড়ি টাইপের একটা বাসা, দোতলা নিয়ে এবং নিচতলা একটা অংশ তার গোডাউনের মতো, আর এই পাশে অফিস রুম এবং অনেকগুলো খালি কামরা আছে থাকার জায়গা টাকা। তো ওখানে থাকে, দেখে যে ওই যে ওর যে মালিক তিনি আর তার স্ত্রী ছাড়া তেমন কেউ নাই, একজন মানুষ আছে কাজ করে চলে যায়। তো ও কিউরিয়াস হয় যে এত বড় বাড়ি ওনারা দুজন থাকে, তো জিজ্ঞেস করে ওই কাজের মানুষটার সাথে একদিন জিজ্ঞেস করে যে এখানে কাহিনী কি স্যারের, মানে স্যারের এত বড় বাড়ি খালি পড়ে থাকে, উনি কি মানে কবে থেকে এখানে আছে। বলে যে এটা স্যারদের মানে পৈতৃক সম্পত্তি আর কি, অংশীদারিত্ব ইসে পাওয়া এবং উনি অনেক বছর ধরে আছেন এখানে।
আচ্ছা,
তো মানে বেশি কিছু বলতে চায় না, এতটুকু বলেই তাকে ক্ষান্ত হয়। তো সোহেল যেটা করে, বাড়িটা ঘোরাফেরা করে, কিন্তু সে ওই যে রুমটা তাকে যেতে মানা করছে সেখানে যায় না সে।
আচ্ছা,
এবং আরো কিছু অংশ সেই করে, আর ওকে থাকার জন্য যেটা দিয়েছিল বাসার সামনের দিকে একটা রুম, সেখানেও থাকতো রাতের বেলা।
আচ্ছা,
তো এক কয়েকদিন থাকার পর ওর কিউরিয়াসিটির মাত্রাটা একটু বাড়ে, মানে মানুষের বোরিং লাগে এবং তার ওখানে চলাফেরারও তেমন কেউ নাই, তো সে বের হয় আর কি রাতের বেলা। একদিন রাতে বের হয় সন্ধ্যার দিকে, হেঁটে হেঁটে বাড়িটা ঘুরতে থাকে আর কি। তো ঘুরতে ঘুরতে যখন নাকি দেখা যায় যে ঘরের বাড়ির যে মধ্যবর্তী জায়গাটা সে ক্রস করে,
আচ্ছা,
তখন ওর কেমন গা ঝিমঝিম মানে একটা ভাব চলে আসে, মানে গা ছমছমে একটা পরিবেশ উপলব্ধি করা শুরু করে যে মানে একটু অ্যাবনর্মাল লাগে তার কাছে শরীর এবং আশেপাশের পরিবেশটাই। এরকম করতে করতে সে ওখানে একটা বৈঠকখানা ছিল পুরান, সেখানে যখন যায় সেখানে যে মনে কথা বলতেছে কেউ, তো মনে হচ্ছে মানুষজন আছে এখানে, বলে যে এখানে তো থাকার কথা না, কারণ স্যারের কাছে দিনের বেলা কিছু মানুষ আসে দেখা করতে, মানে সেটা ওনার গদি ঘর যেটা সেখানেই আসে, এর পেছনে কেউ আসে না। তো সে আস্তে আস্তে হেঁটে যায়, হেঁটে যে মনে হচ্ছে যে ঘরের ভিতর কথা বলছে মানুষ। ওখানে যেয়ে না কেউ যখন নাকি গেটটা দেখে উঁকি দেয়, তখন দেখে ভিতরে কিছুই নেই, একদম অন্ধকার,
কিচ্ছু নেই,
মানুষজন কিছুই নেই। তো তখন সে একটু ভয় পেয়ে যায় যে এত বড় বাড়ি এবং বাড়িটা মানে পুরানো, আসবাবপত্র পুরানো, মাঝে মানে ঝাড়া পোছা করা হয়, মাঝে মাঝে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সবকিছু। তো ও চলে আসে, এরকম সে পরের দিন বা তারপর দিন দু একদিন পরে হঠাৎ তার ইন্টারেস্ট হয় যে ওই যে রুমটা পেন্টিং এর রুম সেখানে যেতে কেন মানা করছে।
আচ্ছা,
এটা সে চিন্তা করে সে বলে যে আমি জাস্ট উকি দিই একটা, ঢুকবো না, যেহেতু ওই বৈঠকখানা সে উকি দিয়েছিল সেরকম সে যায়।
আচ্ছা,
তো যখন সে ওই পেন্টিং এর রুমটায় যায়, দেখে মনে হচ্ছে দরজাটা হালকা খোলা এবং ভিতরে আপনার আলো জ্বলছে, এবং যে মানে ওই রুমটার ভিতরে মানে হালকা আলো, মানে ওখানে স্যান্ডেলিয়া ছিল, ঝাড়বাতি ছিল, ওর মনে হচ্ছে ঝাড়বাতি গুলো চলছে ডিম লাইটের মতো। তো ওখানে ও যে দেখে যে ওখানে যে ছবি, অনেকগুলো ছবি মানে পেইন্টিং রাখানো দেওয়ালে সাজানো, তো সেই পেইন্টিং এর সামনে একটা মানুষ দাঁড়ানো, মানুষটা হচ্ছে মানে ও ঝাড় করতে পারে না, এটা ছেলে না মেয়ে, কারণ পুরো একটা মানে গাউনের মতো পরা, পুরো আর কি মাথা ঢাকা একটা কাপড়ের মতো পুরো।
আচ্ছা,
তো ভালো মতো খেয়াল করে দেখা যায় একটা মহিলা, সে একটা পেন্টিং এর দিকে তাকিয়ে আছে। তো ওকে মহিলাটার মানে যে ভাবভঙ্গি যেটা ছিল, মানে চেহারার এক্সপ্রেশনটা খুব মানে ফানি, মানে হাস্যকর টাইপের, মানে সে ভেংচি কাটছে, তাকাচ্ছে নিজের মতো, তো সে খুব ইভে, মানে সে মানে একটু স্পেল বাউন্ড হয় আর মানে একটু ভয়ও পায়, মানে তাকানোটা খুব নর্মাল না, অ্যাবনর্মাল টাইপের। তারপর সে যখন তাকায় আরেকটা জিনিস দেখে সম্পূর্ণ ভয় পায়, প্রচন্ড ভয় পায়, কি পেন্টিংটা তাকিয়ে দেখে যে ওই মহিলাটা যার দিকে তাকিয়ে আছে পেন্টিংটা, পেন্টিং এর মহিলাটাই পেন্টিং এর দিকে তাকিয়ে আছে এবং বিভিন্ন রকম মুখভঙ্গি করতেছে এবং সে প্রচন্ড রকমের ভয় পায়।
আচ্ছা,
তো ওই যে ক্যারেক্টারটা থাকে, মানে যে মহিলাটা মুখভঙ্গি করতেছে, ও দাঁড়ানোর পরে ওর দিকে ঘুরে তাকায়, তোকে একটা হাসি দেয়। হাসিটা দেওয়াতেই সোহেলের মানে মনে হয় যে মানে সে পৃথিবীতে নাই, মানে পুরোপুরি তার মানে চেতনা লোপ পায় এরকম একটা অবস্থা। তারপর সে যেটা দেখে আরো ভয়ঙ্কর, যে মহিলাটা প্রায় নাই ওখানে ভ্যানিশ, ওর মনে হলো যে পেন্টিং এর মধ্যে ঢুকে গেছে সে। হ্যাঁ, এবং সে প্রচন্ড রকমের ভয় পায় এখানে, যাক ভয় পেয়ে সে ওইখান থেকে মানে কোনো মতে তার রুমে চলে আসে, এসে সে মনে করেন ঘুমায় পড়ে। এবং পরদিনই তাকে তার মনি ডাকে, ডেকে তাকে জিজ্ঞেস করতেছে যে সোহেল, তুমি এখানে চাকরি করো, তুমি কি গতকালকে তোমাকে মানা করছিলাম, তুমি কি ওই পেন্টিং রুমের দিকে গেছিলা? তো সোহেল বলে, জি স্যার আমি গেছিলাম। উল্টাপাল্টা কিছু দেখছো সেখানে? বলে যে আসলে স্যার আমার কাছে ওরকম আমি ক্লিয়ার না, বাট আমার মনে হয় না ভালো কিছু এখানে আমি দেখছি, তোমাকে আমি নিষেধ করছি, কারণ ওখানে কারণ আছে, তুমি ওখানে যাবা না, উল্টাপাল্টা কিছু ঘটে। তো সোহেল এরপরে ভয় পায় এবং সে ওই স্যারকে বলে যে আমি এখানে কাজ করবো না, আপনি এখানে বলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? বলে হ্যাঁ। মানে কেন? বলে আপনার বাসাটা আমার সুবিধা লাগে না, আমি এখানে কাজ করবো না, সেখান থেকে চলে যায়। এনিওয়ে সে কিছুদিন পরে সে মানে ওই ওখান থেকে সরে আসে, ওই যা বাসা থেকে সরে যায়, যে ওখানে সে একজন হুজুরের সাথে কথা বলে আর কি, মানে গল্পে গল্পে আর কি। তো বলে যে আমি এখানে এক বাসায় ছিলাম, সেখানে এরকম এরকম জিনিস দেখছি। সে হুজুর তাকে বলে কি, জিনিসটা হচ্ছে এই যে জিন, মানুষের বাসায় যে ছবি থাকে, ছবি তারপর পোস্টার বা মূর্তি এসব জিনিস থাকে, জিনরা এগুলো খুব পছন্দ করে এবং তারা এটা দেখে বিমোহিত হয়, যখনই দেখে ওই জিনিসটা দেখে তারা বিমোহিত হয় এবং তারা চেষ্টা করে সেটার মতো ফেস করতে, সেটার মতো চেহারা করতে এবং তারা ওইটার সাথে খেলে এবং তারা, এটা ওনার বক্তব্য, হ্যাঁ ওই যে হুজুরের মতো, এবং তারা এক পর্যায়ে সে ছবির ভিতরে আশ্রয় নেয় বা সে মূর্তির ভিতরে তার কায়া প্রতিষ্ঠা করে এবং অনেক রকম কাণ্ড কারখানা হয়। এর জন্য বলা হচ্ছে যে মানে মুসলমানদের ধর্মে বলা হয়েছে যে এই জিনিসগুলো রাখতে না, ছবি টবিগুলো মানে ভিজিবল এভাবে রাখতে না সামনে। দিস ওয়াজ দ্য লজিক, মানে হুজুর তাকে বলে দেয়। তো এটা শুনে সোহেল একটা ব্যাখ্যা পায় এবং পরে সেটা সে মনে করেন যে মনে চলে। এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, আমিও যতটুকু জানি কথাটা সত্যি, মানে মানে আমাদের ইসে বলা আছে যে আপনি ছবি টবি ভিজিবলি রাখাটা ঠিক না।
ওকে,
জিনরা এটা ই করে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরো এসএমএস রয়েছে, এসএমএস আমি পড়বো, তবে তার আগে আমি একটু আরেকটা ইমেল পড়তে যাচ্ছি। আমাদের এখানে ইমেল দেখতে পাচ্ছি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম শান, আমি নওগাঁর উকিলপাড়া থেকে লিখছি, আমার সালাম নেবেন। আমি চাই যে আমার এই ঘটনাটা পড়ে শোনানো হোক। এবং এই ঘটনাটা যেটা আমি আপনাদের সাথে বলছি, সেটা সেই ঘটনাটা আমার এক খালামণির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার খালামণির নাম সাথী এবং এই ঘটনাটি 2004 সালের ওই সময় খালামণি আর খালুর পঞ্চগড়ের কোনো এক জায়গায় ঘটেছে। বাসা ভাড়া থাকতেন তারা। বাসার ঘটনা এমন ছিল যে নিচতলা বাসা এবং এক সাইডে দুইটা ঘর পাশাপাশি এবং এক সাইডে রান্নাঘর, রান্নাঘরের দুইটা দুই পাশে ছোট ছোট জানালা আর জানালার ঠিক ডান পাশেই ছিল একটা লেবুর গাছ। খালু সারাদিন অফিসে থাকতেন, খালামণির দ্বারা একটা খালামণি সব বাসার কাজ একা তার পক্ষে করা সম্ভব হয়ে উঠছিল না, তাই খালামণি আর খালু মিলে একটা ছোট ছেলেকে কাজে রেখেছিলেন। খালামণির কোনো ছেলে ছিল না, তাই ওই ছোট ছেলেকে খালামণি তার নিজের ছেলে বলে মানত। ছেলেটার নাম ছিল বিপ্লব। সেই ছেলেটা আমার খালামণিকে মা বলেই ডাকত। খালামণি সেই ছেলেটার হাত দিয়ে লেবুর গাছ থেকে লেবু পেরে নিত এবং একদিন খালামণি রান্নাঘরে কাজ করছিলেন, এমন সময় ছেলেটা এসে বলল যে লেবু পেরে দিতে। খালামণি তখন বলল যে যা গাছ থেকে লেবু পেরে আন। তো ছেলেটা তখন লেবু পাড়তে গেল এবং হঠাৎ ওইখান থেকে ওই ছেলেটার আর্তনাদ শোনা গেল। ওই আর্তনাদ শুনে ছুটে গেল খালামণি এবং গিয়ে দেখল যে ছেলেটা গাছ থেকে পড়ে সেন্সলেস হয়ে গেছে এবং
খালামণির ওই মুহূর্তে খালুকে সে ফোন করলো এবং খালু ওইখান থেকে খুব তাড়াতাড়ি এসে ছেলেটাকে ঢাকার এক কোন একটা হসপিটালে বা একটা ডাক্তারের কাছে নিয়ে গেল এবং দুই ঘন্টা পর ছেলেটার মৃত্যুর সংবাদ এলো। একেবারে ভেঙে পড়লো খালামণি। খালু খালামণিকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে আসলো। দুই মাস কেটে গেল। একদিন খালামণি রান্নাঘরে কাজ করছিলেন, এমন সময় খালামণির কানে আসে যে ওই ছেলেটার আওয়াজ। খালামণি রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখেন যে ওই লেবুর গাছটার নিচে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা। খালামণিকে বলছে যে মা লেবু খাবেন না। এই দৃশ্য দেখে খালামণি ওইখানে সেন্সলেস হয়ে গেল এবং এরপরে খালামণিকে খালু ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার বলে যে অতিরিক্ত প্রেশার ওঠার কারণে তিনি সেন্সলেস হয়ে গেছেন। এরপর খালামণির জ্ঞান ফিরলে খালু বলে যে কি হয়েছিল তখন। তখন খালামণি সবকিছু খুলে বলেন তাকে এবং খালু সবকিছু শুনে বিশ্বাসও করেন। এরপর খালামণি বলেন যে খালুকে বলেন যে বাসাটা চেঞ্জ করে ফেলতে এবং নতুন একটা বাসায় যেতে। তারা বাসা চেঞ্জ করে এবং বাসা চেঞ্জ করে তারা পঞ্চগড় থেকে চলে আসেন রাজশাহীতে এবং তারপরে আর কোনো ঘটনা তার এরকম ধরনের আর কোনো ঘটনা ঘটেনি এবং এটাই ছিল তার ঘটনা। এবং তিনি লিখেছেন যে ভালো লাগলে পড়ে শোনাবেন, আপনার ঘটনা আমি পড়ে শোনালাম। আমরা এসএমএস পেয়েছি, পাপড়ি আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন দ্য স্টোরি ওয়াজ ভেরি নাইস। আমাদেরকে তুষার লিখেছেন, রাসেল ভাই আপনাদের ভূত এফএম এর নিয়মিত একজন শ্রোতা, থ্যাংকস ফর বিইং উইথ আস। আমাদেরকে রাজীব ময়মনসিং থেকে লিখেছেন যে অনেক ভয় লাগছে। আমাদেরকে তুষার এস এম এস করেছেন ইকবাল হোসেন সাতক্ষীরা থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সূচি। এছাড়া এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নীরব সাভার থেকে, মারুফ সিলেট থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে অস্থির মন এস এম এস করেছেন আমাদেরকে মনির খুলনা থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রাসেল বাড্ডা থেকে। আমাদেরকে এছাড়া ফুর্তি রনি এস এম এস করেছেন ফরিদপুর থেকে। প্রিয়াঙ্কা আমাদেরকে এস এম এস করেছেন আমাদেরকে আর এফ ফয়সাল ভূঁইয়া খিয়েখের থেকে। বৈশাখী আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি হাসান। এছাড়া আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ ময়মনসিং থেকে। পুনম আমাদের এস এম এস করেছেন আমাদেরকে ইমন কুষ্টিয়া থেকে। রানা আমাদের এস এম এস করেছেন। জীবন আমাদেরকে এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও মেহেদি, এছাড়াও অর্থ্রি আমাদের এস এম এস করেছেন লক্ষ্মীবাজার থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি তুষার এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা ফেসবুকে আপনাদের যে কমেন্টগুলো আছে সেগুলো পড়বো, তবে তার আগে মোটামুটি যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি আমরা সবার একটু কাছে জানতে চাই যে এতক্ষণ একদম এই শেষ পর্যায়ে এসে কার কেমন লাগছে। বিশেষ করে বন্ধু গ্যারেজে যারা সদস্য রয়েছেন, যারা ভূতফেমে একেবারেই প্রথমবারের মতো আসছেন জানতেন না, তার আগে আমি একটু ওনার কাছ থেকে আসি। উনি দেশের বাইরে থেকে এসেছেন আমাদের এখানে একজন, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আমার নাম আহসান।
আপনার কেমন লাগলো?
আমার কাছে জায়গাটা খুবই চমৎকার লেগেছে, আপনাদের সিলেকশন খুবই ভালো। ফার্স্ট যখন এখানে আসলাম সবাই খুব দৌড়দৌড়ির মধ্যে ছিলেন, জায়গাটা দেখতেছিলেন, উপভোগ করছিলেন। আর সময় যত যাচ্ছে জিনিসটা এখন একটু বেশি স্কেরি লাগছে,
আরো বেশি স্কেরি
লাগছে টু বি অনেস্ট, কারণ চারিদিকে লাইট টাইট নাই সবাই।
এবং আপনি বলছিলেন যে আমাদের এখানে আমাদের মোহাম্মদ বজলুল হক যে ঘটনা বলছেন, আপনি বলছিলেন যে এটা আপনি বিশ্বাস করেছেন কারণ আপনার কাছে মোটামুটি কাছাকাছি একটা ঘটনা আপনার জীবনেও ঘটেছে।
জি, ঘটেছিলেন।
আচ্ছা, ওকে। আমরা পরবর্তীতে একটু আবার যাই হচ্ছে আমাদের বন্ধু গ্যারাজের সদস্যদের কাছে। আপনার নামটা সবারই নাম বলে আপনারা বলেন যে কেমন লাগছে।
রাব্বি
জি,
আর আমি নওগাঁ থেকে এসেছি, আমার অনেক ভালো লেগেছে আর আমি কখনোই ভাবিনি যে আমি এত সুন্দর একটা ইয়েতে আসতে পারবো।
আচ্ছা,
আমি অনেক খুশি হয়েছি।
কেন ভাবেননি ভাই? আমরা মানে কি মনে করেছিলেন, মনে করেছিলেন যে আমরা
অনেক সুন্দর।
আচ্ছা আচ্ছা, ওকে, তারপরে আমরা শুনি।
রুমের বিছানাটা একটু অন্যরকম ছিল, অনেক পুরনো আমলের ছিল, রুমের ফ্যানের সাথে কোনো ইলেকট্রিক লাইন কানেকশন ছিল না, যেটা আমার কাছে বেশি ভয়ঙ্কর লাগছিল। এছাড়া মোটামুটি জায়গাটা আসলে অনেক সুন্দর, নদীর পাড়ে অনেক বেশি ঠান্ডা, ভালোই লাগছে।
আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা ওকে, আমরা পরবর্তীতে আমাদের আরো একজন বন্ধু গ্যারেজের সদস্য রয়েছেন, আপনার নাম বলে তারপর আপনি।
আমি অ্যাঞ্জেলা, আমারও ভালো লাগতেছে এবং আমি এবং তানজিলা এবং একটা রুমে গিয়েছিলাম এন্ড উই স এ কাইন্ড অফ হন্টেড বেড লাইক
আপনাদের কাছে মনে হয়েছে হন্টেড বেড?
আচ্ছা ওকে, একটু ভয় ভয় লাগতেছে।
আচ্ছা ওকে, আপনারা তো হ্যাঁ সেটাই, এখানে গাব গাছ থাকলে আজকে সবার একটু মানে সঙ্গে সঙ্গে একটু এক্সপিরিয়েন্স করানো যেত যে কেমন লাগে আসলে। আপনি আপনি কি বলবেন, আপনি কি একা বাইরে গিয়েছিলেন না পুরোটা সময় আমাদের সাথে আছেন?
না আমি পুরোটা সময় এখানে ছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি হিমু আবার।
জি,
আর কিছুক্ষণ আগে আমি আর আমার একটা ভাইয়া বজলে ভাইয়া
জি জি
বাইরে গিয়েছিলাম, মানে পাড়ে, নদীর পাড়ে। তো জিনিসটা একবারে ছিল ফাঁকা শুনছান,
ভালো লাগছে তখন,
ভালো লাগছে জিনিসটা, আসলে খুব ভালো লাগছে। আর ঠান্ডা
সবসময় এক্সপেক্ট করেছিল যে কিছু ঘুরতে ঘুরতে ঘটে কিনা, মানে
এখন চাচ্ছি কিছু একটা ঘুরতে,
মানে ঢাকা অনেক দূর, হ্যাঁ মানে যাওয়ার সময় হতে পারে।
হ্যাঁ ওই প্রদেশ,
হ্যাঁ আপনারা সবাই একে একে এখান থেকে হেঁটে হেঁটে গাড়ির কাছে যেতে পারেন। আচ্ছা ওকে, আমরা তারপরে হচ্ছে যাই ইয়ের কাছে। হ্যাঁ আপনার নামটা একটু বলবেন আবার প্লিজ।
আমি অভি।
জি
রাসেল ভাই, আমি সর্বপ্রথমে থ্যাংকস জানাতে চাই বন্ধু গ্যারাজ, রেডিও 40 and Gramin phone ke
karon
tader je until unless they arrange this program mane amra ekhane aste partam na
ji
ar amra ei opportunity ta petam na
tar mane apnara enjoy korchen
right mane we are enjoying a lot
okay.
not only enjoying we are enjoying a lot
acha next time ki apnara ghotona pathaben bondhu garaje
of course asu bhai
okay
eta amader jonno ekta opportunity hoye jay darabe je amra jodi next time o jodi amra kono opportunity pai that would be mane very much we'll be very much happy আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কাছে এই মুহূর্তে মানে জায়গাটা খুবই স্ক্যারি লাগছে, আর যদিও আমরা অনেকে এই মুহূর্তে এই একই জায়গাতে আছি কিন্তু আমার মনে হয় যে যদি কাউকে একা ছেড়ে দেওয়া হয়
জি জি
তাহলে এই জায়গাটা মানে সে তখন বুঝতে পারবে যে হাউ মাচ ইট ইজ হন্টেড।
এত রাত্রে ঢাকা শহরে ছাদের উপরে কেউ দাঁড়িয়ে থাকলে ভয় পাবে, এটা তো স্বাভাবিক।
জায়গাটাতে আমরা আছি যে নদীর পাড়ে, তারপরে একটা মাজার আছে, তারপরে মসজিদ আছে, তার মধ্যে জায়গাটা মানে এভরিওয়ান উই নো যে জায়গাটা হন্টেড।
আমরা
যখন ঘুরছিলাম আর কি সবাই একসাথে, তখন আমাদের হাতে দু টর্চ লাইট ছিল, তো আমরা প্রায় টর্চ লাইট গুলা মানে টর্চ গুলা লাইট লাইট জ্বালাচ্ছিলাম গাছের মধ্যে। তখন একটা জায়গাতে দেখা গেল যে অনেকগুলা লাইট জ্বালানোর সাথে সাথে ওই গাছ থেকে অনেকগুলা কাক একসাথে উড়ে
আপনাদের সবাইকে অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আপনারা এবং এতটা পথ আমার মানে এসে জার্নি করে তারপরে, এবং বন্ধুরা যে তারপরে তো হচ্ছে মানে কক্সবাজারে যারা রয়েছেন তাদেরকেও আমি দেখলাম যে তারা তো আরো কষ্ট করেছিলেন। এবং আমি এখানে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের পরম আতিথ্যতা দিয়েছেন, বিশেষ করে মোহাম্মদ বজলুল হক, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা এখনো পর্যন্ত এত কষ্ট করে আপনি আমাদের সাথে রয়েছেন, অনেক 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 ধন্যবাদ।
আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং আসলেই যে আপনারা।
আচ্ছা আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ এবং আপনি নিজেও বয়ান দেন, আপনি একটু বলেন তো যারা ওই যে মানে সাধারণত মনে করেন যে আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন একটু? যে
ভয় পাওয়ার মতো কিছু নাই এটা মনে এক সময় আমিও করতাম।
আচ্ছা,
যে আমি যেহেতু এই পড়াশোনা করেছি বাংলা সাহিত্য নিয়ে,
জি
আমি এই অতি প্রাকৃত মানে বিষয়ের উপরে
সুপারন্যাচারাল
কোনো কিছু এটা অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স এদের এই সম্পর্কে আমার হয়তো ধারণা এরকম থাকতো না যে না সুপারন্যাচারাল বলে জিন ভূত বলে কিছু নাই এরকম একটা চিন্তা ধারণা ছিল। কিন্তু আমার সামনে হররোজ যে সমস্ত ঘটনা আমি দেখতাম যে ওইগুলি থেকে আমার একটা আমি আর ওইটা ওই বিশ্বাস আমি পোষণ করতে পারতাম না। তারপরে আমার জীবনে যে ওই যে বললাম যে মসজিদে এরকম কিছু ঘটনা আমার জীবনে ঘটে গেছে যে আমি আমার ওই বিশ্বাসটাকে বদ্ধমূল করে দিছে যে দেয়ার ইজ ইনভিজিবল কিছু আছে, জিনেরা আছেই এবং তাদের উপস্থিতি আমাকে ভালোভাবে চেয়ার পাইয়া দিয়েছে অনেক সময়। বললাম যে মসজিদে ওই একটা ঘটনা যেভাবে ডাক দিল এমন একটা মানে কমন ইয়ে খুলে দেখি যে একজন প্রাচীন রুগী যে যিনি আক্রান্ত ছিল তার চেহারায় নিয়ে আসছে আমাকে এরকম আবার ভেঙচি কাটা শুরু করলো। সে ওই যুগে যা করতো রুগী অবস্থায় ওই রুগীর চেহারা এসে জিন
আমাকে আপনি দেখলেন
এরকম হলো। তো আপনাদেরকে অনেকই ধন্যবাদ আজকে আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট আপনাদের এই আমি মনে করি যে বর্তমান আমাদের এই যে অস্থির সমাজের মধ্যে অতি প্রাকৃত এই সমস্ত বিষয়গুলি তুলে আনা এটা একদিকে কিন্তু খুবই নিরাপদ। এটা আমি মনে করি নিরাপদ কোন দিকে যে অন্য সব মানুষের ছেলে পেলে যুবক ছেলে পেলে তারা অন্য ভীষণ রকমের নানান রকমের স্ক্যান্ডেলে এবং অপকর্মে জড়িত থাকার পরিবর্তে এটা যে তারা যে এই সুপার ন্যাচারাল এই নিয়ে যে কিছু ই করে আমি তো মনে করি এটা আসলে একটা সুকুমার বৃত্তি বা মানুষের একটু আবিষ্কার করার এবং আপনাদের এই শ্রমটা এত রাত জেগে একটা উপভোগ্য একটা অবস্থা আপনাদের পরিবেশনটা সত্যি এটা আমি মনে করি যে এগুলি এই লাইনে কাজ করা উচিত।
আপনাদের সবাইকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের আপনাদের সবাইকে আরো অনেক বেশি ধন্যবাদ। আপনাদেরকে শুধু বিরক্তই করে গেলাম আমরা। আমি আমাদের এখানে ফেসবুকে অনেক অনেক এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট এসেছে এবং সবাই প্রশংসা করছেন বেসিক্যালি। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অসম লাগছে ভূত এফএম। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি ফেরারি মন লিখেছেন ফার্স্ট টাইম ভূত এফএম শুনছেন তিনি, বাহ চমৎকার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন এমডি আনাফি ইসলাম যে ভালো লাগছে ক্যারি অন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন মোহাতামিম রিফাত এবং আমাদেরকে এখানে লিখেছেন দেখতে পাচ্ছি যে রিমন ইসলাম সহ আরো অনেকেই। আমাদেরকে এছাড়াও তাহিদ রোহান লিখছেন যে আর ভয় নাই না, ভয় নাই, এখন ভয় শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। রোমেন বড়ু আমাদের লিখেছেন অসম। আমাদেরকে এছাড়া আরো অনেকে লিখছেন। আপনি যদি ফেসবুকে লিখতেছেন, এখন আমি এসএমএস করতে বলবো না, যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.phurti www.facebook.com/bhutafm.rasel এবং সেখানে গিয়ে আপনি অবশ্যই কমেন্ট করুন এবং সারা সপ্তাহ জুড়েই আপনাদের এই কমেন্টগুলো আমরা পড়ব। আজকের হাতে সময় নেই, আগামী সপ্তাহে বেশ দারুণ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো নিয়ে আবারও ফিরে আসবো ঠিক একই সময়ে এবং অবশ্যই অবশ্যই আপনারা সেইটার জন্য রেডি থাকবেন। এবং আমি আজকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এখানে সহযোগিতা করেছেন আমাদের এইখানে এই জায়গাটা খুঁজতে এবং এই জায়গাটা ম্যানেজ করতে। দুজনের নাম শুধু না বলে, একজন হচ্ছে ফারনান এবং একজন হচ্ছে ফুয়াদ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এবং এছাড়াও স্টুডিওতে যারা এখানে আমাদের বিশেষ করে আমাদের এখানে আমাদের পুরো টিমকে মানে নিয়ে এসছেন এবং এখানে অনেক ভালোভাবে আমাদের সাথে আমাদের টেক কেয়ার করছেন। জিলানি আমাদের সাথে রয়েছেন, সুমন ভাই এবং আমাদের সাথে এখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন শাহিন ভাই। স্টুডিওতে আমাদের সাথে মানে কোনো কাজ নাই, আজাইরা আছেন আমাদের সাথে, মিশু ভাই ওখানে মিউজিক করছেন, অমিয়া আছে, সারজিনা আছে, রনি আছে, এমনি এমনি মানে ওয়েট করছে আমাদের জন্য আর কি, যে এবং শো শুনছেন ওখান থেকে। যাই হোক, আমরা জোর করে হলেও সারজিনা, রনি, অমিয়া সবাইকে শো শোনাতে পেরেছি, এজন্য আমরা নিজেদের গর্বিত মনে করছি। আগামী সপ্তাহে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি।
This track was downloaded from FusionBD.com.